This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি আছেন এবিসি রেডিও এফএম 90.2 এ। আর জি কে প্রিয়া টিম, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্তে, এবং পুরো টিমের সাথে রয়েছে লাখো লাখো মানুষ। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে কে আলো ছড়াবেন এবং কে সত্যের আসনে বসবেন তা আমরা প্রথমেই জেনে নেব। তবে তার আগে আপনাকে বলতে চাই, গত সপ্তাহে আমরা রুহুল তার জীবন দশায় কিভাবে চলচ্চিত্রের একজন মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন, তিনি নিজেও অনেককে প্রতারিত করেছেন, সেই গূঢ় সত্য আপনাদের সামনে আমরা প্রকাশ করেছিলাম। প্রসঙ্গক্রমে বাংলাদেশ চলচ্চিত্রের খুব বিখ্যাত একজন পরিচালক, যার হাত ধরে অনেক রোম্যান্টিক, অনেক ভালো ভালো ছবি তৈরি হয়েছে, মোহাম্মদ হান্নানের নাম প্রাসঙ্গিকভাবে চলে এসেছিল, এবং রুহুল এসে যার দ্বারা প্রতারিত হয়েছিল, যে ব্যক্তিটির কথা এখানে বলেছিল, তিনি কোনো না কোনোভাবে এই গুণী পরিচালকের শিষ্য ছিলেন কোন একটি পর্যায়ে। যাহা বলিব সত্য বলিবতে আত্মস্বীকারোক্তিমূলক এই ঘটনাটি প্রচারিত হবার পর মোহাম্মদ হান্নান স্বেচ্ছায় আমাদের এখানে ফোন করেছিলেন, এবং ফোন করার পরে তিনি নিজেও স্বীকার করেন যে হ্যাঁ, ওই পরিচালকটি তাকে নিয়ে যে ঘটনাগুলি এখানে তুলে ধরা হয়েছে সেটা আসলেই বাস্তবিক অর্থে সত্য। আমরা ফোনের সেই চৌম্বক অংশ আজকের যাহা বলিব সত্য বলিব শুরু হবার আগে আপনাদেরকে শোনাচ্ছি, চলুন শোনা যাক।
সে আমার সহকারী ছিল অনেক আগে, তারপরে সে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ছবি তৈরি করেছে, তার বাবাও একজন পরিচালক ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগকারী অভিযোগ করেছে ওই অভিযোগটা আমি জানি না, ওই অভিযোগটা কতটা সত্য, কিন্তু তার যে এরকম চলচ্চিত্র পরিচালক এই নাম ভাঙিয়ে, কখনো কখনো আমার সহকারী এই নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অবকর্ম করেছে তার সত্যতা আছে, এবং সেগুলো আমি ফেস করেছি অনেকগুলো, অনেকগুলো নিষ্পত্তিও করেছি পরিচালক সমিতির সভাপতি থাকা অবস্থায়। এতে হয় কি, আমাদের মতো পরিচালকদের বদনাম হয়ে যায়। পরিচালক হয়ে যদি কেউ পরিচালকের নাম ভাঙিয়ে এরকম কোন অসৎ কাজ করে, আমাদের সম্মানটা, টোটাল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সম্মানটা ক্ষুণ্ণ হয়। কারণ এমনিতে তো চলচ্চিত্র এখন খুব একটা নাজুক অবস্থায় বিরাজ করছে, সেক্ষেত্রে যদি চলচ্চিত্র পরিচালক সম্বন্ধে এই ধরনের ছেলেরা কালো পথে ঘুরে তাদের মুখ থেকে পরিচালক সম্বন্ধে এরকম কথা শোনা যায়, তাহলে সাধারণ লোকদের, কারণ আপনার রেডিওর অনেক লিসেনার আছে, তারা কিন্তু বিভ্রান্ত হয়। কাজে আমি আপনার রেডিওর মাধ্যমে অনুরোধ করবো যে যারা রিয়েল চলচ্চিত্র পরিচালক তারা কখনোই কাউকে প্রতারিত করে না, তারা চলচ্চিত্রের টানে, শিল্পের টানে এই লাইনে টানে।
ধন্যবাদ মোহাম্মদ হান্নান আপনাকে। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের গূঢ় সত্য, আপনি আপনার জীবনের অপরাধ বোধ, আপনি আপনার জীবনের ভুল বিবেকের তাড়নায় স্বীকার করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন আপনার মতো ভুল পৃথিবীর আর কোনো মানুষের করা উচিত নয়, এবং আপনার মতো ভুলের শাস্তি যেন পৃথিবীর আর কেউ না পায়, তাহলে আপনার জন্য এই অনুষ্ঠানটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। চলুন, কে রয়েছে আজকে আমাদের সাথে, প্রথমেই তার সম্পর্কে আমরা একটু জেনে নেই।
24 বছর বয়সের, 5'6" উচ্চতার প্রাণোচ্ছল এক যুবক, সবসময় মুখে মিষ্টি একটা হাসি লেগেই থাকে, অনেক কষ্টের কথাও হাসতে হাসতে বলার মতো এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। বিনয়ী স্বভাবের এই ছেলেটি এলাকার গুড বয় হিসেবে সবার কাছে পরিচিত। এই গুড বয়টি হচ্ছে আমাদের আজকের অতিথি হাসান। বাবা মা আর দুই ভাই মিলে চারজনের গোছানো এক ছোট পরিবার। বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহিণী। আট দশটা বাচ্চার মতোই তারও ছোটবেলা কেটেছে বেশ দুরন্তপনায়। চুটিয়ে খেলাধুলা করেছেন, সেই সাথে তাল মিলিয়ে চলেছে লেখাপড়া। তবে খেলাধুলাতেই অধিকাংশ সময় কাটত তার। ছোটবেলায় অধিকাংশ বাচ্চারাই যেখানে পুলিশ দেখলে ভয় পায়, সেখানে হাসান ছিল তার উল্টো। তার স্বপ্নই ছিল বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার। তবে যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই ধীরে ধীরে তার প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠে তার মামা, যিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। হাসানের জীবনের বড় একটা আবেগের জায়গা জুড়ে আছে তার মামা। মায়ের পরেই তার জীবনে মামার অবস্থান। হাসানের ছোটবেলা কেটেছে বেশ শৌখিনতার মধ্যে। যখন যা মন চেয়েছে তাই করেছেন। বিরিয়ানি আর মাংস তার সবচেয়ে প্রিয় খাবার। হাসানের ইচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা। শৌখিন জীবনে অভ্যস্ত হাসান সত্যি কি পারছেন জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে? ফেলে আসা জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসেব নিয়ে আজ হাসান হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
হাসান সম্পর্কে আমরা চমৎকার কিছু তথ্য জেনে নিলাম। এবং প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আসার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ফেসবুক, আরেকটি হচ্ছে চিঠির মাধ্যম, এবং আরেকটি হচ্ছে ইমেইল, এবং আরো একটি পদ্ধতি হচ্ছে আমাদের ঠিকানায় টেক্সট করা। প্রথমে আপনি টেক্সট করতে পারেন। টেক্সট করার জন্য নিয়মটা হচ্ছে JBSB SPACE CONFESS SPACE আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। যদি আপনি কেবলমাত্র এই অনুষ্ঠানে আসতে চান এবং আপনি অপরাধ স্বীকার করতে চান, তাহলেই কেবলমাত্র কনফেস শব্দটি লিখবেন, অর্থাৎ JBSB SPACE CONFESS, শেষে আপনার নাম, এরপর 8920 নম্বরে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনার এই যে বন্ধুটি আজকে আমাদের সাথে রয়েছে, যিনি সত্য স্বীকার করবেন, তার ঘটনা শোনার পর আমরা একটি নতুন পোল সিস্টেম চালু করেছি। যদি কোনো ঘটনা আপনার কাছে সত্য প্রমাণিত না হয়, যদি কোনো ঘটনা আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয়, যদি আপনি আপনার জায়গা থেকে সেটা বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার মতামত দেবার সুযোগ থাকছে। অনুষ্ঠানের যে কোনো বিরতিতে এবং অনুষ্ঠানের মাঝে আমরা একটি SMS পোল চালু করছি, যেখানে ইয়েস এবং নোর মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন। অর্থাৎ অতিথি তার জীবনদশায় গূঢ় সত্য প্রকাশ করবার সময় যে কোনো একটি বিষয়ে যদি আপনি সন্দেহ প্রকাশ করেন, সেই মুহূর্তেই আমরা একটি SMS পোল চালু করব। এবং সেই SMS পোলে আপনাকে বলা হবে, যদি আপনি ঘটনাটি বিশ্বাস করেন তাহলে আপনি ইয়েস লিখবেন, যদি আপনি ঘটনাটি বিশ্বাস না করেন তাহলে আপনি নো লিখবেন। এবং কত শতাংশ এই ঘটনাটি বিশ্বাস করেছেন এবং কত শতাংশ এই ঘটনাটি বিশ্বাস করেননি, সেটি তাৎক্ষণিকভাবে আমাদের অতিথিকে জানিয়ে দেওয়া হবে। পুরো অনুষ্ঠান জুড়েই এই SMS পোলের সুযোগ রয়েছে। আশা করছি আপনি অংশগ্রহণ করবেন। নাম্বার কিন্তু একটি, 8920, অর্থাৎ আপনি যাই লিখুন না কেন 8920 নাম্বারে পাঠিয়ে দিলেই চলবে। আর বাকি তিনটি মাধ্যম, যে মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের মেইলটি হচ্ছে jbsb8920@gmail.com, আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এবং আমাদের সাথে ফেসবুকে যোগ হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি ABC রেডিওর ফ্যান পেজ এবং একই সাথে JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব আপনি মেম্বার হয়ে যাবেন। হাসান, যাহা বলিব সত্য বলিব বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং একটি প্ল্যাটফর্ম, কারণ যারা এখানে আসেন তারা এটা স্বীকার করেই আসেন। এই অনুষ্ঠানে তার জীবনের যে অপরাধ বোধ বা ভুলগুলো রয়েছে সেটি স্বীকার করলে প্রাত্যহিক জীবনে বড় ধরনের বিভিন্ন রকমের সমস্যায় সে পড়তে পারে। এটা জানার পরেও সে এত বড় চ্যালেঞ্জ নেয়, যে চ্যালেঞ্জটি আপনি আজকে নিয়েছেন, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে?
আমার জীবনে যা ঘটনা ঘটে গেছে, আমি হয়তো আমার পরিবার, ফ্যামিলি, আমার ফ্রেন্ডদের সাথে আমি যেরকম একটা প্রতারণা করছি, যে এটা আমি আর হয়তো আর সহ্য করতে পারতেছি না। ভিতরে একটা অনুশোচনা, যে আমার নিজের থেকে রাতে আমি ঘুমাইতে পারি না, যে আমি কি করলাম, কেন করলাম, কি কারণে করলাম এসব মানুষের প্রতি।
ওকে, কিন্তু আপনি তো জানেন যে এত বড় একটি মঞ্চে, এত বড় একটি জায়গাতে আপনার এই ঘটনাগুলো স্বীকার করলে সেই সব বন্ধু বা পরিবার যারা আপনার এই ঘটনাগুলো জানত না, তারা জেনে যাওয়ার পরে আপনাকে তারা খারাপ চোখে দেখতে পারে, অন্যায়ভাবে দেখতে পারে, সেই জায়গাটিতে আপনার কি বলার আছে?
না, আমি চাই যে এ ব্যাপারে যা আমার জীবনে ঘটছে, ওনাদের আমি যা ক্ষতি করছি এটা আমি বলে দিতে চাই, কারণ হয়তো আমার মরতে হবে একদিন। আমি বুকের মধ্যে এত বিশাল একটা মিথ্যা বোঝা নিয়ে মরতে চাই না। আমি সবাই বলে দিতে চাই যে আমি কি ভুল করছি, কি পাপ করছি, আমার মাফ করে দাও।
জি, বুঝতেই পারছেন ওর উদ্দেশ্য কতটা সৎ। ও ভুল করেছে এবং সেটার জন্য মাফ চাইতে এসেছে এখানে। ও ভুল করেছে এবং সেই ভুলটা নিয়ে ও মৃত্যু পথ যাত্রী হতে চায় না। উদ্দেশ্য সৎ, কিন্তু যা করেছে সেটা নিশ্চয়ই সৎ বলা যায় না, সেটা অপরাধের জায়গা। সেই অপরাধের জায়গাতে আমরা যাব, তবে তার আগে আমি আবারও জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি কি সত্যি সত্যি প্রস্তুত সত্যকে মোকাবেলা করবার জন্য?
আমি প্রস্তুত।
ওকে, প্রিয় শ্রোতা, আমাদের এই বন্ধুটি সত্যকে মোকাবেলা করবার জন্য প্রস্তুত এবং কি ঘটেছে তার জীবনে আমরা সেটা জানার জন্য প্রস্তুত। আমরা চলে যাচ্ছি সত্য উদ্ঘাটনে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি 2001 থেকে ব্যাপারটা স্টার্ট করি। আমার জীবনের ঘটনাটা 2001 সালে আমি 6 এ পড়তাম।
ওকে,
6 এ তো আমাদের এলাকাটা ছিল বন্দর থানার মধ্যে এলাকা, আমি পিসির নামটা বললাম না। তো এলাকাটার মধ্যে দেখা গেল কি যে আমরা ছেলে পেলে ওরা একসাথে ক্রিকেট খেলতাম। তো ক্রিকেট খেলার মধ্যে কি হইতো যে হয়তো আগে একদল ব্যাট করতো, পরে হয়তো আমি যদি পরে বোলিং করতাম, যে দল আগে ব্যাট করতো ওই দল পিঠায় চলে যাই। তো পরে আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা টাকাটা খেলবো, যদি টাকাটা খেলি হয়তো টাকার লোভেও পুরো খেলাটা খেলবো, আর সবাই একটু ভালোভাবে খেলবো, যারা জিততে পারবো তারা টাকা নিয়ে যায়।
সে সময় আপনার বয়স কত ছিল?
সেই সময় বয়স 12।
12 বছর বয়সে আপনি স্কুলে পড়া অবস্থায় সিদ্ধান্ত নিলেন, মানে যারা ব্যাট করতো তারা আপনাদেরকে পরবর্তীতে ব্যাট করার সুযোগ দিতে চলে যেত?
না না, এরকম হয়তো আমার বেলা তো আমি তাই করতাম, যদি আমি আগে ব্যাটিং করতে পারতাম পরে আমি বোলিং না করে চলে যেতাম বাড়িতে। তার মধ্যে আমাদের এলাকার মধ্যে যে কিছু খারাপ ছেলে ছিল, খারাপ ছেলে কি মানে ওরা পয়সা আছে না, কয়েন কয়েন দিয়ে ওরা মানে কি বলে এটা চানপট বলে, মানে চানপট বলে ওটা মানে খেলতো, যে একটা কয়েন উপরে ফালাই না হইব, তো কয়েনটা নিচে পড়লে যদি মানুষ ওঠে, আমি যদি মানুষ বলি আমি জিতব, আর যদি মানে যেটা এই খেলার মধ্যে টসের ব্যাপার যে এটা ওই টসের মতো, তো এটা টাকাটা খেলতো, তো ওইভাবে খেলতো। তো খেলার পরে দেখা যেত আমার ব্যাপারটা খুব ভালো লাগতো যে শুধু শুধু টাকা, কিন্তু তখন এটা চিন্তা করতাম না যে হারলে আমার টাকা দিতে হবে, জিতলে যে আমি টাকা পাবো এটা আমি চিন্তা করতাম, যে জিতলে 2 টাকা দিলে 4 টাকা পাবো, কিন্তু হারলে যে 2 টাকা যাইবো ওইটা আমি চিন্তা করতাম। যে
মানে কয়েনের টসের সাথে এক ধরনের বলা যেতে পারে জুয়ার সম্পর্ক,
জুয়ার সম্পর্ক,
এবং সেটা আপনার আগে থেকে ধরতে হতো 2 টাকা, যদি আপনি জেতেন তাহলে ডাবল পাবেন, আর যদি হেরে যান তাহলে পুরো টাকাটা হেরে গেলেন। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা SMS পোল জারি করছি আপনার সাথে। ও যে ছোটবেলার কথাটা বলছে সেই ছোটবেলার সাথে আপনি পরিচিত কিনা, কিংবা আপনি আপনার চারপাশের মানুষের মধ্যে কোন মানুষকে দেখেছেন কিনা যে এরকম যে পুরো খেলাটা কমপ্লিট করার জন্য কেউ কোন একটা সময়ে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে নিজের পকেটের টাকা দিয়ে হলেও দুপক্ষ থেকে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দেবে, এবং একই সাথে যারা জিতবে তারা সেই পুরো টাকাটি নিয়ে যাবে, এবং যারা হেরে যাবে তারা কিছুই পাবে না। পুরো খেলাটি কমপ্লিট করার জন্য কখনো আপনি কোনোদিন আপনার ছোটবেলায় কখনো এরকম কোন ঘটনা ঘটেছে কিনা, কিংবা আপনার চারপাশে যে ছেলেমেয়েরা খেলাধুলা করে তাদের মধ্যে কখনো এই ধরনের কোন ব্যাপার স্যাপার আপনি দেখেছেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি লিখবেন ইয়েস। আমি আবারও বলছি, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস, ইয়েস লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, NO, নো, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনার মতামতের ভিত্তিতে আমরা ওকে জানিয়ে দেব যে আপনার এই ঘটনাটি কত শতাংশ মানুষ বিশ্বাস করেছে এবং কত শতাংশ মানুষ বিশ্বাস করেনি। ওকে, তারপর
তো দেখা যেত ফার্স্টে 1 টাকা করে খেলতাম, 1 টাকার পরে 2 টাকা, 2 টাকার পরে 3 টাকা, 3 টাকার পরে 5 টাকা।
এই টাকাগুলো পেতন কোথায়?
তখন বয়সটা ছিল এরকম যে বাজার করতে গেলে চুরি মাগার করবই, এটা সব ব্যাপারই হয়, হোক এটা ফ্যামিলির বাজার হোক এটা পাড়া প্রতিবেশীর বাজার, যাই হোক, তো হয়তো তখন বাজার টাজার করতাম, তো তখন হয়তো দেখা গেল যে বাজার থেকে 100 টাকা দিলে 5 টাকা যেভাবে হোক আমি চুরি করে রেখে দিতাম।
ওকে,
তারপরে দেন আমার ফ্যামিলি অত শিক্ষিত ছিল না, তো পড়ালেখার যে আসলে কি লাগে না লাগে তুই ব্যাপারে ওনারা তো আইডিয়া ছিল না, তো আমি বলতাম যে আমার স্কুলে এটা লাগবো, ওই জন্মবার্ষিকীর ফি লাগবো, উনি মইরা গেছে ওনার কাফনে টাকা দিতে হইব, এইভাবে আমি টাকা সংগ্রহ করতাম। আর সবচেয়ে বড় কথা যে হয়তো তখন আমার কোন মানে পরিবার থেকে আমার এমনি প্রতিদিন তখন 20-30 টাকা দেওয়া হইতো, আর তখন 20-30 টাকাই অনেক কিছু ব্যাপার, যে ওই সময় 20-30 টাকা অনেক কিছু, তো ওইভাবে খেলতাম। খেলার পরে দেখা যেত কি একদিন হয়তো আমি 20-30 টাকা সারাদিনে জিততাম অথবা হাইরে যেতাম, জিতলে খুব ভালো লাগতো যে আজকে 50 টাকা পকেটাইছে, খুব ভালো লাগতেছে, হয়তো খাইতাম ঘুরতাম, আবার একদিন হাইরে যেতাম 20 টাকা, কিন্তু হাইরে যাওয়ার পরও যে মানে ফিলিংসটা ছিল এইরকম যে আমি ওই 50 টাকা স্বপ্নই দেখতাম, যে একদিন আমি 50 টাকা জিতছিলাম, আবার আমার ট্রাই করতে হবে যে কিভাবে আমি ওই 50 টাকা পাই,
কিভাবে। আপনার হেরে যাওয়াটা মাথায় থাকতো না, শুধু জেতার ব্যাপারটাই মাথায় থাকতো। ওকে, তারপর?
তারপর দেখা গেল যে 50 টাকা জিততাম, তো 50 টাকাতে বেশিরভাগ টাকাই খাইয়ে ট্রাই ফেলাইতাম, আবার যেদিন হারতাম তখন একটা মাথার মধ্যে চিন্তাই থাকতো যে আমার এই দল এই দল এই প্লেয়ার গুলো নিতে হইব, তারপর আমি এত টাকা করে খেলবো, হয়তো আজকে 5 টাকা দিব, খেলাটা খেললে জিতবো 10 টাকা হইব, 10 টাকার পর আবার 10 টাকা করে খেলবো, আবার 20 টাকা হইব, এরকম একটা চিন্তা করতাম, রাত্রে ঘুমাইতে আমার চিন্তা করতাম। মানে এইভাবে আমি 2001 থেকে আমার ব্যাপারটা স্টার্ট হয়। তো 2003 সাল পর্যন্ত মানে এইভাবে আমি ক্রিকেট খেলতাম। তখন মাত্রাটা আমার বাইরে চলে যায় কি 100-200 টাকার মধ্যে চলে যায়। আগে হয়তো 2 টাকা 5 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন 100-200 টাকার মধ্যে চলে যায়। আর আমাদের এলাকার মধ্যে একটা মানে নিয়ম রীতির মানে জাস্ট একটা ট্রেডিশনাল ব্যাপার হয়ে গেছে যে ঈদের মধ্যে সব ছেলে বড় ভাই ছোট ভাই একসাথে ক্রিকেট খেলু, মানে অনেক বিশাল বিশাল টাকা অ্যামাউন্ট করে, মানে বিশাল টাকা, যে আমার হয়তো ঈদের মধ্যে আমি যত টাকা বকশিস পাইছি এক খেলায় মত টাকা লাগাই দিলাম। এটা একটা আনন্দের মতো লাগতো, প্লাস টাকা হয়তো একটা আনন্দের মতো লাগতো, আর খেলার মধ্যে একটা মনোযোগ থাকতো, ব্যাপারটা খুব উৎসাহ ছিল, তো খেলতাম এইভাবে। তো 2003 সাল পর্যন্ত আমার এরকম 200-100 করে চলতো। তারপর আসলো কি, আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, যে আমার এলাকারই এক বড় ভাই, তো বলল যে ইন্টারন্যাশনাল খেলা চলতেছে ভারত পাকিস্তানের খেলা, এটার মধ্যে বাজি দল সবচেয়ে বেটার হয়, তুমি কষ্ট করে কেন খেলবা, এত কষ্ট করার কি দরকার আছে, বৈশা বৈশা তুমি তোমার মনে যেটা কইব, অথবা তুমি বসতে যে আজকে এই দলটা জিততে পারে, তুমি ওদের পক্ষে বাজি ধরবা, আর যদি তোমার টাকা বেশি থাকে তো তুমি অবশ্যই জিততে পারবা। তাই বললাম যে ভাই এটা কিভাবে, এটা খেলে কিভাবে, চলো তোমার দেখাই আমি। দেন আমাদের বাজারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো যেই লোকের সাথে উনি বাজিটা ধরে ওই লোক ছিল যে আমার ফ্রেন্ডের আব্বু, মানে
আপনার ফ্রেন্ডের বাবা ছিলেন উনি, ওকে,
ফ্রেন্ডের বাবা ছিলেন। তো ওনার সাথে একটা বাজি ধরা হলো। তো ওই দিন ভারত আর শ্রীলঙ্কার খেলা ছিল, তো উনি আমার কিছু টেকনিক শিখাইছিল যেরকম বাজি ধরার মধ্যে, যে বাজিটা খেলা হয় যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সর্বদাই ভারত সবসময় ফেভারিট দল, তো যে কোনোই বলবো যে আমি ভারত নিতে চাম, যে ভারত পাকিস্তান খেলালে ভারতই জিতে সবচেয়ে বেশি, ভারতই ফেভারিট দল। তো এটা কিভাবে কি করণ যায়, কারণ উনিও ভারত নিতে চায় আমিও ভারত নিতে চাই, তো এটা কিভাবে ফয়সাল হইব। তো বলে যে তখন একটা রেট এর মধ্যে আইসে বলে 1000-1000 টাকা করে রেট। তখন আমি বললাম যে আমি 1100 দিয়া ভারত নিব, যদি ভারত হারে আমি 1100 দিব, আর জিতলে তুমি আমার শ্রীলঙ্কা 1000 দিবা। তখন যদি উনি যদি বলে যে না আমি তোমার 1200 দিব, 1200 আমি ভারত নিব, আমি বললাম যে না আমি 1300 দিয়া ভারত নিব। পরে দেখা গেল কি, একটা টাকার নিলামের সিস্টেম হয়ে যায়, নিলাম সিস্টেম, ঠিক নিলাম সিস্টেম। তখন দেখা গেল যে একটা মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে আইসা পড়ে, তখন মনে হয় যে না ব্যাপারটা রিস্কি হয়ে যায়, যদি আমি 1500 টাকা দিয়ে ভারত নিব, যদি ভারত হাইরে যায়, কারণ টাকার উপরে ব্যাপারটা আমরা রিস্ক করে নিতেছি, আসলে টাকার মধ্যেই আমরা দলের ছোট বানাই যাচ্ছি বড় বানাই যাচ্ছি টাকার মধ্যেই। তখন যে 1500 হয়েছে, আচ্ছা ঠিক আছে, যান আপনি ভারত দিচ্ছেন আমি শ্রীলঙ্কা নিচ্ছি, আপনার 1500 আমার 1000, তো ওকে। তো তখন তো আমাদের কাছে এত,
আপনি হারলে 1000 হারবেন কিন্তু জিতলে আপনি
1500 টাকা জিতবেন,
ওকে।
তো আমরা শ্রীলঙ্কা নিলাম যে আমাদের 1000 টাকা, আর ওই আমার ফ্রেন্ডের আব্বুর হইল 1500 টাকা। তো উনি জানে না যে আমি এই বাজি টাজি খেলি, তো আমি আমার ওই বড় ভাইয়ের সাথে গেছিলাম। তো পরে উনি বাজি ধরলো 1000 টাকার, ধরার পরে এই আমি ফার্স্ট দেখেছি মানে ক্রিকেট খেলা কিভাবে বাজি ধরে। তো বললো যে তুমি 200 টাকা দাও আমার। আমি বললাম 200 টাকা দেবো, হ্যাঁ যদি 200 টাকা দাও তুমি, তুমি জিতলে মানে তোমার ওই 1500 এর পাঁচ ভাগ করা হইব, ওখান থেকে তুমি ওই অ্যামাউন্টে টাকা পাই যাবে। 1500 এর পাঁচ ভাগ করলে 300 টাকা তুমি পাইবা, মানে তুমি 200 টাকা দিলে যদি শ্রীলঙ্কা জিতে তুমি 300 টাকা পাইবা, মানে তোমার টোটাল 500 টাকা পাই লাইবা। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, 200 টাকার কথা চিন্তা বাদ দিয়ে দিলাম, তখন আমি চিন্তা করলাম 500 টাকা পাবো, একটা 500 টাকা নোট হইব, মানি ব্যাগে রাখবো, ফ্রেন্ডদের দেখাইতে হবে আমার মানি ব্যাগে 500 টাকা আছে, একটা লোভের মতো জাস্ট। কিন্তু আমার যে হারলে 200 টাকা দিতে হইব এটার মধ্যে আমি ভুলে গেছি, ওই 500 টাকার স্বপ্নে আমার গেছে। দেন ঠিক আছে, তারপরে ভারত ওই দিন আমার খেলাটার কথা মনে আছে, এখনো মনে আছে যে শ্রীলঙ্কা ওই দিন খেলাটা জিতছিল, জিতার পরে আমি 500 টাকা পাইছিলাম।
ওকে, মানে এটা কোন কাপ আপনার মনে আছে সে সময়, কোন ভারত শ্রীলঙ্কা?
সম্ভবত এশিয়া কাপ ছিল,
এশিয়া কাপ,
এশিয়া কাপ ছিল, এশিয়া কাপ,
ওকে,
এশিয়া কাপ ছিল।
প্রিয় শ্রোতা, আপনারা একটু আগে যে টেক্সট পাঠিয়েছিলেন আমরা ইয়েস নো পোলে দিয়েছিলাম, ওর ছোটবেলায় সেই রকম বন্ধুদের কাছ থেকে খুচরো কিছু টাকা নিয়ে পুরো ম্যাচ খেলার জন্য যে এক ধরনের জুয়া বা এক ধরনের বাজি, যেটা আমরা বলবো ঠিক জুয়া বলবো না, আমাদের প্রেক্ষাপটে যায় না, কিন্তু বন্ধুদের মধ্যে এটা করা হতো শুধুমাত্র পুরো ম্যাচ খেলার জন্য, উদ্দেশ্যটা হয়তো বা ভালোই ছিল এক অর্থে বলতে পারি, কিন্তু সেটা যে ধীরে ধীরে একটা বদনেশার দিকে মানুষকে নিয়ে যেতে পারে সেটা আমরা দেখছি একটু একটু হলেও আজ পেয়েছি। কিন্তু ওই ব্যাপারটাকে আপনারা বিশ্বাস করেন কিনা এটা আমরা জানবো এখন, SMS পোলের রেজাল্ট এক্ষুনি আমরা জানতে পারছি।
Yes, 72%. No, 20%. No comments. 8%.
আপনি ছোটবেলায় আপনার যে ঘটনাটি বলেছেন সেটা দেখলাম আমরা অসংখ্য মানুষ বিশ্বাস করেছে। আমরা এরকম মাঝে মাঝে আপনার সত্য উদ্ঘাটনের ঘটনার বিভিন্ন পর্যায়ে আমরা শ্রোতাদের হাতে ছেড়ে দিব, তারা কতটুকু বিশ্বাস করে তারা আমাদেরকে SMS পোলের মাধ্যমে জানিয়ে দেবে। হ্যাঁ, তারপর কি হলো?
তো তখন শ্রীলঙ্কা খেলাটা জিতলো, জিতার পরে মানে 500 টাকা আমি হাতে পাইছি, মানে ওই সময় তো 500 টাকা অনেক ব্যাপার।
জি,
তো এটা একটা ক্রেডিটের মতো লাগতো আর কি, ক্রেডিট ফিল হইতো। তখন আমি ভাবলাম যে আমি যদি 200 টাকা না দিই, আমি 400 টাকা দিতাম, তাহলে হয়তো আজকে আমার কাছে 1000 টাকা থাকতো। এই ব্যাপারটা আমার মাথার মধ্যে একটু কাজ করে যে মানুষ এত কষ্ট করে কেন টাকা কামায়, এইসব কাজ করলেই তো পারে। কিন্তু আমার মাথায় তখন এই কাজ জিনিসটা ছিল না যে হারলে কিন্তু আমার 200 টাকা দিতই তো, কারণ আমি 200 টাকার কথা ভুলে গেছি 500 টাকার চিন্তায়, লোভের কারণে। লোভ যেটার সবচেয়ে মানুষ ক্ষতি করে। তো তখন কিন্তু আমি বুঝতে পারিনি ব্যাপারটা।
ওকে,
দেন 500 টাকা জিতার পরে, তারপরে কিছুদিন পরে আর একটা খেলা হইল। ওই দিন ছিল সম্ভবত পাকিস্তান আর ভারতের খেলা ছিল।
জি,
তো পাকিস্তান ভারতের খেলার মধ্যে বাজি ধরা হয়। তো ওই দিন আমি আমার যত মানে আমি 500 টাকাই দিয়েছিলাম। 500 টাকা করতে পারি।
কোন দলের হয়ে আপনি বাজি ধরেছিলেন?
ওই দিন ভারতের পক্ষে বাজি
হয়েছিল।
তো ওই দিন আমি প্রায় 400 টাকা দিচ্ছিলাম, মানে আমার 900 টাকা হয়ে গেছে। 900 টাকা হাতে 900 টাকা পাই গেছি, খুব খুশি আমি। তো আমার চিন্তা যে এটাই যে কিভাবে আমার এটাকে আরো অনেক বড় করা যায়, বড় একটা অ্যামাউন্ট করা যায়।
জি,
তারপরে আরেকটা খেলা হইলো, তখন আমি কি আমার নিজের সাহসটা একটু বাইরে গেছিল। তখন আমি ওই বড় ভাইয়ের আর কেয়ার করতাম না যে ভাই আপনি আমার বাজি ধরে দেন। তখন আমি নিজেই ডাইরেক্ট আমার ফ্রেন্ডের আব্বার কাছে গেছি।
ওকে,
যেটা আমি জিতে গেলাম 20-30 টাকা খাইতে হয়। তো আমি ওই সব দিক চিন্তা করে আমি সরাসরি ওই ফ্রেন্ডের আব্বার কাছে গেলাম। তো বললো কি ব্যাপার? আমি বললাম যে জাস্ট তখন আমি একটা জাস্ট একটা প্ল্যানের মধ্যে খুশি যে আজকে তো বড় ভাইটা আসতে পারবো না, তা আমার বইলে দিচ্ছে আপনার সাথে বাজি ধরতে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কুলজন নিবা তুমি। তো ওই দিন ছিল শ্রীলঙ্কা আর পাকিস্তানের খেলা। আমার এই মানে ফার্স্ট খেলাগুলো আমার খুব মানে আমার জীবনে যেসব ফার্স্ট মানে খেলাগুলো এগুলো আমি এখন আমার
ভালো মনে আছে,
খুব ভালো মনে আছে। পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলা ছিল। তো পাকিস্তান শ্রীলঙ্কার খেলা ছিল, তো আমি বাজি ধরলাম, আমি নিছিলাম পাকিস্তান। তো ওই দিন রেটটা সমান সমান ছিল, 700-700 ছিল, উনি নিছিল হলো শ্রীলঙ্কা। দেন ওই দিন আমি খেলাটা হাইরা যাই। দুই দিনে আমি কষ্ট করে যে 900 টাকা দিচ্ছিলাম, আমি ওইখান থেকে 200 টাকা খাইছি। খাওয়ার পরে আমার যে 700 টাকা ছিল, 700 টাকা আমি হাইরে যাই।
পুরোপুরি আপনি জিরো হয়ে গেলেন?
পুরোপুরি জিরো হয়ে গেলাম। তখন আমার মাথাটা মানে খারাপ হয়ে গেল যে আমার হাত তো 700 টাকা ছিল, পরে আমি টাকাটা হাইরে গেলাম। তখন আমার মাথার মধ্যে শুধু একটাই কাজ ছিল যে এই টাকাটা আমি কিভাবে উদ্ধার করতে পারি।
এক মিনিট, একটু আমার জানতে ইচ্ছে করছে যে যখন বাজিটা আপনারা ধরতেন, তখন টাকাটা কি আপনাদের পকেটেই থাকতো নাই কোনো থার্ড পার্টির কাছে দিতেন?
না না, এটা হয়তো যেহেতু উনি আমার ফ্রেন্ডের আব্বু ছিলেন আর আমার মানে বড় ছিলেন, তো ওনার কাছ থেকে জমা দেওয়া হয়তো। পরে দেখা যেত কি মানে মানে যখন আমরা সমবয়সী মানে ফ্রেন্ড দুজন খেলতাম, তখন অন্য একজন থার্ড পার্টি জমা দিতাম, নইলে ফ্রেন্ডের ফ্রেন্ডের মধ্যে সমস্যা হয়, ঝগড়া হয়।
ওকে, হ্যাঁ, তারপরে 700 টাকা আপনার জিরো হয়ে গেল।
আমার 700 টাকা জিরো হয়ে গেল, তখন শুধু আমার মাথার মধ্যে একটাই চিন্তা যে আমি দুইটা খেলার মধ্যে 900 টাকা জিতলাম, জিততে আমি 200 টাকা খাইলাম, আর একটা খেলার মধ্যে আমি 700 টাকা হাইরে ফেলাইলাম। তো আমার দুইটা খেলা জিততে কি লাভ হইলো? আমি এতটি টাকা হাইরে ফেলাইলাম। মোটামুটি তখন ওই দিন রাত্রে আমি পড়তে পারিনি, আর পড়াই হয়নি কে। তখন বাড়িতে যেভাবে হোক আমার মানে কমপক্ষে হলো মানে বাজি খেলার জন্য 200 টাকা দরকার। তো এই 200 টাকা কিভাবে কালেক্ট করতে হবে? আমার তো আর কোন টাকার সোর্স নাই, হয়তো বাজারে আমি 20 টাকা চুরি করতাম সর্বোচ্চ। তো এই 200 টাকা জমাইতে আমার প্রায় 10 দিন লেগে যাবো।
আচ্ছা,
আর এই 10 দিনের তার আগে খেলা সব সম্পূর্ণ শেষ হয়ে যাবো, তো কিভাবে জোগাড় করানো যায়? তখন আমি ফার্স্ট বাড়িতে মানে মিথ্যা বলা স্টার্ট করি, যেটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল, আর যে কারণে হয়তো আমি আজকে এই পথে।
লোভ, লোভে পড়ে আপনি প্রথম পরিবারের সাথে মিথ্যা কথা বলা শুরু করলেন, কি ছিল সেই মিথ্যা?
সেই মিথ্যাটা ছিল এরকম যে আমি তখন ক্লাস 8-এ পড়তাম, তো আমার একটা বৃত্তি বই কিনে দেওয়া হয়েছে অলরেডি, এটা কিনে দেওয়া হয়েছে। পরে আমি আবার বলছিলাম যে আমার আর একটা বই লাগবে, কারণ এই বইয়ের মধ্যে যা আছে হয়তো ওই বইটা পড়লে আরো আমি ভালো রেজাল্ট করতে পারবো বইটা। তো পরিবার থেকে জিজ্ঞেস করলো কত টাকা লাগবো, তো আমি বলছিলাম যে আমার 350 টাকা লাগবো, 350 টাকা বই। তারপরে কি করলো, আমার মামি মানে আমার মামি মোটামুটি আমার ফ্যামিলিটা দেখতো, তো আমার 400 টাকা দিয়েছিল। 400 টাকা, 400 টাকা দেওয়ার পরে বলছিল যে 50 টাকা তুমি খাতা কলম কিনো, আর এই 300 টাকা 350 টাকা তুমি বই কিনো। তখন আমি চিন্তা করলাম যে আমার হাতে 400 টাকা, এইবার আমি বাজি ধরবো, এবার তো আমার খেলা জিততে হইব।
প্রিয় শ্রোতা, এরকম একটা বয়স যে বয়সে একটা ছেলে বাজি মানে জুয়ারতে টাকা ধরার জন্য বইয়ের কথা বলে 200 টাকা পেতে গিয়ে 400 টাকা পেল, এরকম ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে আমাদের বিশ্বাস, এবং এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটতে পারে। আপনি যদি এটাকে বিশ্বাস করেন বা আপনি যদি অবিশ্বাস করেন, সেই বিশ্বাস এবং অবিশ্বাস জানানোর বিভিন্ন ঘটনাকে বিশ্বাস এবং অবিশ্বাস করার সুযোগ আপনার রয়েছে এবং সেটা জানানোর সুযোগ আপনার রয়েছে। হাসানের যে কোনো ঘটনাকে আপনি বিশ্বাস এবং অবিশ্বাসের পাল্লায় মাপতে পারেন, হাসানের যে কোনো ঘটনাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। বিভিন্ন মোমেন্টে বিভিন্ন জায়গাতে আমরা SMS পোলের উপরে সেই সব ঘটনাকে ছেড়ে দেব, যেখানে আপনি ইয়েস নো ভোটের মাধ্যমে আপনি জানাতে পারবেন যে সেই ঘটনাকে আপনি বিশ্বাস করেছেন কিনা বা সেই ঘটনাটি আপনার কাছে সত্য কিনা। আপনার এই ভোট, আমাদেরকে বিশ্বাস করতে শেখাবে যে সমাজে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে, কিংবা হরহামেশাই ঘটছে, কিংবা খুব কম ঘটছে, কিংবা একেবারেই ঘটছে না। আপনার এই পোলটি আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর
৪০০ টাকা আমি পেলাম, ৪০০ টাকা আমার হাতে। ওইদিন ফাইনাল খেলা ছিল, ফাইনাল খেলাটা ছিল
ওকে,
তো ফাইনাল খেলা ছিল
দল,
সম্ভবত ওইদিন আমার আসলে
দলটা মনে নেই,
না না দল ভারত পাকিস্তানি সম্ভবত ফাইনাল খেলা ছিল, ভারত পাকিস্তান ছিল, তবে আমার মনে হয় যে আমি ভারতের পক্ষে দুইটা টাকা দিচ্ছিলাম। তো ভারতের বিপক্ষে কোন দলটা ছিল এটা নিয়ে আমি কনফিউশন, তবে সম্ভবত পাকিস্তানি ছিল দলটা।
ওকে,
তো আমি ৭০০ টাকা বাজি ধরছিলাম, পুরো এই ৪০০ টাকা যে আমার হাতে ছিল, তো ওই ৪০০ টাকার আমি পুরোই বাজি ধরছিলাম। তো ৪০০ টাকা দিয়ে আমি প্রায় ৮০০ টাকা হয়ে যায়, আমি ভারতের পক্ষে বাজিতে ছিলাম, তো আমার ৮০০ টাকা হয়ে যায়। তো হয়তো তখন আমার দরকার ছিল যে বাড়িতে হয়তো ওই ৪০০ টাকা ব্যাগ দেওয়ার, যে না আমার বই কেনার দরকার নাই, যে টাকাটা রাখিয়া দেন, অথবা মিথ্যা বলছিলাম, কিন্তু এটা আমি তখন করি নাই। তো আমাদের যে ইটা ছিল পোস্ট অফিস যে এলাকাটা, ওইখানে আমার একটা মাঠ ছিল, তো ওইখানে আবার অনেক টাকা দাঁড়া ক্রিকেট খেলা হইতো, তো ওইখানে গিয়ে আমি ক্রিকেট খেলতাম। তো হয়তো জিততাম হারতাম, জাস্ট আমার একটা নেশা হয়ে গেছিল যে কিভাবে টাকা কামান যায়। তখন আমি প্রতারণা আরম্ভ করতাম, হয়তো আমার টাকা হাইরা গেলে তো বলতাম যে স্কুলের মধ্যে টাকা লাগবে, এই টাকা লাগবো, সেই টাকা লাগবো, অথবা নতুন ইউনিফর্ম বানাই দিতে হইব, এভাবে আমি টাকা ই করতাম। ওই সময়ের মধ্যেই আমি ১০,০০০ টাকা আমার হাতে আসে পড়ে,
১০,০০০ এটা ক্লাস
ক্লাস তখন আমি ৯ নতুন উঠছি, তো আমার রেজাল্ট এর মধ্যে
জুয়া খেলে খেলেই,
হ্যাঁ জুয়া খেলি, ক্রিকেট খেলার জুয়া খেলা, আর ওই টিভিতে খেলা হইতো ওই খেলার মধ্যে, তার মধ্যে আরেকটা ব্যাপার যে আউয়ানি মোহামেডানের ফুটবল খেলা হইতো, তো ওগুলোর মধ্যে আমি বাজি ধরতাম।
এবং এগুলা আপনার ওই ফ্রেন্ড সার্কেল এবং ফ্রেন্ডের বাবা
আত্মীয়-স্বজনের মধ্যে, আমাদের যে এলাকাটা ওটার মধ্যে মানে মোটামুটি যে বলা যায় যে জুয়া খেলাটা এর একটা ট্রেডিশনাল ব্যাপার, এটা মানে সবাই খেলে, কারো কোনো দুঃখ নাই, কোনো দুঃখ তাপ নাই, যে তোমার টাকা তুমি ওর খুশি ঘটে দিবা, যার টাকা তুমি তার দিয়ে দিবে, এটা কোনো ইয়ে নাই। তখন আমার চিন্তা যে এই ১০,০০০ আরো কিভাবে আরো বেশি টাকা করা যায়।
ওকে,
তখন চিন্তা করলাম যে আমি তো এখন ছোট ছোট বাজি খেলি, এখন এলাকার যারা বড় ভাই মানে যারা বিগ লেভেলের বাজি খেলে তাদের সাথে আমার কন্টাক্ট করতে হইব, যে কোনো ভাবে হোক তাদের সাথে আমার বাজি ধরতে হইব। তো তাদের সাথে আমি কিভাবে ধরবো, গিয়ে কি বলবো আর কিভাবে ধরবো, তো তখন আমার মাথার মধ্যে একটা প্ল্যান কাজ করতো। আমি জীবনের সবচেয়ে দুইটা কথা সবসময় বেশি মাইনে চলতাম, যে একটা ব্যাপার হলো যে টাকার উপরে কোন পৃথিবীর মধ্যে কোন জিনিস নাই, তুমি কেউ কোন টাকা ছাড় দাও দেখবা ও তোমার পিছনে সবসময় থাকবো। তো আমি একটা ব্যাপার চিন্তা করলাম যে আসলে আমি কিভাবে বাজিটা ধরতে পারি বড় ভাইয়ের সাথে। তো একবার যে কোন একটা খেলার মধ্যে ছিল, খেলাটার কথা আমার মনে নাই, তো রেট হয়েছিল যেরকম ৮০০, ১,০০০ টাকা, বড় দল ১,০০০, ছোট দল ৮০০। তা আমি বললাম যে ভাই আমি বড় দল নেবো আমার ১,০০০, আর আপনি ছোট দল নিয়েন আপনার ৭০০ টাকা, মানে আমি ১০০ টাকা ছাড় দা দিছি। তো বড় ভাই তো লোভে পড়ে আমার সাথে ধরছে, আমার চিন্তা এটা শুধু জাস্ট আমি ওনার সাথে একটা লাইন করলাম, একটা ক্লিয়ার একটা রাস্তা করলাম যে আবার যদি বাজি ধরতে হয় যেমন আমার যে বলে হাসান বাজি ধরবা কিনা, জাস্ট এটা আমার মাথায় একটা বুদ্ধি ছিল যেভাবে আমি ওনার কাছে গেছি, জাস্ট একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করছি। তো ঠিক ধরলাম, ধরার পরে আমি খেলাটা জিতলাম, যেহেতু আমি বড় দল নিছি তো বড় দল তো অবশ্যই ফেভারিট থাকে, তো আমি জিতলাম খেলাটা। জিতার পরে তো মোটামুটি এলাকার মধ্যে আমার সবার সাথে মানে যারা জুয়া খেলতো সবার সাথে আমার হাত করা হয়েছে, যে আমি এখন সবার সাথে খেলতে পারি কোনো সমস্যা নাই। তো এরকম ১০ পর্যন্ত তো আমার হাতে ৫০,০০০ টাকার মতো,
ক্লাস ১০ পর্যন্ত ৫০,০০০ টাকা।
যখন আমি ক্লাস যখন ১০ মানে আমি উঠি তখন আমার ৫০,০০০ টাকা হাতে। এখন আমার এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় জুয়ারি, কারণ আমার সাথে কেউ মানে
নামডাক হয়ে গেছে,
নামডাক হয়ে গেছে।
তখন পর্যন্ত আপনার ফ্যামিলি জানে না আপনার সম্পর্কে?
না, আমার ফ্যামিলি জানে না।
ওকে, তারপর
তো আমার এলাকার মধ্যে তখন একটু নামকার হয়ে গেল যে হাসান খুব বাজি খেলে বেশি, আর আমার এলাকার মধ্যে তখন আমি এতই নাম করছি যে আমার লেভেলের কোন প্লেয়ার ছিল না। যখন ক্লাস আমি ১০ পড়তাম আমি ২০,০০০ টাকার বাজি খেলি, এটা ২০০৫ সালের ঘটনা।
ওকে,
তো বলল যে তোমার তো আর এখানে মানে খেলার কোন ই নাই, যে ক্লাস নাই, যে তুমি তো বিশাল হাই রেটের প্লেয়ার হয়ে গেছো, তোমার এখন অন্য যে হয়তো আমাদের যে থানা আছে এখানে হয়তো ওই এলাকায় একটু উন্নত, ওইখানে আরো বেশি বাজি খেলে ওইখানে খেলতে পারো। তাই আমি বললাম ঠিক আছে ওইখানে খেলবো, তবে আমি তো ওখানে একা যাবো না, আপনাদের সাথে নিয়ে যাইতে হইব। তো আমি যে দল ধরতাম তো ওনারও আমার সাথে সাথে থাকতো, আর এলাকার মধ্যে একটা ই ছিল যে বিশ্বাস ছিল যে আমি যা বলতাম তাই নাকি জিততো, হয়তো ৬টা খেলা হলে ৪টা খেলা আমি যা বলতাম তাই নাকি জিততো।
তারপর
তখন মানে কি আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে টাকা, তখন মানে লেখাপড়া আমি তত প্রাধান্য দিতাম না, তখন আমি শুধু ভাবতাম যে পৃথিবীতে বাচ্চা থাকতে হলে শুধু একটা জিনিসের দরকার, এটা হলো টাকা। কারণ লেখাপড়া করে মানুষ কি করে, হয়তো টাকা কামায়, টাকা রোজগার করে, আর আমি তো এই বয়সে আমার কাছে ৫০,০০০ টাকা আছে, আর আমি এটা কিভাবে আয় করছি এটা আমি নিজে জানি, হয়তো আমার কোনো পরিশ্রম করতে হয়নি, শুধু একটু মাথা হয়তো আমার ব্রেনটা যেটা এটা খারাপ হয়েছে আর একটু লোভ টোভ দেখা হয়তো দরতে হয়েছে এটাই। তো তখন আমার মানে টাকার দিকে লোভ গেছে, আর টাকার দিকে লোভ গেলে হয়তো পড়ালেখা কিছুই হয় না, এটা একটা ব্যাপার আছে। আর আমার ব্যাপারে আরেকটা একটা উক্তি ছিল, এই উক্তিটা আমার জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিশেষ করে নেশার দিকে। একটা বড় ভাই আমারে বলছিল, জানি না দর্শকরা এই উক্তিটা কিভাবে নেয় অথবা সবার কাছে কিভাবে ব্যাপারটা গ্রহণ হয়, আমারে বলছিল যে ওই বড় ভাই আমার, তখন আমি সিগারেট খাই না, আমার সিগারেট হাত ছিল, তো আমি বলছিলাম যে না ভাই সিগারেট খাবো না, তো বলছে লও খাও, আমি বলছি না খাবো না, তো বলছে আচ্ছা হাসান ধরো তুমি মারা গেলা, মারা যাওয়ার পরে তুমি ধরো জান্নাতে গেলা, জান্নাতে যাওয়ার পরে কি তুমি সিগারেট খেতে পারবো এখানে? আমি বললাম যে না সিগারেট ওইখানে পাবো কই খেতে পারবো, কই এখানে পাইবা না। তো বললো ধরো তুমি জাহান্নামে গেলা, ওইখানে কি সিগারেট পাইবা খাইতে? তাই বললাম যে না ওইখানে তুমি মারি খাইতে মরি, আমি সিগারেট পাবো কই? কই সিগারেট আর নেশা জাতীয় দ্রব্য এরকম একটা জিনিস, এটা শুধু পৃথিবীতে পাওয়া যায়।
ওকে, দিস পার্ট ইজ অ্যাবসলিউটলি প্রোহিবিটেড ফর যাহা বলিব সত্য বলিব। উনি ওনার জায়গা থেকে যেটা বলেছেন সেটাকে আমরা প্রচার করছি, তবে শুধুমাত্র এসেন্স বোঝানোর জন্য। তবে এই ধরনের কথাবার্তা ছোটবেলাতে কোন মানুষকে যদি কেউ বড় ভাই হয়ে বোঝানোর চেষ্টা করেন, সেটা যে হিতে বিপরীত হতে পারে, ইট ইস ফান, এটাকে অনেক সময় বড়দের কাছে বললে মনে হবে ইস ফান, কিন্তু এটা যে কত বড় ধরনের ভয়াবহ রকমের মোটিভেটেড করতে পারে মানুষকে খারাপ দিকে, ও যেটা বলল সেটা বোঝানোর জন্য এই ধরনের কথা যাতে বলা উচিত নয় ছোটদেরকে আপনাদের সামনে তুলে ধরেছি। তারপর
হয়তো তখন ওই ব্যাপারটা হয়তো কোন যুক্তি দ্বারা আমি কোন ওয়ে পাইছিলাম না যে আসলে কিভাবে ওনারে যুক্তি, আমি ভাবলাম যে
ঠিকই তো,
হ্যাঁ কত ঠিক, দেন আমি আমার এই ডায়লগটি আমার ফ্রেন্ডদের দিতাম, যে বলতাম যে এটা এরকম একটা জিনিস এটা শুধু পৃথিবীতেই পাওয়া যায় আর কোন জায়গায় পাবি না, খা, আর আমি তোর ফ্রেন্ড, আমি তোর খারাপ চাবো না, আমি যদি বিষ খেতে পারি তুই বিষ খেতে পারবি না,
এগুলো বলে বলে আপনি তাদেরকেও
ইন্সপায়ার। হ্যাঁ, আমার তখন কি মানে খাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে এক একটা সিগারেট খেতে খারাপ লাগতো, যে একটা সিগারেট এক এক খাওয়া একটা বোরিং লাগতো, হয়তো সাথে আরেকজন থাকলে হয়তো সিগারেট খাইতাম কথা বলতো একটা ভালো লাগতো, তো ওদেরও সিগারেট খাওয়াইতাম, তো এক সময় দেখা গেল কি ওরাও সিগারেটের প্রতি একটু মানে ইন্টারেস্টেড হয়ে গেল, তখন আমারই বলতো কি যেরকম আমরা ডিনার করার পরে বলতো যে সিগারেট খাবি না। তো আমি আরেকটা আমার ফ্রেন্ডদের মানে উদ্দেশ্য বলি যে যারা বিশেষ করে আর কি 9-10 পড়েন, কিছু কিছু ফ্রেন্ড থাকে যে 10টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড কিন্তু খারাপ থাকে, স্বাভাবিক সব গ্রুপের মধ্যে আছে, তো ও কিন্তু ট্রাই করবে যে আপনাদের সিগারেট খাওয়ার, এরকম হয়, এটা হয়তো ওর নিজের স্বার্থের জন্য করুক আর জাস্ট একটা কি বলে স্বাভাবিক যে প্রবৃত্তি আছে এটাই করুক, এটা করতে পারে, আপনি খাইলেন ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু আপনি নিজে ওই দিনই একটা মানে এটার প্রতি ইনভলভ হয়ে যাবেন, যেদিন আপনি নিজের টাকা দিয়ে সিগারেট কিনা মানে নিজে জ্বালায় খাইবেন, ওই দিনে আপনি মনে করবেন যে না আপনি সিগারেটের মানে একটা কি ধূমপায়ীর খাতার মধ্যে নাম দিয়ে দিলেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো পরে দেখবেন যে আমার ফ্রেন্ডাই ওরা নিজেরা নিজেরা কিনা কিনা খায়, তো পরে আমি বুঝতে পারলাম যে না ওরা হয়তো সিগারেট শিখে গেল, পরে হয়তো ভাবলাম যে আমার কারণ আমার হাত দিয়ে ওরা সিগারেট খাওয়া শিখে গেল। তারপর আমার মামাই কিন্তু আমার যে পুরো ফ্যামিলিটা আছে এটা সম্পূর্ণ মানে দেখাশোনা করতো, আমার যে ভরণ পোষণ প্লাস সম্পূর্ণ আমার দায়িত্ব, যে আমার বাবা আসলে বাবার কাছ থেকে আমি কিছুই পাইনি,
জি
একটা বাবার যতটুকু কর্তব্য করা তা আমার মামাই করছে সবকিছু, আর এরকম ভাবে রাখতে জীবনে কোনো কিছুর অভাব রাখে নিক। তারপর দেন দেখা গেল যে আমার মামার যে ব্যবসার মধ্যে একটা ই ছিল হিসাব রক্ষক ছিল, তো ওনার যে একটা মানে বিশাল একটা রোগে উনি মারা যায়, তো তখন একটা মানে নিজের একটা লোক দরকার যে ওই জায়গাটা পূরণ করার জন্য, তখন মামা
বলতেন
আমার মামা চালুর ব্যবসায়ী,
চালের ব্যবসায়ী ছিলেন তিনি, এবং তার একটা অ্যাকাউন্টেন্ট মানে হিসাব যিনি সামলাতেন তিনি মারা গেলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর?
তারপর বলল যে এই যেহেতু অ্যাকাউন্টের ব্যাপার টাকা পয়সার ব্যাপার আর একটা হিসাবের ব্যাপার, তো এখানে আপন লোক দেওয়াই ভালো, আর আমি এই ব্যবসা কতদিন করবো, আমার ছেলে ছোট, তো আমি যেহেতু তোদের ছোট বেলাকার থেকে বড় করছি তো এটা তোদেরই দেখে নিতে হইব।
ওকে,
তো আমার বললো যে আর পড়ালেখার কোন দরকার নাই, কে তুমি টাকা আইসো পড়ো, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি এটাই মনে করি যে হয়তো পড়ালেখা করে হয়তো আমি যদি এম এ পাশ করে যে একটা ডিগ্রি পাওয়ার পরে যে একটা জব পাইতাম এটা আমি এখন পেয়ে গেছি, তো আমি এরকম কিছু ভাবতাম। তো আমি তারপরে গেলাম ওইখানে, যাওয়ার পরে তো ফার্স্টে ঢাকা মানে একটা একটা আননোন জায়গা, যে এত ভিড় এত যানজট, হ্যাঁ ঢাকা,
আপনি ঢাকায় চলে আসলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না, তারপরও
হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে ঢাকা দূরে নাকি, না না এর আগে আসা হয়েছে মানে পার্মানেন্ট নিয়ে আসি নাকি, হয়তো কোনদিন থাকা হয় নাকি, তো আমি ঢাকা আসলাম, এটা 2006 সালের ফেব্রুয়ারির ফার্স্টের দিক দিয়ে ঘটনা, ফেব্রুয়ারি কি মের ফার্স্টের দিকে ঘটনা, তো আসলাম, আসার পরে তখন যে এখানে তো আমি কিছু চিনি না জানি না, হয়তো আমি সপ্তাহে একদিন বাড়িতে যেতাম, তো তখন আমার মানে বাজি ধরার অত একটা ই ছিল না, মানে সময় পাইতাম, আর তখন আমি ওইখানে কাজটা যে আসলে আমার কি কাজ ওইটা আমি শিখার জন্য একটু মানে মনোযোগ দিলাম, তো আস্তে আস্তে কাজটা আমি শিখে গেলাম, তো এখানেও বাজি ধরার কোনো মানুষ টানুষ পাই না, খেলা শুধু দেখতাম, তো ভালো কথা, এভাবে করতে করতে প্রায় এক বছর কেটে যায়, আমি আর কোনো বাজি টাজি ধরি না কিছুই না। তারপরে আমার সাথে পরিচয় হইল ওখানকার এক ছেলের সাথে, আমি জাস্ট একদিন বসে বসে চা খাইতেছিলাম, তো একটা খেলার কথা, যে এই দল না এই দল জিতবো। তাই বলতেছি না ভাই এই দল জিতবো। তোমার কথা তুমি জানো, তুমি দরবাজি ধরবা এই দল জিতবো? আমি বললাম হ্যাঁ দরুবাজি, সমস্যা কি? কত টাকা ধরবার তুমি, এত ছোট মানুষ কত টাকা ধরবার? আমি আপনি যত টাকা ধরবেন, আপনি যতটা কল্পনা করতে না করবেন আমি তত টাকাই ধরুন। কত টাকা ধরবা? তো আমি আপনি যা বলেন, বলে 10,000। আমি না আমি 10,000 টাকার বাজি ধরি না, আমি 20,000 টাকা হলে ধরুন, আর ধরতাম না, ছোট বাজি আমি ধরি না। তো বললো 20,000 টাকার বাজি ধরবা? আমি তো ছোট 10,000 টাকার বাজি ধরি, তো চলো তোমার 20,000 টাকার বাজি ধরাই দিই। তারপরে আমার পড়ছিল আসল সিন্ডিকেটের সাথে।
ওকে, বিরতির ঘন্টা বেজে গেছে, সিন্ডিকেট শব্দটা আমরা পেলাম। কি অপেক্ষা করছে হাসানের জীবনে, কি অপেক্ষা করছে আমাদের শোনার জন্য, সেটার জন্য মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ছোট্ট একটা বিরতি সংবাদের, একটু পরে ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে নতুন একটি পোল যুক্ত হয়েছে, যে কোনো ঘটনাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনার দিকে আমরা ছুড়ে দেব এবং আপনি ইয়েস নো জানিয়ে আপনার সম্মতি জ্ঞাপন করতে পারেন। আপনি যদি সেই ঘটনাটিকে বিশ্বাস করেন তাহলে জানাবেন ইয়েস, যদি বিশ্বাস না করেন তাহলে জানাবেন নো। আপনার ইয়েস এবং নো সামগ্রিক ঘটনা সম্পর্কে এবং একই সাথে এরকম ঘটনায় সামাজিকতায় কত মানুষ জড়িত সেটা সম্পর্কে আমাদেরকে একটা বাস্তবিক ধারণা দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। সেক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করছি যাহা বলিব সত্য বলিব শ্রোতাদেরকে, যে কোনো ঘটনা যে কোনো পোলে অংশগ্রহণ করে আপনার মতামত জানিয়ে দিতে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো। আর যাহা বলিব সত্য বলিব চলাকালীন সময় আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে আমাদের অতিথিকে নিয়ে, আপনি চাইলে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিও এবং একই সাথে JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবর আসনটি আজকে আলোকিত করেছে হাসান। হাসানের যে গূঢ় সত্য, সেই সত্য অপ্রিয় সত্য, সেটি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। শেষটুকু কোথায় সেটা আমরা এখন পর্যন্ত আঁচ করতে পারছি না, জানি না, আমরা ধীরে ধীরে জানছি। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের এইসব অপরাধ বোধ, যেগুলো আপনাকে প্রতি মুহূর্তেই দংশাচ্ছে, যেগুলো আপনাকে প্রতি মুহূর্তেই খাটো করে দিচ্ছে, যেগুলো আপনাকে প্রতি মুহূর্তে বিবেকের কাছে প্রতারিত করছে, বিবেকের কাছে আপনাকে অনেক বড় পেইন দিয়ে দিচ্ছে, সেই সত্যগুলো আপনি এখানে প্রকাশ করতে পারেন। আমরা বিশ্বাস করি ভালো মন্দ মিলিয়েই মানুষ, সুতরাং আপনার জীবনে ভুল থাকতেই পারে। আপনি যদি কায় মনে, আপনি যদি একান্ত মনে, আপনি যদি বিশ্বাস করেন যে আপনার মতো ভুল আর কেউ না করুক, তাহলে আপনার ভুলটি সবাইকে বুঝিয়ে দিয়ে, আপনার শাস্তিটি সবাইকে বুঝিয়ে দিয়ে সেই সুযোগটি আপনি আমাদের করে দিতে পারেন। আপনি যদি আসতে চান তাহলে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে আপনি টেক্সট করতে পারেন আমাদেরকে। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন JBSB, যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ JBSB স্পেস কনফেস, CONFESS। আবারও বলছি CONFESS স্পেস দিয়ে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যাহা বলিব সত্য বলিব যে টিম মেম্বাররা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর একটি পদ্ধতি হচ্ছে ইমেইল। আমাদের ইমেইল করার ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। চাইলে আপনি আমাদেরকে চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এবং ফেসবুক হচ্ছে সবচাইতে প্রচলিত মাধ্যম যেখানে JBSB-র ফ্যান এবং একই সাথে ABC রেডিওর মেম্বারও আপনি হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। অনেকেই হাসানের ছবি দেখতে চাচ্ছেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা একটু বলে রাখছি, হাসানের একটি ছবি যেটা হাসানের ক্ষতি করবে না এরকম একটি ছবি আমরা অনুষ্ঠান চলাকালীন যে কোনো সময় আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমরা আবারও ফিরতে চাই হাসানের কাছে। হ্যাঁ হাসান, তারপর?
তারপর ওই ছেলেটা আমার নিয়ে গেল একটা মানে মেডিসিন মার্কেটের মধ্যে, যেখানে মানে হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মেডিসিন মার্কেট।
কোথায় এটা?
এটা বাবুবাজার।
বাবুবাজার?
হ্যাঁ বাবুবাজার।
ওকে। হ্যাঁ,
তো এখানে নিয়ে একটা মানে দোকানদারের সাথে পরিচয় করে দিল, বলল যে ভাই এই ব্যাপার, ছেলেটা 20,000 টাকার বাজি ধরবো, এই দল নিবো
20,000 টাকার বাজি ধরবো
এই দল নিবো। তো বললো ঠিক আছে, ভালো কথা হইলো বাজি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন টাকা জমা দেবো কারতে, কারণ আমি তো আপনার বিশ্বাস করবো না, আর আপনিও আমার বিশ্বাস করবেন না, এখন টাকা জমা দেবো আমি কার কাছে। কই যাও টাকা তোমার কাছেই রাখো, যদি জিতি আমি তো আমার দিয়ে দিও, আর হারলে এটা তুমি তোমারটা তুমি নিয়ে। তো আমি বললাম যে আপনার টাকা যদি মেরে দিই, কই আমার টাকা তো এই এলাকাতে খাইতে পারবো এরকম কোন প্রমাণ নাই, হয়তো তুমি যেখানে থাকো তোমার আমি বার করে নিতে পারবো।
ওকে,
তো বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমার উপর বিশ্বাস করতেন, এটা ক্ষমতাই হোক আর আমার দেখে হোক বিশ্বাস করতেন, ভালো কথা। তার মাঝখানে মানে ওই যে একটা বছর ছিল, তো ওই এক বছরের মধ্যে আমি মানে ওই এলাকার মধ্যে এরকম একটা মানে যারা ব্যবসা করত, তো মোটামুটি সবাই আমার চিনত, আর আমার মামা মানে ওইখানকার একটা মোটামুটি ভালো প্রতাপশালী ব্যবসায়ী, তো এইসব সবাই আমার খুব ভালো জানতো। আর একটা মানে হয়তো কেউ হয়তো যে ভুলটা করলে ছাড় না পাইতো, আমি ওটা ছাড় পাই যেতাম একমাত্র মামার জন্য, কারণ মামা ওইখান থেকে ছোট থেকে বড় হয়েছে।
ওকে,
একটা মানে জাস্ট এরকম
একটা ভালো প্রভাব ছিল,
প্রভাব ছিল।
ওকে,
তো সবাই আমার খুব বিশ্বাস করতো, ওই খেলাটা জিতলাম, আমার হাতে 40,000 টাকার মতো ছিল। তো 40,000 টাকা হইলো আমার কাছে অনেক টাকা, তখন আমার অনেক টাকা প্রায় 70,000 টাকার মতো আমার নিজের কাছেই আছে।
ওকে,
তো এইভাবে আস্তে আস্তে আমি তখন একটা সিরিজ আছে, সিরিজ মানে একটা খেলার সিরিজ আছে, 3 দলের খেলা ছিল তখন। ওইখানে ওইখানে কি বাজির একটু ধরনটা অন্যরকম ছিল, আমি এখানে যেভাবে বাজি ধরতাম ওইখানে ঠিক একটু অন্যরকম বাজির ধরনটা ছিল, যে হয়তো আমি আমাদের এলাকার মতো যে একটা প্রভাব খাড়ায় সবার কাছে লোভ দেখায় টাকা নিতে পারতাম, কিন্তু ওইখানে দেখা গেল কি সবাই আমার মতো, সবাই আমার মতো, সবার সবাই ভাগা ভাগা, সবার কোলে যেই বড়, ওনার সাথে আমি পারতাম না। তো ধারে তো কি যে আমি হয়তো 1500 বলতাম, ওরা 1600 হইলা নিয়ে যাইতো, পরে আমি ছাইড়া দিতাম যে না একটা রিসের মধ্যে দড়ি বাজি, তো হাইরে যেতাম হারতাম। তো দেখা গেল কি আজকে আমি 10,000-20,000 টাকা হাইরে গেছি। তো আমি 20,000 টাকা হারছি, তো আমার চিন্তা যে এই 20,000 টাকা আমার আনতে হইব, কিভাবে আনতে হইব। তারপরের দিন আমার আবার একটা নিয়ম ছিল যে আসলে বাজির মধ্যে এটা একটা কি এই নিয়মটা বলা ঠিক হবে কিনা আমি জানি না।
বলেন বলেন, আজকে আমরা সবাই ক্লিয়ার হতে চাই, যারা এই পথে আছে তারা অনেকেই আজকে আপনার গল্পটা শোনার পরে এই পথ ছেড়ে দেবে, এটা আমাদের বিশ্বাস, এবং একই সাথে যারা এই পথে যেতে পারত তারাও অনেকেই আজকের পর থেকে আপনার এই গল্পটা শোনার পরে, আপনার এই সত্য উদ্ঘাটনের সাহসের মুখোমুখি হওয়ার পর থেকে তারা এই পথে পা বাড়ানোর সাহস দেখাবে না বলেই আমরা বিশ্বাস করি।
আমার কাছে তখন টোটাল ছিল 60,000 টাকা, মানে 80,000 টাকা ছিল, আমি 20,000 টাকা হাইরা ফেলাইছি, তো আমার চিন্তা এটা 80,000 টাকা করতে হবে। তো কিভাবে করতে হইব, তো চিন্তা করলাম যে আমি নিজের নিজে চিন্তা করলাম যেহেতু আমি আজকে 20,000 টাকা হাইরা ফেলাইছি, তো আমি কালকে 40,000 টাকা বাজি ধরুম, যদি আমি জিততে পারি আমার তো লস পূরণ হইয়া আরো 20,000 টাকা লাভ থাকবো। তারপর দিন যদি 40,000 টাকা হাইরে জায়গা, তারপর দিন আমি 80,000 টাকার বাজি ধরবো, যে হয়তো আমি 5টা খেলার মধ্যে 5টা হারবো, কিন্তু যদি আমি 1টা খেলা জিতি, 1 খেলায় আমি সব মানে আমার লস পূরণ করে আমি ডাবল হয়ে যাবো।
আপনার হারাটা কখনো মাথায় কাজ করতো না, শুধু জিতার কথাই?
হ্যাঁ, জিতার কথাই আমি ভাবতাম সবসময়।
ওকে, তারপর?
আর তখন হয়তো আমি এই সাপোর্টটা পাইছিলাম কিভাবে, যে আমার হাতে ছিল কিন্তু মাত্র 60,000 টাকা, কিন্তু সাপোর্ট পাইছিলাম কিভাবে, যে মামার অ্যাকাউন্ট সম্পূর্ণ আমি দেখতাম, আর মামা আমার এতটাই লিপ করত যে ব্যাংকে টাকা জমা দিতাম সবকিছু, আমি সবকিছু মেনটেন করতাম আমি, তো উনি ব্যাংকে টাকা জমা দিয়ে চেকের মধ্যে সাইন দেওয়া, চেক আমার দিয়ে দিত, শুধু বলতো যে ওনারা অত টাকা টিটি করে আসো, ওনারা অত টাকা দিয়ে আসো। তো পরে দেখা যেত কি যে সবসময় মানে মামার অ্যাকাউন্টে 20-30 লাখ টাকা ম্যাড সবসময় পড়ে থাকবে, এই টাকাটা কোনো ধরা হইতো না। তো আমি ভাবতাম যে এখান থেকে আমি 5 লাখ টাকা ভাঙ্গি, মামা এটা জীবনে দরকার আমি, কারণ 1-1.5 বছর বসতে পারছি, এই টাকা কোনো দরকার হয় না, তো হয়তো ধরতে পারবো না। তো আমি এটা একটা মানে আমার একটা ব্যাকআপ ছিল, জাস্ট একটা পিছনে একটা মানে বড়ের মতো ছিল।
ওকে,
তারপর দিন আমি 40,000 টাকা বাজি ধরি, কিন্তু ওই বাজি আমি জিতে যাই গেলাম।
ওকে, তার মানে আপনি 80,000 টাকা?
হ্যাঁ, 80,000 টাকা, কারণ আমার 20,000 টাকা লস ছিল, 20,000 টাকা আমার লাভ আছে। তো সবাই মনে করলো যে ওই এলাকার যে সিন্ডিকেটটা, তো সবাই লাগে না সেটার ব্রেন্ট আছে, ভালো মোটামুটি খেলার কোন আইডিয়া আছে, তো দেখা যায় কি হয়। তো পরে আস্তে আস্তে খেলতেছি, খেলার পরে এরকম হইতে হইতে 2009 সাল, 2009-এর শেষ দিকে
জি,
তখন আমার হাতে ক্যাশ 5 লক্ষ টাকা,
5 লক্ষ টাকার
মালিক হয়ে গেছি আমি অলরেডি, কারণ আমি শুধু একটা জিনিসই ফলো করতাম, আর আমার যেটা সবচেয়ে পিছনে যেটা কাজ করছে, যে আমার পিছে 30 লক্ষ টাকা আছে, কারণ অ্যাকাউন্ট এটা পড়ে থাকে, হয়তো যদি আমার কোনো টাকার সমস্যা হয় আমি ওইখান থেকে টাকা টান দিয়ে আনতে পারবো, আর একটা জুয়ারির কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে ও কোনো সময় হারবে না, এটা আমার একটা নিশ্চয়তা। কিরকম যে আমি আজকে 10,000 টাকা হারলাম, কালকে আমি 20,000 টাকা বাজি ধরবো, তারপর দিন 20,000 টাকা হাই রাখি সমস্যা নাই, তারপর দিন 40,000 টাকা বাজি ধরবো, 40,000 টাকা হাই রাখি সমস্যা নাই, তারপর দিন আমি 80,000 টাকা বাজি ধরবো, জাস্ট 1 খেলা জিতবো, 1 খেলায় আমার সব পূর্ণ হয়ে যাবো, আমি জাস্ট এটা মাথায় রেখে মানে খেলতাম। কিন্তু এই ব্যাপারটা, এই টপিকটা আমি কেউ বলতাম না, এটা আমার জাস্ট নিজের নিজে, আজকে আমি শুধু বলতেছি,
মানে 4-5টা খেলার মধ্যে 1টা খেলা জিতলাম,
1টা খেলা তো অবশ্যই আমি জিতবো, আর ওই খেলাটা আমি সবচেয়ে ডাবল ধরবো, তো আমি জিতে যেতাম।
আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করতেন?
হ্যাঁ, আমি এটাই ফলো।
ওকে, নোট অন দ্যাট স্ট্র্যাটেজি, যারা এখানে জুয়ারি আছেন বা যারা আজকে এখানে শুনছেন, এবং একই সাথে যারা আজকে সাধারণ শ্রোতা এখানে শুনছেন, আপনি এই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করেন কিনা? ও যেটা বলল যে ও একটা পাঁচটা খেলাকে মাথায় রেখেছে, আজকে 10,000 টাকা হেরেছে কোনো চিন্তা নেই, কালকে ও 20,000 ধরবে, কালকে 20,000 হেরেছে চিন্তা নেই, তারপরে ও 40,000 ধরবে, জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল যে প্রসেসটা, তারপরের দিন ও 80,000 টাকা হেরেছে চিন্তা নেই, তারপরের দিন ও দরকার হলে 1,60,000 টাকা ধরবে। এই পাঁচটা খেলার মধ্যে একটা খেলাতে সে জিতবেই, এবং একটা খেলাতে যদি জিতে যায় তাহলে যে লসটা তার হয়েছে তারও অনেক বেশি টাকা সে লাভ করবে। আপনি এই প্রসেসটাতে বিলিভ করেন কিনা? ও যে প্রসেসটাতে বিলিভ করত, এই জুয়ার খেলাতে আপনি বিলিভ করেন কিনা সেটাতে কিন্তু আমরা প্রশ্ন রাখছি না। আমি বলছি যে ও যে মেথডটাতে যেত সেই মেথডটাতে কাজ হতে পারে সেটা আপনি বিলিভ করেন কিনা, সেটা যদি আপনি বিলিভ করে থাকেন তাহলে আপনি যেটা করবেন, আপনি পোলে অংশ নিন, ইয়েস লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। যদি আপনি বিশ্বাস না করেন যে না জুয়ারিরা এইভাবে অংশগ্রহণ করে না, জুয়ারিরা অন্যভাবে চিন্তা ভাবনা করে, তাহলে আপনি লিখবেন নো, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনার এসএমএস পোলের রেজাল্ট কি আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি।
তার মধ্যে আমার আরেকটা নেশা হয়ে যায় এর মধ্যে, আমি ঢাকা আসার পরে তো যে কোনো একজনের হাতে দৈরা মানে আমার মানে একটু গাঁজা খাওয়ার অভ্যাস হয়ে যায়।
গাঁজা খাওয়া,
গাঁজা খাওয়ার অভ্যাসটা হয়ে যায়। যে বলে যে গাঁজা খাইলে নাকি মাথা ক্লিয়ার থাকে আর খাইলে একটু ফিলিংস হয়, তো ট্রাই করতে পারো। আমি টেনশনে থাকতাম তো সেই জন্য খাইতাম, তো দেখতাম যে না এটা হয়তো কাজ করতো, হয়তো কোনো টেনশন থাকলে আমি স্বাভাবিকভাবে ভুলে যেতে থাকতে পারতাম, তো মোটামুটি তো এটা একটু রেগুলার অভ্যাস হয়ে যায়। শুধু রাত্রে খাইতাম, আমি ঘুমানোর আগে রাত্রে খাই ঘুমাইতাম। 2010 মধ্যে আমার হাতে 5,00,000 টাকা, তো তখন আমি একটু মনে করলাম যে না একটু রেস্টে থাকি, অনেক মাথা অনেক ই করছি, একটু রেস্টে থাকি, এখন একটু মানে অন্যদিকে।
খেলাটা কি শুধুমাত্র ক্রিকেটই ছিল নাকি অন্য কোনো বিষয় নিয়ে?
সব খেলা ছিল, সব ক্রিকেট খেলা ছিল, ফুটবল খেলা ছিল, ফুটবল খেলা ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা যেটা জার্মান ক্লাব লিগ, সিরিয়ে যেটা হলো ইটালিয়ান ক্লাব লিগ, তারপরে স্প্যানিশ লিগ যেটা হলো লা লিগা যেটা মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা, এসব খেলাই তো। তারপরে শেখ বাংলাদেশের যে ফুটবল খেলা ছিল এটাও বাজি ধরতো।
প্রিয় শ্রোতা, ওর ভাষার যে আঞ্চলিকতার টান সেটা আমাকে অনেকখানি প্রশ্নবিদ্ধ করছিল যে এত বড় মাপের জুয়ারি সে হতে পারে কিনা, কিন্তু যে খেলাগুলোর নামও একের পর এক বলেছে এবং যে উচ্চারণগুলোতেও বলেছে তাতে আমার প্রশ্ন করার আর কোন সুযোগ নেই যে আসলে সে জুয়ারি ছিল কি ছিল না। উত্তর আমি আমার জায়গা থেকে পেয়ে গিয়েছি। আপনি কয়েকবার আরেকবার বলুন তো ইউরোপিয়ান ফুটবল লিগ গুলোর একটু নাম বলবেন। স্প্যানিশ লা লিগা,
চারটার মধ্যে খেলতাম তো, ইংলিশ প্রিমিয়ার লিগ ছিল এটার মধ্যে, যেটার মধ্যে লিভারপুল আর্সেনাল এরকম 20টা দলের কথা বললাম, আমি যোগ বুঝে বলতে পারবো 20টা দল খেলতো এইভাবে। আর এটার মধ্যে টপ চার্টে কারা থাকতো, কার কত মানে ব্যাকগ্রাউন্ড, এই দলের সাথে এই দল কতবার মুখোমুখি হয়েছে, কতবার হারছে, মাঠ কার, কোন মাঠটা কার জন্য ফেভারিট, প্লাস এই আবহাওয়া কাজ করতো যে এই দল এই মাঠে গিয়ে কখনো ভালো খেলতে পারে, কারণ এই আবহাওয়া ওদের জন্য স্যুট করে না,
স্যুট করে না। আপনি তাহলে প্রচুর খেলা দেখতেন নাকি?
হ্যাঁ, আমি অবশ্যই খেলা দেখতাম, অনেক প্রচুর প্রচুর খেলা দেখতাম, যে আমি যদি বাজি ধরতাম তবু খেলা দেখতাম, না ধরলে আমি খেলা দেখতাম, মানে প্রচুর হিউজ পরিমাণে খেলা দেখতাম। দেখার পর আমার একটা ডায়েরি আমি লিখে রাখতাম। তারপর 2010 আবার আমি নেট চালানো স্টার্ট করলাম, তো তখন নেটের মধ্যে সব খবর আমি পেয়ে যেতাম। তারপর আবার মাঝে মাঝে আমি আরেকটা ব্যাপার কাজ করতাম কি, যে আজকে আমার সব দিক দিয়ে বিবেচনা করে আজকে ফেভারিট চেলসি, কিন্তু আমি বাজি ধরতাম ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে, তখন ওটা আমি কি করতাম, রিক্স। কারণ এরকম যদি আমার মতো যদি বাইবার যদি আমি যতটুকু চিন্তা করি, যদি এতটুকু চিন্তা করি খালি মানে জিতেই জিতে, তা আমার মতো এরকম অনেক প্লেয়ার আছে, এরকম অনেক চিন্তা করে, তো মানুষ জীবনে হারতো না। তো আমি আমার মাঝে মাঝে রিস্ক নিতাম, যা আজকে ফেভারিট চেলসি আছে, আমি ম্যানচেস্টার ইউনাইটেড পক্ষে ধরবো, যা আবার হইব, পরে দেখা যাচ্ছে জিততাম এরকম।
ওকে, ঠিক আছে, আমরা আবার ওই প্রসঙ্গে ফিরে যাই। আপনি যেখানে ছিলেন, গাঁজা খাচ্ছিলেন?
হ্যাঁ, গাঁজা। তারপরে এটা একটু কন্টিনিউ হয়ে যায়, পরে ব্যাপারটা ছাইড়া দিই আমি। কেন ছাইড়া দিই? পরে ব্যাপারটা একটু আমি একদিন ছাইড়া দিই, কারণ এটার আমার একটা বাজে গন্ধ থাকে, আর আমার ভিতরে একটা মানে এটা মনোবল ছিল একটা, আমি জানি না ব্যাপারটা কি, আমি যখন যা বলতাম তাই করতে হতাম, যে আমি সিগারেট এখন খামো না, খামো না, আমার মনটা খুব শক্ত ছিল যে আমি এটা করবো না, করবো না, কাজা খাওয়া ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এটা আমি আর খামোই না, জীবনে খামো না, আমার মনটা খুব শক্ত ছিল, কিন্তু জুয়া খেলার মধ্যে এটা করতাম, কারণ এটা তো আমার লোভ, একটা লোভ, লোভের মধ্যে থাকতাম। আর লোভটা কিরকম, লোভের কিন্তু লিমিট নেই কোনো, যে আজকে আমি 20,000 করছি, কালকে 30,000 করবো, এরকম করতে হতো আমি 1,00,000, 2,00,000, 1,20,000, 2,20,000, মানে স্বপ্নে 5,00,000, অসীম, টাকার তো কোনো লাস্ট কোনো শেষ নেই, এটা শুধু স্বপ্ন হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। তারপরে 2011 ফার্স্টের ঘটনা, আমি আমার মেন জীবনের মানে ঘটনার এখনই এটাই, 2011 সালের ঘটনা। তখন একটা সিরিজ ছিল, তার মধ্যে এতদিনের মধ্যে যে আমার যে 4-5 বছর চলে গেছে বাবু বাজার, ঠিক আছে, যে ব্যবসার মধ্যে এতদিনে আমি সবার চোখে ভালো একটা নাম করে ফেলাইছি, কারণ আমি বিজনেসের মধ্যে একটু মানে ছিলাম, জিনিস ছিলাম, কারণ যেহেতু বাজির মধ্যে এত কিছু ব্যাপার আমি করতে পারি, তো বিজনেসের মধ্যে আমি কিছু টেকনিক বার করেছিলাম, তো দুজন মানে আমি আর মামা খুব ব্যবসার মধ্যে খুব ফেভার করছিলাম, তো সবাই বলছে যে না ও খুব ভালো, আর মানুষ হিসেবে আমি খুব ভালো, আমি কারোর সামনে সিগারেট খেতাম না, হয়তো পলায় পলায় খাইতাম, আর আমার একটা ব্যাপার ছিল যে আমি মানুষের খুব সাহায্য সাহায্য করতাম, তো মোটামুটি, কিন্তু এর মধ্যে কেউ কিন্তু জানতে পারে না যে আমি এরকম জুয়া খেলি, কেউ জানতে পারে,
সবাই আপনাকে ভালো ছিল,
সবাই খুব ভালো জানতো, সবাই খুব ভালো জানতো, অমায়িক মানুষ ভালো জানতো। 2011 সালের ঘটনা, এটা হলো ফার্স্টের দিকের ঘটনা, তখন হলো একটা সিরিজ চলে।
কিসের সিরিজ এটা?
এটা ক্রিকেট খেলার সিরিজ, হয়তো আমার খেলা কাদের ছিল মনে নেই, তবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা ছিল।
ওকে,
তো ওই দিন আমি আমার মানে আমার যত রেকর্ড ছিল খেলার মধ্যে, ওই দিন একটা খেলার মধ্যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার খেলার মধ্যে আমি আমার সব রেকর্ড মানে মানে পিছাই দিই। ওই দিন আমি 2 লক্ষ টাকার বাজি ধরি।
2 লক্ষ টাকার বাজি ধরেন আপনি?
বাজি ধরার পরে আমি প্রায় মানে আমি ইংল্যান্ড দল নিছিলাম, তো আমি যদি জিতি আমি 3 লক্ষ টাকা পাবো, আর হারলে আমার 2 লক্ষ টাকা দিতে হইব। তো আমি ওই দিন 3 লক্ষ টাকা জিতি টোটাল, মানে আমার হারলে দিতে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া বড় দল ছিল,
তাহলে আপনি 5 লক্ষ টাকার মালিক হয়ে যান ওই মুহূর্তে।
হ্যাঁ, ওই মুহূর্তে আমি জিতলাম 3 লক্ষ টাকা। তো চিন্তা করলাম 3 লক্ষ টাকা জিতে ভালো, মাথা শুধু একটাই চিন্তা, 3 লক্ষ টাকা জিতে ভালাইলাম, হয়তো আমি যদি গুনতে যাই টাকাগুলো আমার আধা ঘন্টা লাগবো, এত টাকা আমার হাতে।
কিভাবে আপনারা জুয়াড়িরা এই টাকাগুলো নিয়ে কিভাবে বসতে?
হ্যাঁ, এটার কিছু সিস্টেম আছে, আমি সিস্টেমটা বলি। একটা টেবিল ছিল, বিশেষ করে ব্যাপারটাগুলো হোটেলের মধ্যেই বেশি কথা হইতো।
এটা কি আবাসিক হোটেল নাকি?
না না, আবাসিক খাবার হোটেলের মধ্যে হইতো।
ওকে,
খাবার হোটেলের মধ্যে দেখা যায় যে আমরা 2 কাপ চা নিতাম, তো আমি এক টেবিলে বইতাম, ও এক টেবিলে বইতো। বসার পরে বলতো যে আজকে কাদের খেলা? অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের খেলা। তো বললো কোন দল নিবো তুমি? তো আমি বলতাম যে আমি ভাই আমি অস্ট্রেলিয়া নেবো খেলা। তো বললো যে না আমি অস্ট্রেলিয়া নেবো। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, রেড করেন, রেটের মধ্যে যে জিততে পারে সে লয়ে যাবো। তো বললো আমি 1100 দিব। ও বললো 1200, আমি বলি 1300 1400। তো একটা মানে মাত্রা থাকে, হয়তো দেখা যায় এত হইলে ব্যাপারটা রিক্স এর মধ্যে হয়ে যায়। তো যখন 1500 মধ্যে গেছে, তখন আমি ব্যাপারটা সাইরা দিই যে যান আপনি অস্ট্রেলিয়া পাইছেন,
নিয়ে আপনি ছোটটা নিয়ে
নেন। আমি ছোটটা নিলাম। কত টাকার? আমি বললাম যে কত টাকার আপনি বলেন, তুমি কত টাকার খেলাবা, তোমার কত টাকার পাওয়ার আছে? আমি আপনি কত টাকার খেলবেন বলেন, সমস্যা নেই, আপনি যত টাকা অত টাকা খেলতে পারবো, আমি মানুষ ছোট খেয়ে বেড়ে আমার কলি যাবো, আপনি বলেন। কয় যাও 2 লক্ষ। আমি 2 লক্ষ টাকার? কয় হ্যাঁ 2 লক্ষ। তাই বলি আপনার 3 লাখ, আমার 2 লাখ, ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে। তা আমি টাকা জমা দেওয়া হইবো এখন, একদিন যে 3% ছিল তার মধ্যে আমার অনেকের সাথে পরিচয় হয়ে যায়, মোটামুটি ভালো বিশ্বাস। ঠিক আছে, একদিন 5 লক্ষ টাকা জমা দিল। আমি আমার যে আমি আবার কোন সময় টাকা ব্যাংকে রাখতাম না, আমার টাকা আমি সবসময় আমার যে একটা ই ছিল কি বলে ড্রয়ারের মধ্যে ছিল ওইখানে রেখে দিতাম, আর ওইটা কেউ ধরতো না। ওইখান থেকে 2 লাখ টাকা নিয়ে এসে আমি দিয়ে দিই, দেওয়ার পরে আমি খেলাটা জিতি। এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে কি, যে ওইখানে ধরেন আমি বললাম যে 1500, আমি 1500 বললাম না, তো আমি বললাম যে আমি বললাম যান ঠিক আছে আপনি পাই গেছেন, তখন আমি তো বুঝলাম আমি ধরবো না, মানে জাস্ট একটা বাড়ি দেওয়ার চেষ্টা করেছিলাম, তখন আমার জরিমানা হইবে 50,000 টাকা।
এটা আপনাদের মধ্যে নিয়ম?
হ্যাঁ, এটা আমার মধ্যে নিয়ম, মানে কেউ কথা কথা জবান জবান, হয়তো বিশেষ করে জুয়ারির মানে যে জুয়ারির যে ওয়ার্ল্ড আছে এটার মধ্যে সবচেয়ে বড় জবানটাই এটা, মানে এরকম হয়, এরকম আমি অনেকবার 50,000 টাকা করে পাইছি, হয়তো আমি আমি বললাম যে ঠিক আছে পাইছেন, তখন ভয় পাইছে যে না আমি ধরবো না, তো হয়তো 50,000 টাকা না আমি 10-20,000 টাকা করে আমি এরকম পাইতাম আমি।
ওকে,
তো আমি 3 লক্ষ টাকা জিতে গেলাম, টোটাল 5 লক্ষ টাকা, তখন এই টাকা আমার কি করবো, এই টাকা অনেক টাকা। তো তখন আবার হয়তো পেপারে টেপারে দেখতাম যে ইয়াবা নাকি খুব, আসলে ইয়াবা জিনিসটা কি সবাই খায় শুনি, এত আলোচনা এটা হলো পেপার খুললে ইয়াবা, টিভিতে দেখে খালি প্রতিবেদন, আসলে জিনিসটা কি ইয়াবা খাইলে কি হয়? বললাম যে আচ্ছা, তারপর ওইখান থেকে লোকের বললাম যে আজকে আচ্ছা ইয়াবা জিনিসটা কি এখানে পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়, খাইবা? হ্যাঁ ভাই খামো। তো চলো, তারপর ওনার রুমে গিয়া যে ফার্স্ট দিন খাইলাম ইয়াবা।
কিভাবে খাইলেন?
এটা আসলে খাওয়ার নিয়ম হলো 3টা নিয়ম,
আমি নিয়ম বলে জানতে চাচ্ছি না, নিয়মটা আমরা আমাদের শ্রোতাদের জন্য পরিষ্কার করবো না। আপনি প্রথমে কিভাবে নিয়েছিলেন এটা আমাকে জাস্ট বলেন।
প্রথমে কিভাবে নিয়েছিলাম, যে আমি হয়তো তখন 300 টাকা পিস ছিল, তো 5টা নিয়েছিলাম। তো এটা মানে খাইতে মানে খুব অনেক মানে একটা
কসরত করে,
কসরত করে মানে কি হিরোইন যেভাবে খায় ঠিক ওইভাবে খাইতে।
আচ্ছা খেলেন, তারপর?
তারপর খাওয়ার পরে বললো যে আসলে আমি ওরকম কিছু ফার্স্ট দিন বুঝতে পারিনি কি খেলাম, শুধু রাত্রে ঘুমায় নাই অতটুকুই আর কিছু না। তো কি খেলাম, আমার তো কোনো ঘুম টুমায় নাই, কোনো তো ফিলিংস ফিলিংস পাইলাম না। এই তারপরে আবার ভাবলাম যে আসলে এটা কেন খায় মানুষ, এই জন্য কি খায় যে ঘুমায় না এলে কি খায়, আবার খাইতে হবে, সম্ভবত আমি ব্যাপারটা বুঝতে পারিনি। পরে তারপর দিন আবার খাইলাম ওই ফ্রেন্ডের সাথে খাইলাম, তারপর ইয়াবা খায় যারা তাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেল যে কোন গ্রুপ এই জিনিসগুলো সবচেয়ে বেশি খায়, কোথায় খায়। তারপরে ওইখানে গিয়ে খাইতাম, খাওয়ার পরে তো ওইখানে কি আরেকটা ব্যাপার আমার সবচেয়ে যেটা ক্ষতি করে আমার করছে, বিশেষ করে যারা বর্তমানে এই মানে এটার মধ্যে ইনভলভ হইতেছেন অথবা নতুন নতুন খান, আপনাদের এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখা দরকার। এটার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করালে যে জাস্ট খাওয়ার প্যাশনের মধ্যে, যে আমি কত সুন্দর করে জিনিসটা খাইতে পারলাম, কত সুন্দর করে নামাইতে পারলাম, কত সুন্দর করে দুয়াটা ছাড়তে পারলাম, এটাই জাস্ট ফ্রেন্ড সমাজের মধ্যে বলতে পারবো যে না হাসান অনেক দিন ধরে খায়, অথবা জাস্ট একটা একটা ফ্রেন্ডের উদাহরণ দিয়ে বললাম যে না শাওন অনেক দিন ধরে ইয়াবা খায়, এটা ওর খাওয়ার স্টাইল দেখলেই বোঝা
যায়,
আলাদা একটা রেসপেক্টের চোখে দেখতে যে এই গ্রুপের গুরু। আর এই ব্যাপারটা আমি সব সময় একটু মানে
এনজয় করতেন,
এনজয় করতাম,
এবং সেটা আপনার ছোটবেলার মধ্যেই ছিল?
সেটা আমার ছোটবেলার মধ্যেই ছিল।
প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, আপনি কি বিলিভ করেন এই সব খারাপ কাজ কোন একটা গ্রুপের মধ্যে যদি ভালোভাবে করা যায় তাহলে সেই গ্রুপটা ওই খারাপ কাজ যিনি করেন তাকে আলাদাভাবে রেসপেক্ট করেন, আলাদাভাবে অনার করেন? আপনি কি এটা বিলিভ করেন? যদি বিলিভ করেন তাহলে আপনি আমাদের SMS পোলে অংশগ্রহণ করতে পারেন। যদি বিলিভ করেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিলিভ না করেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরেই আমরা রেজাল্ট জেনে নেব যে যে ঘটনাটির আমরা অবতারণা করেছি এই মুহূর্তে সে ঘটনাটি কত শতাংশ মানুষ বিশ্বাস করেন এবং কত শতাংশ মানুষ বিশ্বাস করেন না। তারপর
তখন আমার মানে প্রতিদিন ছয়টা ইয়াবা লাগতো, ছয়টা
প্রতিদিন আপনি
ছয়টা ইয়াবা খাইতে। তো দেখে দেখে আমার সকালে আমি যখন ঘুমিয়ে পড়তাম উঠে আমি খাইতাম, যে সবাই একসাথে থাকতাম ওরকম কিছু না, আমি আমার এক ফ্রেন্ডের সাথে থাকতাম। আর রাতে খাইতাম প্রায় এরকম অনেকগুলো, রাতে খাওয়া হয়তো মাঝে মাঝে হয়তো তিনটা রেগুলার খাওয়া হয়তো। আর এরকমও দিন যায় যে হয়তো দশটা বিশটা, আমার হয়তো মনে আছে যে আমরা তিনজন ফ্রেন্ড মিলে 70টা খাইছিলাম একদিন। আর এই ব্যাপারটা এটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি হয়তো মদ খাইতে পারেন কতটুকু, 1 লিটার সর্বোচ্চ, এটা খাওয়ার পরে কিন্তু আপনার পেট ফিল আপ হয়ে যাবে আর খাওয়ার কোনো ওয়ে থাকে না। কিন্তু ইয়া ব্যাপারটা হলো সম্পূর্ণ একটা ধোয়া জাতীয় ব্যাপার, আপনি যত খাইবেন নিতে থাকবেন আর এটা বার করতে থাকবেন, এটা কিন্তু আপনার পেট বাড়বো না, আপনি যত খুশি খাইতে পারবেন, এটা খাওয়া যাইব, এটা কোনো সমস্যা। এই ব্যাপারটা এই দিক দিয়ে আরো সবচেয়ে বেশি ক্ষতি করে।
তারপর
খাইতাম, খাওয়ার পরে তারপরে আবার তখন রাত্রে ঘুমাইতো না আমার, তখন যে ঘুমার জন্য কি করা যায়, তখন বলবো না বলবো যে রাত্রে নাকি ফেন্সিডিল খাইলে ঘুম খুব ভালো হয়।
ওকে, এর মধ্যে আমাদের SMS পোলের রেজাল্ট চলে এসছে, জানিয়ে দিচ্ছে রেজাল্ট।
Yes, 85%. No, 10%. No comments, 5%.
অধিকাংশ লোকই আপনার কথা বিশ্বাস করছে, এটা খুবই ভালো লক্ষণ। আপনি যে ঘটনাটি বলছেন সেটা অধিকাংশ লোকই বিশ্বাস করছে এবং আমাদের প্রাত্যহিক জীবনে সামাজিক জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেই সব ঘটনার মধ্য দিয়েই আপনার জীবন অতিবাহিত হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপর
আমি ফেন্সিডিল খাইতাম প্রতিদিন, আমার তখন ফেন্সিডিল লাগতো যে রাত্রে ঘুমানোর সময় একটা করে ফেন্সিডিল খাইতে হইতো। মানে তখন একটু বাজারিটা ই ছিল, কম ছিল, মানে কোন খেলাই ছিল তখন ছিল, তখন একটু নেশার মধ্যে মানে কাটতেছিল যে টাকা পয়সা হাতে আছে, একটা ছেলের টাকা পয়সা থাকলে কি করে ছেলেটা
টাকা পয়সা তো ব্যয় করতে হবে।
হ্যাঁ, ব্যয় তো করতে হবে। হয়তো কারো এক একজনের এক রকম শখ থাকে, কারো খাওয়ার, কারো পড়ার, কারো ফ্লিংস করা, এরকম তো এরকম ব্যয়টাই করতে আছে, কোনো সমস্যা নেই। তারপর 2011 সালে আসলো বিশ্বকাপ, আমার নেশা কন্টিনিউ চলতে আছে। 2011 সালে বিশ্বকাপ খেলা আসলো, আসার পরে তখন মানে নারায়ণগঞ্জের মধ্যে আমি মোটামুটি আমার পার্টি হয়ে গেছিল। নারায়ণগঞ্জের মধ্যে আমার একটা সিন্ডিকেট ছিল যে আমি ওই এলাকার মধ্যে ফোন টোন করিয়া আগে আমি যে জায়গায় দতাম ওইখানে বাজিয়ে দিতাম বিশ্বাসের উপরে, যে ফোন করতাম যে আজকে কোন দল নিবা, এই দল নেব, আচ্ছা ঠিক আছে 30,000-20,000 টাকা করে হইলো, হারলে আমি টাকা পাঠাই দেবো, জিতে তুমি আমার পাঠাই দেবো, এরকম হয়, পাঠাইতে আমি পাঠাই দিতাম। তো আমি আবার কি ঢাকা যাদের সাথে খেলতাম ওদের সামনে আবার ওদের সাথে ফোন টোন করতাম যে আজকে কোন দল নিবা, তো ওরা তো মনে করতো যে আমার বিশাল নেটওয়ার্ক, নারায়ণগঞ্জে টাকা, টাকার মধ্যে মোটামুটি একটা ভালো ইয়ের মধ্যে পর্যায়ের মধ্যে। তো বিশ্বকাপ খেলা হইতাছে, তো বিশ্বকাপ হয়তো কয়েকটা খেলার পরে ওই দিন ওয়েস্ট ইন্ডিজ আর যে কোনো একটা দলের খেলা ছিল, আমার আসলে একটা ছোট দলের খেলা ছিল, নামটা মনে নেই আসলে। তো বাজির রেটটা হয়েছিল এইরকম যে আমার চিন্তা আমি ওয়েস্ট ইন্ডিজ নিই, যে কোনো ভাবে হোক এটা আমি ওয়েস্ট ইন্ডিজ নিবো, কারণ এটা ওয়েস্ট ইন্ডিজ জিতবো মাস্ট বি। তো আমি বাজিটা কিভাবে ধরলাম যে আমার 4 লক্ষ টাকা আর যে ছোট দল ছিল তার ছিল মাত্র 1 লক্ষ টাকা, মানে 4 লক্ষ টাকায় 1 লক্ষ টাকার রিক্স। তো একটা লোক আমার এটা মানে বড় ভাই ফলো করছিল ব্যাপারটা, তারপরে আমার জিজ্ঞেস করলো যে বাজি জমাটম হওয়ার পর জিজ্ঞেস করলো যে 4 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বাজি ধরল, এত বড় রিক্স নেওয়া তোমার ঠিক হইলো? তো আমি বললাম যে ভাই এটা জিতবো, আর আমার মন বলে যে এটা জিতবো, আর যদি বড় দল যদি হাইরা যায় এটা তো অ্যাক্সিডেন্ট, এক্সিডেন্টে নাহলে আমি আমার 4 লক্ষ টাকা হারাইলাম, এক্সিডেন্টে তো মানুষ মানুষের জীবনই হারাইলাম। আমি জাস্ট এরকম একটা লজিক।
ওই সময় আপনার কাছে পুঁজি ছিল কত, মানে সব সবকিছু মিলিয়ে কত টাকা ছিল?
ওই সময় ছিল প্রায় 7-8 লক্ষ টাকার মতো পুঁজি ছিল।
ওকে, তারপর
দেন আমি ওই খেলাটা জিতলাম, মানে 4 লক্ষ টাকা দিয়ে আমি 1 লক্ষ টাকা
জিতলাম,
কারণ এটা স্বাভাবিক, এত টাকা নিতে জিতলাম। জিতার পরে ওই ভাইয়ের সাথে আমার দেখা হইলো, তো ভাই বললো যে শুনি তোমার নারায়ণগঞ্জে ভালো নেটওয়ার্ক, টাকাও ভালো নেটওয়ার্ক, আর খুব সাহস আছে, আমার সাথে কাজ করবা? তাই আমি বললাম আপনার সাথে কি কাজ করবো, আপনার সাথে আমি কাজ করে কত টাকা পাব, আপনি কত কমাবেন আর আমার কত দিবেন, আর আমি তো কর্মচারী যোগ্য কোনো মানুষ না, আপনি যে কোয়ালিটির আমি ওই কোয়ালিটির, মানে যে লেভেলের আমি ওই লেভেলের, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি উনি যে এত বড় মানুষ। তো কয় আসলে তুমি এটা পরে বুঝতে পারবা, তো তোমার আমি পরে বলবো না, এটা আমি কি, এটা তুমি আস্তে আস্তে টের পাইবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে।
লোকটার নাম কি আপনারা আমরা জানতে পারি?
অবশ্যই,
লোকটার নাম একটু বলেন।
ইমরান।
ইমরানের সাথে আমাদের এই পর্যায়ে পরিচয় হচ্ছে। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি টার্নিং পয়েন্ট অব দিস, বলতে পারি আমরা, রিভিল অব ট্রুথ। সুতরাং আশা করছি আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন। ওকে, হ্যাঁ, তারপর
তোমার সাথে মানে ব্যাপারে আমার তকাতকি করতে করতে যেরকম ফোন নাম্বার আদান প্রদান করা হয়ে যায়, ঠিক আছে, তো পরে ফোনে কথা বলতাম, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি মানে ছোট ভাই বড় ভাই মধ্যে একটা আন্তরিকতা ছিল না, ওই রকম আন্তরিকতা হয়ে যায়। তুমি আমার বলতো যে ভাইয়া তুমি আজকে এই দলটা বাজি ধরো, তো এই দলটা বাজি ধরলে তোমার সবচেয়ে বেটার হইব। তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। পরে দেখলাম যে আমার সাথে ওনার খুব ভালো একটা মিল আছে, যে এমনি এমনি ধরো, আর ওনারা বলতাম যে ভাই আপনি ধরেন না, দেখবা আমি কত টাকার বাজি ধরেছি। আমি বলি হ্যাঁ দেখেন। তারপর আমার মেসেজ দেখাই, তো মেসেজ শুধু মেসেজ দেখতাম যে কোনো জায়গায় 15 লক্ষ, কোনো জায়গায় 20 লক্ষ টাকার মেসেজ। মেসেজটা কিরকম, এটা একটা বিশ্বাস, যেরকম আমি একজনের সাথে বাজি ধরলাম কারণ ও তো আমার সামনে নাই, যে বললাম যে আজকে এই দলের খেলা, তো কিভাবে ধরবা, রেট কত, এত রেট, আচ্ছা ঠিক আছে তুমি কোন দল নিছো, আমি এই দল নিছি, কত টাকা এত টাকা, তা তুমি আমার সব ডিটেলস থেকে একটা মেসেজ লিখে দাও যে আমি সাপোজ আমি বুঝিতেছি আমি ভারত আমার 15 লক্ষ টাকা আর তুমি এই পাকিস্তান তোমার 15 লক্ষ টাকা।
This track was downloaded from FusionBD.com.
এটাই মেসেজটাই শুধু একমাত্র প্রমাণ, ওই মেসেজটা দামি 20 লক্ষ টাকা। তো আমি দেখলাম, বললাম যে ভাইগুলো সত্যি নাকি মিথ্যা, তুমি মানুষের জিজ্ঞেস করলো আমার ব্যাপারে যাওয়ার দায়িত্ব আছে, তাই জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, উনি হইল যে নতুন ডাকা পুরান ডাকার মধ্যে যে একটা সিন্ডিকেট থাকে, যদি 5 জনের নাম বলতে হয় উনি ওর মধ্যে একজন আছে, মানে সবচেয়ে বড় বড় যে জুয়ারি বলে কি বলে উনি, কারণ ওনারা মানে ওনার বাবা নাকি খুব বড় লোক, তো উনি নাকি এই সব কারণে নাকি ওনার বাড়ির থেকে মানে একটু বিতাড়িত করে দেওয়া হয়েছে, আর উনি নাকি ওনার নিজের গাড়ি টাড়ি কিনা খুব মানে অস্থির অবস্থা, তো আসলে দেখলে অত বোঝা যায় না যে এত টাকার মালিক উনি।
আচ্ছা, আমার এই পর্যায়ে একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো আপনারা ধরতেন, এই বাজিগুলো ধরতেন, কেউ যদি অস্বীকার করতো টাকা দিতে, আপনি অস্বীকার করলেন কিন্তু আপনার প্রতিপক্ষ যেন সে অস্বীকার করলো, কি হতে পারতো তার?
এটার একটা মানে
এটা কি সামনের দিকে আসবে নাকি এখনই বলতে চাচ্ছেন?
এটা এখনই আমি বলি, এটার আসলে কি হইতো, কারণ আমার সাথে এরকম কিছু হয় নাই কাজ, তো তা আমি তো এটা আমার জীবনে ঘটে নাই কাজ, তো আমি আসলে যেগুলো দেখছি, তো আমি আসলে দেখছিলাম যে একটা নাকি এরকম একটা চিটারি করাইছিল যে বাজি ধরার পর টাকা দেয় নিকা, পরে সবাই মিলে ডিসিশন নিয়েছিল অনেকের মানুষ যে ওরে কোনো বাজি ধরার মধ্যে ধরা হইব না, আর যেই টাকাটা মারিছে ওর হাত পাও ভাঙ্গা দিতে হইব।
এটা কিছু সব জুয়ারিরা মিলে সিদ্ধান্ত
নিয়েছে, সব জুয়ারিরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, কারণ ব্যাপারটা হলো সম্পূর্ণ একটা বিশ্বাসের উপরে, বিশ্বাস তুমি কেন ভাঙবা, তোমার কাছে টাকা নাই তুমি ধরবা না, সমস্যা নেই তুমি পরে ধরবা, তুমি এখানে বিশ্বাস ভাঙবো কেন, আর দেখা গেল তুমি আজকে ভাঙলো কালকাতার পরে অন্য একজন করবো, এটা তো সাহস পেয়ে যাবো, পরে ওর একটা পা ভাঙ্গা দেওয়া হয় ওর মাইরা।
আচ্ছা ঠিক আছে, মানে এই ধরনের ঘটনাগুলো এবং পুরা জুয়ারি সিন্ডিকেট মিলে জিনিসগুলো করতো, ওরা নিজেদের নিজেদের নিয়ম মেনে
নিজেদের নিয়ম, ওনাদের মধ্যে জাস্ট একটা নতুন ওয়ার্ল্ড, এর মধ্যে একটা নতুন ল, এই ল এর মধ্যে মাইনে চলতে হইব।
এই সিন্ডিকেট গুলো কে করতো, কোন জায়গা থেকে আসতো, নিয়মগুলো কোথা থেকে আসতো?
নিয়মগুলো আসতো কিভাবে, যেরকম আমার মতো এরকম আরো অনেক মানুষ আছে, তো তার মধ্যে যে সবচেয়ে বয়স্ক যার কথা সবচেয়ে মানতাম, একটু পার্সোনালিটি একটু ব্যক্তিত্ব প্লাস উনি এলাকার একটা প্রতাপশালী, তো ওনারাই সবাই একটু মানে মানত, এই আর কিছু না।
মানে কমপ্লেন দেওয়ার কোন জায়গা ছিল কি যদি আপনি?
হ্যাঁ, কমপ্লেন দেওয়ার জায়গা ছিল যেরকম যে একটা এখানে একটা বড় ভাই আছে, ঠিক আছে, তো উনি মানে এলাকার স্থানীয় ঠিক, প্লাস আমি তো নানুস থেকে ওইখানে গেছি, ওই এলাকার স্থানীয় প্লাস সবাই ওনারা ভালো জানে, তো ওনার কাছে গিয়ে বলতাম যে ভাই এই ব্যাপার যে আমার সাথে দুই নম্বরই করছে, কি বলো তোমার সাথে দুই নম্বরই করতো, আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখতেছি, তো দেখা গেল কি আবার মানুষ জিতলে ওনারা খাওয়াইতো ওটা হয়তো।
আচ্ছা, এটা একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনারা এই বাজিগুলো ধরতেন তখন সাক্ষী বলে কোনো ব্যাপার কি থাকতো?
তখন হ্যাঁ সাক্ষী বলে থাকতো, সাক্ষী বলে হয়তো দু একজন থাকতো, এটাই এটাই
এই এত মানে এত বড় বড় অ্যামাউন্টের টাকা, এত বড় বিশ্বাস,
তার মধ্যে মানে টাকার অ্যামাউন্ট তো খুব বিশাল হয়ে যায়গা। তো আমি আর একটা কথা বলি যে ওইখানে আমাদের যে টাকা মানে লাস্টে দেখা যেত কি 10 লক্ষ টাকার মতো হয়তো একজনে বাজি ধরতো, তো 10 লক্ষটা মানে 20 লক্ষ টাকা একজনের রাখতে খুব রিক্স, কারণ একজন মানুষ 20 লক্ষ টাকা নিয়ে সচরাচর বাড়িতে রাখবো নাকি নিজে কোনো জায়গায় নিয়ে যাবো, ব্যাপারটি রিক্স হয়ে যায়। তো তার মধ্যে আমাদের সাথে একজন জড়িত ছিল একটা ব্যাংকের ম্যানেজার,
ওকে,
তো ওনার কাছে আমরা টাকাগুলো দিতাম জমা রাখতাম,
ব্যাংকের ম্যানেজারের জুয়া খেলতো
না, উনি জুয়া খেলতো না, উনি জাস্ট শুধু টাকাগুলো আমাদের সেভ করে রেখে দিত, ওনার ব্যাংকে রাখতাম, তো এই জন্য হয়তো ওনার মাঝে মাঝে কিছু টাকা খাওয়ান না হয়তো।
ওকে, প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন সিন্ডিকেটটা আসলে কত বড় এবং কত বড় সিন্ডিকেটের সামনে মুখোমুখি হচ্ছি আমরা, ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। আমরা এখানে নোট করতে চাই, কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের খুব প্রখ্যাত খেলোয়াড় আশরাফুল, সে স্বীকার করেছে যে খেলোয়াড়রাও পর্যন্ত এখানে কিভাবে জড়িত থাকে সেটাও আমরা দেখেছি, এবং এই সিন্ডিকেটটা আসলে কত বড় এবং কত ভয়াবহ হতে পারে সেটা গল্পের শেষ পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন। দেন ওই লোকটার সাথে আপনার পরিচয় হলো, তারপর
তারপরে এইভাবে বাজি চলতেছে, তো আমি দেখা গেল কি, আমি তখন মানে যেহেতু 5 লক্ষ টাকার মধ্যে অ্যামাউন্ট আসে পড়ছে, তো আমি তখন একটু কম খেলতাম, যে 5 লক্ষ টাকার ব্যাপার সেবার অনেক কিছু, আর আমি তো ওই এলাকার স্থানীয় না, তো আমি একটু ব্যাপারটা খুব কম খেলতাম, আমি শুধু দেখতাম। তো আমি আবার 5 লক্ষ টাকার আমি বাজি ধরতাম, ঠিক আছে, ধরার পরে আমার যে নারায়ণগঞ্জ যে পার্টিগুলো থাকতো না, ওদের কাছে আমি আবার বিক্রি করে দিতাম বাজিগুলো। কিভাবে, যে আমি অস্ট্রেলিয়া নিয়েছি, ওরা অস্ট্রেলিয়া নিব, তো আমি দেখতাম যে নারায়ণগঞ্জ কারাগার অস্ট্রেলিয়া নিব, তো ওদের বলতাম আচ্ছা ঠিক আছে তোর 20টা, তোর 30টা, তোর 50টা, তো আমি 5 লক্ষ টাকা দলে দেখা যেত, আমি 3 লক্ষ টাকা বিক্রি করে ফেলাইতাম, আর 2 লক্ষ টাকা আমার নিজের থাকে, মানে নিজে রিস্ক নিতাম, এরকম ভাবে। কিন্তু তাল মিলে তো চলতেই হবে ওনাদের সাথে, 5 লক্ষ টাকা তো বাজি ধরতেই হবে, কারণ ব্যাপারটা অনেক বিশাল হয়ে যায়। দেন এরকম করতে করতে একদিন ইমরান ভাই, ওনারা যে ওয়ারি যে উনি ফ্ল্যাটে থাকতো, এটা মানে আরং যে ইটা ছিল না, বুটিক হাউস, ওইটার আশেপাশে, তো ওইখানে নিয়ে গেল, যে বললো ভাই এটাই আমার বাড়ি।
কেমন দেখলেন?
মানে আসলে ওনার ফেসের সাথে আর বাড়ির সাথে কোনো মিল নেই। আমি তো ভাবছি যে এরকম একটা ছেলে এত আবিজাতের মধ্যে থাকতে পারে, কি নাই আসলে, কি নাই, আর যাই আছে মানে সব খুব দামি দামি, খুব হাই কোয়ালিটি। আমি তো ফার্স্ট এডে কনফিউশন, অন্য বাড়ি থেকে নিয়ে আসিয়া বললো, আমার বলল না এটার মধ্যে আমি থাকি, তাই বললাম যে আপনার আব্বা মুখ হয়ে থাকে, কারণ নিকেতন থাকে, আমি এখানে থাকি, একই থাকেন আপনি? হ্যাঁ একই থাকি, বাড়িতে যান না? যাই মাঝে মাঝে যাই, বাড়িতে এই জিনিস সমস্যা হয়েছে খুব, সেই জন্য রাগ করে আইসা পড়ছি। তারপর আবার ওনার নিজের গাড়ি আছে, আবার গাড়িও দেখাইছে, এটা আমার নিজের গাড়ি, তো গাড়িতে আমি জীবনে একটা দেখিও নাই আর আমি উঠিও নাই। তো ঠিক আছে, ওনার সাথে খুব একটা ভালো সম্পর্ক গেল। আর সবচেয়ে বড় কথা, ওনার সাথে মিলছি কি হবে, উনিও নেশা করতো, আমিও নেশা করতাম।
কি নেশা করতো উনি?
উনি কোকেন, ওনার নেশাটা ছিল হাই লেভেল। আমি ইয়াবা খাইতাম, কিন্তু কোকেন খাইতাম না, শুধু জীবনে একবার খাইতো, উনি কোকেন খাইতো, ওনার নেশাটা ছিল অন্য লেভেলের।
ওকে,
তো ওনার সাথে আমি প্রায় মাঝে মাঝে থাকতাম, ঘুমাইতাম একসাথেই। তো একদিন পরিচয় করে দিল ওনার জিএফ এর সাথে,
গার্লফ্রেন্ড,
গার্লফ্রেন্ড।
ওকে,
আর গার্লফ্রেন্ডটা ছিল এইরকম যে আসলে একটা ছেলে কিরকম মেয়ে চায়, মেয়েটা ছিল এরকম যে আসলে সব ছেলে চাই ওর লাইফ পার্টনার করতে, কেউ ওর সাথে সেক্স করা কিন্তু ভাবনা করবো না, এত সুন্দর ছিল, সবাই চাইবো যে ওরা এরকমই যে আমার এক লাইফ পার্টনার হয়।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, এই গল্পের সবচাইতে মারাত্মক অ্যাট্রাক্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, একজন জুয়ারি, টপ লেভেলের জুয়ারি, ঢাকা শহরের টপ লেভেলের একজন জুয়ারি, যার নাম হচ্ছে ইমরান। সে লাখ লাখ টাকা জুয়া খেলে, তার দেখতে শুনতে একদমই ভালো না, প্রচুর পরিমাণে টাকার মালিক, তার সাথে এমন একজন মেয়েকে সে দেখেছে, সে মানে আমাদের আজকের যে অতিথি তার ভাষ্য অনুযায়ী শি ইজ দ্য টপেস্ট, সুইটেস্ট, কিউটেস্ট গার্ল এভার হি সিন, মানে তার মতো সুন্দর মেয়ে তার জীবনে সে খুব কমই দেখেছে, এবং এই মেয়েটিকে দেখলে এমন কোন ছেলে নেই যে রাজি হবে না তাকে বিয়ে করতে। আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনি SMS পোলে অংশগ্রহণ করতে পারেন, আপনি লিখতে পারেন ও যেটা বলছে সেটা সত্য, সেটা সত্য হলে লিখবেন ইয়েস, মিথ্যা হলে লিখবেন নো, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনার SMS পোল এবং আপনার পাঠানো টেক্সট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গল্পের প্রত্যেকটি ভাজে আপনার বিলিফ কোথায় রয়েছে, এবং গল্পের প্রত্যেকটি ভাজে আপনি কোনো না কোনো ভাবে আপনার চারপাশের মানুষদের দ্বারা এরকম কোন ঘটনার শিকার বা কোনো না কোনোভাবে শ্রুতিগ্রাহ্য এরকম কোন ঘটনা শুনেছেন কিনা, সেটা আপনাদের টেক্সট আমাদেরকে মূল্যায়ন করতে শেখাবে। সে কারণে আমরা যাহা বলিব সত্য বলিবতে নতুন সংযোজন করেছি SMS পোল, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস শো, এবং যারা পার্টিসিপেট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা একটু পরে জেনে নেব যে এই পার্টটাতে কতজন লোক বিশ্বাস করেছেন। হ্যাঁ, তারপর
পরিচয় করে দিলাম মেয়েটার সাথে, ওর নাম ছিল জুই,
জুই,
জুই।
ওকে,
দেখতো খুব মানে সুন্দর, তো পরিচয় করে দিল যে এটা তোমার ভাবি, তো আমি পরিচয় হলাম, তো কথাটা তো হয়তো ভালো, তো উনি মেয়ের সাথে খুব সময় দিত, ঘুরতো টুরতো এটা সেটা, তো যেদিন আমার সাথে পরিচয় হয়েছে ওই দিনই বলছে, জাস্ট আমরা তিনজন এক ঘন্টা কথা বলছি, তারপর বলছে হাসান তোমার কোনো কাজ আছে, আমি বুঝতে পারছি যে হয়তো ওনাদের একা সময় দিত, আমি বললাম যে না ভাই ভাই আমার একটু যাইতে হইব, তো আমি চলে যাই, যখন বলছে তোমার কোনো কাজ আছে কিনা, তো আমি বুঝতে পারছি হয়তো একা কোনো সময় দিতে হইব, তো আমি চলে এসে পড়ছি। তো আমার মনে মনে একটা ব্যাপার যে কাজ করছে, যে এত একটা সুন্দর মেয়ে, খুব সুন্দর, ভালো, মানে এরকম কোন চিন্তা ভাবনা করে যাওয়ার আমার জীবন বানাইতে অথবা কিছু করতে হইব, এরকম কোন চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল না, তো ভালো কথা, সমস্যা নেই। তার মধ্যে মানে বাজি তখন একটু আমি বাজি খেলতাম 2 লক্ষ 1 লক্ষ টাকার, অত বেশি খেলতাম না, মানে তার সাথে সময় দেওয়া হতো বেশি, উনি কিভাবে বাজি খেলতো এইগুলো শুধু দেখতাম, আর উনি শুধু বললো যে IPL আসুক, IPL আসলে তুমি তখন আমার পুরোভাবে চিন্তা পারবে আসলে আমি কি, আর আমার কাছে তখন আমি বিশ্বকাপের মধ্যে প্রায় 13 লক্ষ টাকা আমি জিতি, 13 লক্ষ টাকার পরে আমি মনে করি এনাফ, আমার দেখে অনেক।
সেই সময়টাতে আপনি কত টাকার মালিক সবকিছু মিলিয়ে?
সবকিছু মিলে প্রায় 20 লক্ষ টাকার মতো আমার হাতে।
সেই সময়টাতে গ্রামের সেই ছোট্ট ছেলেটি যার গল্প আপনারা প্রথম ঘন্টায় শুনেছেন, মাত্র 500 টাকার একটা নোট পেয়ে সে অনেক বেশি খুশি হতো এবং সেটা শুরু হয়েছিল এক ধরনের জুয়ার মাধ্যমে। মাত্র 10 থেকে 12 টাকা, যে 10 থেকে 12 টাকার জন্য খেলাটা কমপ্লিট করতে চেয়েছিল, যেটাও এক ধরনের জুয়া। সেই ছেলেটি এখন 20 লক্ষ টাকার মালিক এবং ধীরে ধীরে সে ইন্টারন্যাশনালি মাফিয়াদের সাথে ইনভলভ হচ্ছে, সেটা আমরা কিছুটা হলো এসেন্স পাচ্ছি। ওকে, তারপর
এখানে আমার শ্রোতাদের সামনে প্রশ্ন জাগতে পারে যে আমি 20 লক্ষ টাকা জিতলাম, আমি কি হারি নাই কোনো সময়? আমি কি সব খেলায় জিতছি? আর এত 20 লক্ষ টাকা
জেগেছে অনেকেরই।
অবশ্যই জিততে, এটা আমি উত্তর দিয়ে দিই। এটার উত্তর হলো এরকম যে আমি আগেই বলে রাখতে যে আমার একটা সিস্টেম আছে, আজকে 10,000 হারলে কালকে 20,000 টাকা মানে আমি ধরি
ধরবেন।
তা আমি যেদিন 2 লক্ষ টাকা হারতাম তার পরের দিন 4 লক্ষ টাকা ধরতাম, কারণ আমার পিছিয়ে একটা ব্যাগেজ আছে 30 লক্ষ টাকার, হয়তো যদি আমার টাকা শর্ট পরে আমি ওইখান থেকে টাকা নেব। তো আমি
4 লক্ষ টাকা
আমার এনাফ, আর কিছু লাগবো না, এটাই আমার
এইভাবে
আমি
দিয়েছিলাম এবং সেটা রেজাল্ট অনেক বেশি পজিটিভ এসছে। হ্যাঁ, তারপর
তখন আমার 13 লক্ষ টাকা আমি জিতছি হাতে, অনেক টাকা, 20 লক্ষ টাকা মোটামুটি। আর আমি মনে করি যে একটু পরে দেখি IPL উনি কি বলছে, আর আমার চিন্তা তখন ওই মেয়েটার উপরে ঢুকে গেছে, দেখি কি আসলে, টাকা তো অনেকই কামাইলাম, অনেক কিছুই হইলো, এখন দেখি। আর একটা ব্যাপার আমার বলা হয় না, তো আমি একটু খাবার দাবারের মধ্যে একটু স্পেশাল ছিলাম। আমার এই যে আমি যে টাকা যে 5 বছর থাকছি, হয়তো কোনোদিন মিস যাইব না যে আমি বিরিয়ানি না খাইছি, মানে বিরিয়ানি এটা আমার প্রতিদিন খাইতে হইবে, এটা না খাইলে আমি ঘুমাইতে পারতাম না, একটা নিঃসার মতো হয়ে গেছিল। তো ওই মেয়েটার দিকে একটু চিন্তা ভাবনা করতাম, আসলে তো ওই বাড়ির সাথে আমি আরো রিলেশনটা একটু বেশি বাড়াই দিই, ফোন করতাম যে ভাই কি আছে,
শুধু ওই মেয়েটাই আপনার মাথার মধ্যে ঘুরতো।
হ্যাঁ, তখন ওই মেয়েটা একটু আসলে ওই মেয়েটার জন্য কাজ করতে, যেহেতু আমার এত টাকা হয়ে গেছে মোটামুটি এই বয়সে অনেক কিছু টাকা, 2011 সাল, মাত্র আমার 22 বছরের মধ্যে 20 লক্ষ টাকা হাতে, মোটামুটি আমার আবার একটা চলার লাইন আছে, বাড়িঘর সবকিছু আছে, দেখি কি হয়। তারপরে বিশ্বকাপ খেলা চলে গেল, IPL আসবো এরকম অবস্থা। তো উনি
IPL আসতে আসতে আমাদের হাতে SMS পোলের রেজাল্ট চলে এসছে, একটু আগে যে বিষয়টা আপনাদের সামনে ছুটে দিয়েছিলাম সেটাতে আপনারা কতজন বিশ্বাস করেন?
Yes, 52%, no, 40%, no comments, 8%.
ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের সংখ্যাটা খুব পাশাপাশি রয়েছে, কারণ এরকম ঘটনার মুখোমুখি খুব কম লোকই হয়েছেন আমরা বিশ্বাস করি, তবে এখানেও বিশ্বাসের সংখ্যা বেশি, তবে বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপারটা একটু পাশাপাশি রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। আমরা আবারও আপনার গল্পে ফিরছি। হ্যাঁ, তারপর
IPL খেলা আসি, আসি এরকম অবস্থা। তো ওনার বাড়িতে আমি আমার মোটামুটি 2-1 দিন পর পরে আমি যাইতাম, তারপর ওনার সাথে সময় দিতাম। আমার মাথা শুধু একটা জিনিসই গড়ত যে আমি হয়তো 2-1 দিন পরে যাইতাম, হয়তো সপ্তাহে একদিন ওই মেয়ের সাথে আমরা দেখা হইব। তো এরকম একদিন দেখা হয়, কথা হয় ভালো, তো ফোন নাম্বার আদান প্রদান করা হয় ওই বাইয়ের সামনে, আদান প্রদান করা বাই কোনো ফ্রি মাইন্ডে, কোনো কিছু মনে করতো না, সমস্যার কথা বলো। তো এইভাবেই মানে হয়তো একদিন আমি ফোন করছিলাম যে জাস্ট ভাই বোন হিসেবে কথা বলছিলাম, পরে হয়তো বুঝতে পারি যে মেয়েটা আমার বেশি চান্স দিতেছে না। তো আমি ভাবতেছি তুমি চান্স না দাও সমস্যা নাই, চান্স তোমার লাগবো না। তো আমি শুধু একটা জিনিস চিন্তা করলাম যে আমি জাস্ট একটা চান্স পাইলেই চলে, যে আসলে মেয়েরা কি চায়। হয়তো আমি দেখতে সুন্দর না, কিন্তু ওর পিছে যে একটা জেলাস ফিল করাইতে হবে যে একটা কাজের দিকে দরকার, যে তুমি 5,000 টাকা থ্রি পিসে, আমি তোমার 50,000 টাকা থ্রি পিস কিনে দেবো, জাস্ট আমার প্রতি তোমার আগ্রহ লাগায় সারমই, আমার প্রতি না হোক আমার টাকার প্রতি, কিন্তু জাস্ট আমার সাথে তোমার রিলেশন করতে হবে, এরকম একটা জাস্ট আমি একটা ওয়ে খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছি না, ওইটা হয় না। তো IPL আসার পরে আমার IPL আসার কিছুদিন পরে আমার মানে IPL আসার কিছুদিন আগে ভাই আমার বললো যে তোমার সাথে আমার কথা আছে, তুমি আসো আমার বাড়িতে। তো আসলাম, আসার পরে বললো যে তুমি IPL যে ইন্টারন্যাশনাল জুয়ারি চক্র বলতে কিছু জানো, কিছু বোঝো? তা আমি বললাম যে ভাই এই ব্যাপারে তো আমি কিছু জানি না, বুঝি না। IPLটা আসলে হয়েছে একটা জাস্ট একটা হাতের পুতুল, আমি যেভাবে বলবো মানে ওইখানে যে লোকেরা আছে যারা যারা বড় বড় জুয়ারি, ওরা যেভাবে বলবো ঠিক খেলাটা ওইভাবে হইব, খেলার রেজাল্ট ঠিক ওইভাবেই হইব। এখানে শুধু শুধু তোমরা আমরা এখানে কষ্ট করে বাজি ধরবো মাথা মানে খাড়ায়া, কিন্তু কোনো কাজ হইব না, ওরা যা বলবো তাই জিতবো। তো আমি বললাম যে ভাই এটা আপনি জানেন কি হবে, আমি ওই ওই যে জুয়ারি ই আছে ওইটার ঢাকার এজেন্ট, আমি সবচেয়ে বড় এজেন্ট, কারণ এই IPL এর মধ্যে আমার সবচেয়ে বড় ব্যবসা, আর এটা নিয়ন্ত্রণ করি আমি। তো আমি বললাম যে কিভাবে করেন, কয় আমার হয়তো ধরো 5 তারিখে একটা খেলা আছে, 5 তারিখে ধরো কলিকাতা আর একটা পাঞ্জাবের খেলা আছে।
প্রিয় শ্রোতা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, মাঝখানে IPL নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, আমরা দেখেছি BPL নিয়েও কথাবার্তা হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়েও অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু সেটা আসলে কতখানি সত্য এবং কিভাবে সত্য সেটা নিয়ে আজকে একজন সত্যের মুখোমুখি হয়েছেন, আপনারা তার কাছ থেকে কিছুটা হলেও এসেন্সটা পাবেন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি, দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস স্টোরি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপর
আমার 5 তারিখে একটা খেলা আছে কলিকাতা পাঞ্জাব, আমার খেলা আসলে খেলাটার নামে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, কলিকাতা পাঞ্জাবের খেলা আছে 5 তারিখে, তো উনি আমার 2 তারিখে বলে দিতে যে এই খেলাটা কলিকাতা জিতবো, তুমি যত পারো এই পুরান ঢাকার মধ্যে তোমার নারায়ণগঞ্জের মধ্যে যত টাকা পারো সব তুমি একসাথে টাকা জমাও, অ্যামাউন্ট যত বড় হোক, 1 কোটি টাকা হলে 1 কোটি টাকাই কোনো সমস্যা নাই, টাকা এটা আমি দেবো। তা আমি বললাম যে এত বড় রিক্স আমি নেব কিভাবে নেব, কোন বিশ্বাসে নেব, তো বলল যে তুমি তো মানে কনফিউশন আছে লো, তো আমার একটা চেক দিছিল 1 কোটি টাকার, তো চেক দিছে আমি আর ব্যাংকে ট্যাঙ্কে যাইনি, কেউ বললো যে এটা আমার এই গ্রান্টি, তুমি তো বিশ্বাসে মানে পরে আমার বসতে পারবো, তাই চিন্তা করছি চেক আসলে এরকম ফুকা হয় অনেক, 1 কোটি টাকার চেক আমার দিয়ে দিব, বললো যে 5 তারিখে যে খেলাটা আছে তুমি কলিকাতার পক্ষে বাজি ধরতে থাকো, যত বড় তুমি বাজি ধরতে থাকো, তা আমি পরে ভাবলাম যে পাঞ্জাব ফেভারিট টিম, কলিকাতার পক্ষে আমি বাজি কিভাবে ধরবো, তো 5 তারিখে খেলা আসলো, আমার বললো যে হাসান তুমি কিছু ই করতে পারতো, জমাইতে পারছো টাকা, মানুষ জোগাইতে পারতো, আমি কই যে না ভাই আমি তো জোগাইতে পারি নাই, তবে 5 লক্ষ টাকার মতো জোগাইতে পারছি, কয় মাত্র 5 লক্ষ টাকা, আমি জি ভাই, কয় আচ্ছা ঠিক আছে 5 লক্ষ টাকাই দাও, তখন ওই বাজিটা কিন্তু ধরছি আমি, ধরছি
নিজে থেকে,
হ্যাঁ নিজে থেকে ধরছি, কারণ আমার মনে করেছিল যে পাঞ্জাব জিতবো, কারণ আমি অনেক ভাবতে অনেক দিক অনেক অ্যাঙ্গেল চিন্তা ভাবনা করে আমার মনে করেছিল যে পাঞ্জাব জিতবো, আমি বললাম যে ভাই 5 লক্ষ টাকার মতো জমাইতে পারছি, কয় আচ্ছা সমস্যা নাই আমি আস্তে আস্তে টাকা নিয়ে যাইতে, আমি তো বিশ্বাস সমস্যা নেই, হ্যাঁ 5 লাখ কেন 50 লাখ দিলাম, আমার ওনার প্রতি বিশ্বাস আছে, তারপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখা গেল কি কলিকাতা জিতলো খেলাটা,
কলকাতা নাইট রাইডার্স,
হ্যাঁ কলকাতা নাইট রাইডার খেলাটা জিতলো, তখন আমার একটা বিশ্বাস হয়ে বললো যে আসলে উনি যা বলো তাই হয়ে গেল, তাই বললাম যে হ্যাঁ এটা হয়তো একটা হইতে পারে, পরে সেকেন্ড টাইমের যে খেলাটা ওইটার মধ্যে বললো যে তারপরে 12 তারিখে একটা খেলা, তারপরে আমার 6-7 তারিখে ফোন করে দেয় যে 12 তারিখে একটা খেলা আছে দিল্লি আর মুম্বাই, তুমি যত পারো দিল্লির পক্ষে বাজি ধরো,
দিল্লি ডেয়ার ডেভিলস
এবং মুম্বাই ইন্ডিয়ান্স,
ওকে
যত পারো তুমি দিল্লির পক্ষে বাজি ধরো, তো ওইটার মধ্যে আমি দেখি যে মুম্বাই ফেভারিট, কি ব্যাপার রে উনি কি বলে, তো 12 তারিখে আমি বললাম যে ভাই আজকে আমি 5 লক্ষ টাকার বেশি জমাইতে পারি নাকি, 5 লক্ষ টাকার বাজি, কমিয়ে তুমি কি বলো তুমি তো নিজে এতে বেশি টাকার বাজি ধরো 5 লক্ষ টাকা মাত্র, আর উনি এই সময় পুরন টাকা আসতে পারে, উনি ধর নতুন টাকা নেয় বেশি, কারণ নতুন টাকা পুরন টাকার চেয়ে বেশি বাজি হয়,
ওকে
তো উনি এখানে সময়তে পারে না, তো পুরন টাকার এজেন্টের মানে আমার রাখছিল এরকম কিছু, তো ঠিক আছে, তো ওই খেলাটার বাজিও আমি ধরি 5 লক্ষ টাকার,
সেটাও আপনি হেরে গেলেন,
সেটা আমি হেরে যাই 10 লক্ষ টাকা আমি হেরে গেলাম, তখন ওনার প্রতি আমার একটা বিশ্বাস আয় বলো যে না উনি যা বলছে তাই ঠিক, পরে আমি জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কি আমার বলেন তো, হয়তো বলতে পারলে আপনি যদি আমার একটা ভরসা দেন তাহলে হয়তো আমি আমার সাহসটা ভালোভাবে নিয়ে আমি নামতে পারবো মাঠের মধ্যে, কয় বললো যে ধরো জুয়ারিরা আগে থাকতে দল কিনা নেয়, ওর আগে থাকতে কিছু কিছু দল কিনা নেয় আর একটা ম্যাচের ওরা ভাগ্য নির্ধারণ করে যায় এই খেলাটা ওরা জিতবো, আর ওরা কিভাবে এটা নির্ধারণ করে যে ছোট দলের মানে যেটা মানুষ চিন্তা করে যে আজকে এই দল জিতবো এই দল জিতবো, ওরা করে কি এর বিপক্ষ দলের মানে জিতাই দেয় মানে এটা টাকাই করে নেয়, মানে ইন্ডিয়ার মধ্যে এরকম বাজি হয় অনেক টাকা যেটা জনসাধারণের টাকা নেওয়া হয়, বাংলাদেশের মধ্যে এরকম টাকা হয় এটা মানে জনসাধারণের টাকা নেওয়ার একটা সিস্টেম, IPL বলতে মানে মানুষের ফকির করার একটা সিস্টেম, আমি
ওরা কিনে নিয়ে ওদের লাভটা হয় কিভাবে ওরা কিভাবে টাকাটা পায়,
ওরা হয়তো দেখা গেল কি যে একটা ফ্রাঞ্চাইজির তে মানে আমি যতটুকু হয়তো জানতাম আমি সম্পূর্ণ জানি না যে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে এটা মানে খেলার ভাগ্য নির্ধারণ করা হয় আগে থাকতেই,
ওকে
তো দেখা গেল যে হয়তো অ্যামাউন্টটা হইতে পারে 120 টাকা, ঠিক আছে, তো যে জুয়ারির আবার এজেন্ট দিয়ে দেয় যে প্রতিটা ভারতের যে প্রতিটা জেলার মধ্যে এজেন্ট দিয়ে দেয় যে মানে যত খুশি পারো এই দলের বিপক্ষে বাজি ধরো, ঠিক আছে, তো সবাই দেখা যায় এই দল জিতবো কিন্তু এই দলের বিপক্ষে মানে মানুষ পাইছে যে বাজি ধরো, তো সবাই ধরে দেখা গেল কি 500-700 কোটি টাকা বন্ধ হয়ে যায় এরকম বাজি ধরার, বাংলাদেশ ওইটার এজেন্ট আছে যেটা আমার ইমরান ভাই, তো বাংলাদেশ তো কমপক্ষে প্রায় মনে করেন যে অনেক টাকাই যায় এরকম ভাবে,
এই টাকাটা ইমরানের কাছে যায়, ইমরান আবার এটার একটা পার্সেন্টেজ ইন্টারন্যাশনাল
সে দিয়ে দেয়, হ্যাঁ দিয়ে দেয় উনি রাইখা আবার ওই টাকাটা উনি মানে ইন্ডিয়া পাঠায় দেয় এরকম কিছু ব্যবস্থা আছে, তা আমি আসলে সঠিক আমার যেভাবে বলছো যে ওইভাবেই, তো ঠিক আছে, তো বললো তো আমি এতক্ষণ বিশ্বাস করলাম যে আসলে যে ইন্টারন্যাশনাল চক্র যেটা মানে ওনারা এই ম্যাচ গুলো এরকম ফিক্সিং করে দেয় তারপরে এই বাজিটা যে হয়, ঠিক আছে, তখন আমার বিশাল বড় বোন তাই বললাম যে আচ্ছা ভাই আমি তো আর বাজিটা যে ধরতাম না, তা আমি তো এরকম কষ্ট করবো এখানে আমার লাভ কি, কয় তুমি যদি 50 লক্ষ টাকা জিতাই দিতে পারো তোমার এখানে 5% কমিশন। যদি 50 লক্ষ টাকা আমি কালেকশন করতে পারি, আমার যদি আমি যত কালেকশন করতে পারবো ততই আমার লাভ। আমি তো শিওরি যে আমার এই দল জিতবো, আর যারা বাজি ধরবো তারা তো এই দলের বিপক্ষে বাজি ধরবো।
50 লক্ষ টাকা কালেকশন করলে আপনার কত টাকা?
5% কমিশন।
5 লক্ষ টাকা তাহলে আপনার?
না, 2.5 লক্ষ টাকা আসছে।
আচ্ছা, 2.5 লক্ষ টাকা,
2.5 লক্ষ টাকা কমিশন।
ওকে,
তো আমি চিন্তা করলাম যে হয়তো আমি যদি 5 দিন পর পরে 2.5 লক্ষ টাকা করে পাই, এরকম যদি আমার যদি স্বাভাবিক 5 দিন পর পরে এরকম একটা করে অ্যামাউন্ট থাকে, আমি অলরেডি 10 লক্ষ টাকা কিন্তু হাইরা ফেলাইছি। তো আমার যদি এরকম যদি আমি 7-8টাই পাই তাহলে আমার অনেক টাকা। তখন আমি লোভটা একটু কমাই দিলাম, আমি তখন শুধু কমিশন এজেন্টই থাকলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে আরম্ভ হলো আমার কমিশন এজেন্টের নামা। আমার বইয়ের তো যে এই দলের পক্ষে ভাই ধরো আজকা যত টাকা পারো সব একত্রিত করো। হ্যাঁ, আমি একত্রিত করতাম। দেখা যেত কি যে আমাদের বাবুবাজার থেকে আমি 30 লক্ষ টাকার মতো ই করতে পারতাম, কালেকশন করতে পারতাম। নারায়ণগঞ্জ থেকে 5-7 লাখ টাকা এরকম কালেকশন করতে পারতাম, তারপর ব্যাংকের মাধ্যমে টাকাগুলো আমার কাছে আয় পড়তো। তো সব টাকা 1 লক্ষ টাকা, তো খেলা আরম্ভ হওয়ার আগে আমি ইউনিয়ন ব্যাংকে টাকা করে দিয়ে দিতাম, কারণ এটা তো খেলা তো জিতবে আমরা, মাস্ট বি। আমার কাছে নিজের কাছে এত টাকা রাখে কোনো রিস্কের কোনো দরকার নেই, আমি আগে ওনার কাছে টাকাগুলো দিয়ে দিতাম। তো পরে এখন যে না খেলার ঠিকই জিতে গেছে, তারপর আমি হিসেব করে রেখে দিতাম যে ভাই আপনার কাছে আমার এত টাকা পার্সেন্টেজ আছে, হ্যাঁ সমস্যা নেই, তোমার যখন টাকার খুশি তুমি টাকা নিও। তো এরকম হয়তো দেখতে 5 দিন 7 দিন কিছুদিন পর পরে এরকম আমার ফোন করতো যে এই দলের পক্ষে বাজি ধরো, তো এই দলের পক্ষে বাজি ধরলে মাস্ট বি এই দল জিতবো। তো একদিন আমার যে কোনো কারণে মানে একটু ব্যবসার মধ্যে একটু সমস্যা হয়েছিল, সমস্যা কি জাস্ট ওইরকম জাস্ট একটু আমার সাথে মানে রাগারাগি করেছে, তো মনটা ভীষণ খারাপ। ইউনিয়ন বাইরে ফোন দিলাম, ভাই মনটা খুব খারাপ, কিছু ভালো লাগতেছে না। কই তোমার মন খারাপ? কই তুমি কালকে এসো তোমার মনটা ভালো করে দেবো। আমি বললাম যে মন ভালো করে দিব, কই সারপ্রাইজ আছে। তো বললাম যে সারপ্রাইজ, আচ্ছা ঠিক আছে। তো ভাবলাম যে কি সারপ্রাইজ দিতে পারে আমারে, কারণ হয়তো কি দিব, কারণ আমার হয়তো আমার কল্পনাতে যতটুকু সারপ্রাইজ পায় ততটুকু আমার কাছে আছে, টাকা আছে, হয়তো আর কি সারপ্রাইজ দেব উনি। আমি কোনো সারপ্রাইজ দিতে পারি, কারণ আমার জীবনটা কোনো সারপ্রাইজ বলতে কোনো ওয়ার্ড নেই। যে কি সারপ্রাইজ দেবে আমার লেগে আমি ভাবতেছি। তো তারপরের দিন সন্ধ্যাবেলা আমি ওনাদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বললো যে তুমি ওই রুমে যাও, গিয়ে দেখো রুমের মধ্যে তোমার জন্য সারপ্রাইজ আছে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, রুমের ভেতরে কি সারপ্রাইজ আছে সেটা জানার জন্য এ পর্যায়ে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। সংবাদের জন্য হাসান, আমরা ঠিক যে জায়গাটিতে আপনি শেষ করেছেন সেই জায়গাটি থেকে আমরা আবারও ফিরব সংবাদের পরে। খুব ছোট্ট একটি বিরতি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 এ। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন, কারণ আমরা বিশ্বাস করি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, ভুলগুলো জানলে শুদ্ধ কিভাবে থাকা যায় সেটাও জানা যায়। অপরাধ যত বড়ই হোক না কেন, যদি অপরাধের শাস্তি না হয় তাহলে মানুষের ভেতরে উপরওয়ালা যে বিবেকটি দিয়ে দিয়েছেন সেই বিবেক একসময় জাগবেই, আর সেই বিবেক প্রতি মুহূর্তে আপনাকে যে শাস্তিটা দেবে এই শাস্তি দেবার ক্ষমতা পৃথিবীর কোনো আদালত, পৃথিবীর কোনো নিয়ম, পৃথিবীর কোনো ব্যবস্থাতেই নেই। কারণ মানুষের বিবেকই আসলে মানুষকে সবচেয়ে বড় শাস্তিটি দিয়ে থাকে। সেই শাস্তিটি যদি আপনি পেয়ে থাকেন বা পাচ্ছেন, তাহলে আপনি আপনার বিবেকের জায়গা থেকে স্বীকার করতে পারেন আপনি কত বড় ভুল করেছেন, কেন আপনি ভুলগুলো করেছেন, এবং আপনার মতো ভুল যাতে আর কেউ না করে। আপনার জন্য আমাদের আসনটি অপেক্ষা করছে। আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি টেক্সট করবেন। টেক্সট করতে হলে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB। আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB, যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, লিখে স্পেস দিয়ে কনফেস, CONFESS, তারপর স্পেস দিয়ে আপনার নামটি লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আবারও বলছি আমি, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস, CONFESS স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। অনেকেই হাসানের ছবিটি দেখতে চেয়েছিলেন, তাদের সবাইকে বলছি আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকে আসতে পারেন, ওখানে হাসানের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে হাসানকে দেখতে পারেন। হাসানের এমন একটি ছবি দেওয়া হয়েছে যেটা হাসানের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করবে না। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio fm 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব ফ্যান মেম্বার যাই বলি না কেন, এবং একই সাথে ABC রেডিওর মেম্বারও আপনি হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব।
সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আর জি কিবরিয়ার জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আজকে হাসান রয়েছে। হাসান অকপটে স্বীকার করছে তার জীবনের ভুলগুলো। আমরা পত্রপত্রিকায় হর হামেশায় দেখে থাকি যে কিভাবে ম্যাচ পাতানো হয়, আর এই ম্যাচ পাতানোর ফলাফল আমরা জানি যে আমাদের যে উন্মাদনা সেটি প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যায়। যে খেলোয়াড়গুলো আমাদের কাছে অনেক অনেক প্রিয়, সেই প্রিয় খেলোয়াড়গুলোর যখন অপ্রিয় সত্যগুলো বের হয়ে আসে কিভাবে আমাদের মন ভেঙে যায়। অপ্রিয় সত্যর যে বিস্তৃত নেটওয়ার্ক সেটা কত ভয়াবহ হতে পারে সেটা আজকে হাসানের স্বীকারোক্তি থেকে উঠে আসছে। আমরা সেই জায়গাটিতে আবারও ফিরবো, তবে তার আগে বলতে চাই হাসানকে যারা দেখতে চেয়েছেন তারা চাইলে আসতে পারেন। দেখুন একজন মানুষ কত সাধারণ হয়েও কি পরিমাণ টাকার মালিক হতে পারে এই জুয়া খেলে, এবং একই সাথে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে সেটা জানতে হলে আপনাকে থাকতে হবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এবিসি রেডিওর যে ফ্যান পেজ সেটার মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর ফ্যান পেজেরও মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি অ্যাড্রেসটি www.facebook.com/abcradiofm89.2। আর আপনি যদি অনুষ্ঠানে কনফেস করতে চান, আসতে চান হাসানের মতো এই আসনটিতে বসে স্বীকার করতে চান আপনার জীবনের ভুলগুলো, তাহলে লিখতে হবে যেভাবে, টেক্সট করতে হবে আমাদেরকে। আপনার সেলফোনে গিয়ে লিখুন JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর সংক্ষিপ্ত রূপ JBSB স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা আবারও ফিরে যাচ্ছি হাসানের কাছে। হাসান, যে জায়গাটিতে আমরা ছিলাম, সারপ্রাইজ, কি সারপ্রাইজ রয়েছে আপনার জন্য, আমাদের জন্য হয়তো বা সারপ্রাইজ, আমরা সেই সারপ্রাইজের কাছে ফিরতে চাই। হ্যাঁ বলুন।
বলল যে যাও রুমে যাও, সারপ্রাইজ আছে তোমার জন্য। তো আমি, তুমি পাশে সময় ছিল তো আমার আরেক রুমে পাঠা দিল। তো আমি দরজাটা খোলার পরে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে মেয়েটা বসে আছে।
কোন মেয়েটা?
ওই জুই মেয়েটা, শুধু পুরো ঘরের মধ্যে, গড় ঠিক আগে যে জায়গায় যে আসবাবপত্র থাকার কথা ওইখানে তাই আছে, শুধু খালি একটা সংযোজন বেশি যে ওই মেয়েটা। তো আমি পরে ইমরানের বাড়ির কাছে গেলাম, গিয়া বললাম যে ভাই কিছু পাইলাম না। ওই কিছু পাও না কা, একজনটা বসে থাকতে গেছে খাটের মধ্যে। আমি কই হ্যাঁ, কয় জুই? এটাই তোমার সারপ্রাইজ? আমার তো একটা শখ, কি আমার সাথে কি মজা করতেছে নাকি? আমি বললাম যে আমার সারপ্রাইজ মানে এটা কি, আমি কোনো বুলটুল করলাম নাকি? কই না, দেখো ওর সাথে আমি ব্রেকআপ করতে চাইতেছি। তো এটার মধ্যে শুধু ব্রেকআপ করার মধ্যে কোনো কারণ পাইতেছি না, আমি কি কারণ আসলে ওর সাথে ব্রেকআপ করব। তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে শুধু একটা ব্যাপার ভাবছি যে তুমি ওরে রেপ করবা। জাস্ট আমি একটা কারণ দেখাই দেবো যে এই কারণের মধ্যে আমি তোর সাথে ব্রেকআপ করলাম। আমার মাথাটা তখন মানে ঠিক নাই যে যাই হোক, মনে মনে আমি ওর প্রশ্ন করছি ওর সাথে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটবো। তো আমি তখন ওর বললাম যে ভাই কাজটা করা ঠিক হইবো, হয়তো ভালোভাবে বুঝাই দিই, বুঝাই দিলে যাইব। না ভাই, তুমি জানো না ব্যাপারটা অনেক পর্যায়ে গড়াই গেছে, তো হয়তো এটাই করতে হইব।
ওর বাসার মধ্যে আপনি ঢুকে ওকে রেপ করছেন, এটা কি ওই মেয়েটা কেটা মানতে পারবে?
আসলে বাড়িটা এরকম ছিল যে হয়তো মেয়েটা যতই হয়তো চিল্লাপাল্লা করুক, হয়তো পাশের ইয়ের কেউ জানতে পারবো এরকম কিছু না। আর ইমরান ভাই এরকম একটা মানুষ ছিল যে যদি বলছে মানুষ আমি এটা খুন করে ফেলাম, খুন করতে পারবো, কারণ ওনার তো টাকা পয়সা অভাব নাই। ইন্টারন্যাশনাল মাফিয়ার মতো একটা ডনের মানে সব জায়গায় লিঙ্ক আছে। আর জুয়ারি নাই কোন এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে জুয়ারি আছে ওই এলাকার মধ্যে সিন্ডিকেট আছে।
আপনাকে ইমরান যখন বলছিল যে ওই মেয়েটাকে রেপ করেন, উনি তখন কোথায় ছিলেন?
হ্যাঁ, পাশের রুমে।
পাশের রুমে উনি বসে আছেন, পাশের রুমে আপনি ওনাকে মেয়েটার সাথে এই ধরনের একটা সম্পর্ক করবেন, এই মেয়েটা তো বুঝেই যাবে একটা সাজানো নাটক। তাহলে ওই মেয়েটাকে সে কিভাবে কজ দেখে মানে ওনার কাছ থেকে ছাড়াছাড়ি করবে?
উনি ভাবছে যে হয়তো মেয়েটা এত সুন্দর যে যে কেন কারো লোভ থাকতে পারে ওর উপরে। ঠিক, উনি এই ব্যাপারটাই একটা ইস্যু
ছিল। ও তো ব্রেকআপ করতে চাচ্ছিল, রাইট?
হ্যাঁ, ব্রেকআপ করতে চাইছিল।
ব্রেকআপ করার জন্য যে কারণটা দেখাচ্ছে এটা কি আসলে সত্য ছিল নাকি অন্য কোনো কিছু?
না, আসলে সত্য ছিল।
সত্য যদি হয়ে থাকে তাহলে এটাকে আসলে কারণ হিসেবে দাঁড় করানো যায়, কারণ সে তো পাশের ঘরে বসে আছে সেই অবস্থায় যদি আপনাকে।
হ্যাঁ, পাশের ঘরে বসে আছে, কিন্তু মেয়েটা কিন্তু জানে যে পাশের ঘরে বসে আছে।
মেয়েটা কি জানে?
মেয়েটা জানে যে ইমরান ভাই বাড়িতে নাই এরকম কিছু, অথবা মেয়েটার সাথে হয়তো বলছে যে আমি মানে বাইরে গেলাম এরকম কিছু। এটা আসলে কি হয়েছে এটা আমি জানি, কিন্তু ইমরান ভাই পাশের রুমে ছিল আমি যতটুকু জানি, কিন্তু মেয়েটা কি মনে করছে এটা আমি জানি না।
এই পার্টটা আমাদের কাছে প্রচন্ড রকম ভাবে ধোয়াশা হচ্ছে যাচ্ছে, আমরা এটাকে পোলে ছেড়ে দিতে চাই। আমার মনে হয় ব্যাপারটাকে আরো পরিষ্কার করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন।
আপনারা যদি মনে করেন এই ঘটনাটা আপনারা ও যেটা বলছে সেটা বিশ্বস্ত তাহলে আপনারা ইয়েস লিখবেন, আর যদি মনে করেন যে না এটা আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না তাহলে আপনারা নো লিখবেন। নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নাম্বারে। আমরা SMS পোলে ছেড়ে দিচ্ছি। আমরা কনফিউজ হয়ে গেছি, আমি জানি না আপনি কতটুকু কনফিউজ, তবে মানুষের জীবনে অসম্ভব বলেই কোনো কিছু নেই। আপনি আপনার জায়গা থেকে ওকে বিশ্বাস করছেন, যদি করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। শুনছেন যাহা বলিব সত্য বলিব, SMS পোলের অ্যান্সারের অপেক্ষায় আমরা রয়েছি। আমার প্রশ্ন শেষ হচ্ছে না, তারপর আপনি কি করলেন?
আমি তখন একটা ব্যাপার চিন্তা করলাম যে এখন হয়তো আর আমি রেপ করতে পারবো, কোনো প্রবলেম নাই, কিন্তু করলে এটাই জীবনের লাস্ট, এটাই আর জীবন আর আমি হাতের কাছে পাবো না। তখন আমি একটা জিনিস মাথায় চিন্তা ভাবনা করলাম যে আসলে কি করা যায়, আর ওই মেয়েটা তো আমার পছন্দ হয়, আর ওরা তো আমি এত মানে একটা খারাপ কাজ করতে পারি না, তো আমি কি করা যায়। তো আমি নিজে নিজেই তখন মাথায় একটু ভাবলাম যে না, অনেক কিছু তো জীবনে করছি, এবার নাহলে একটা লাস্ট প্ল্যান করে, এবার নাহলে আমার যে বড় ভাইয়ের সাথে আমি একটা ই করি যে একটা প্রতারণার মতো করি, তাই কি করা যায়। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যা বলেন তাই, সমস্যা নাই, আমি যাইতেছি দেখি কি হয়। তারপর আমি মানে ওই মেয়ের রুমে গেলাম, মেয়ের রুমে গিয়া কিছুক্ষণ পরে মেয়ের রুমে গিয়ে আবার কিছুক্ষণ ভাবলাম যে আসলে কাজটা করা ঠিক হয়ে
মেয়ের সাথে কোনো কথা হচ্ছিল না সেই সময়?
হ্যাঁ, মেয়ের সাথে হাই হ্যালো কিরকম আছো এই এই এটা সেটা।
তো মেয়েটা আপনাকে একা পেয়ে একই রুমের মধ্যে, এবং সে জানে যে সে ইমরান বাসাতে নেই, একটু তো আনইজি ফিল করে।
না ওরকম কিছু না, একটু স্মার্ট টাইপের মেয়ে, তো আসলে মানে ওর সামনে আমার অন্যরকম মনে হয়, ওর সামনে মনে হয় যে আমি
দেখুন মেয়েটা যথেষ্ট স্মার্ট ছিল, এবং ও মেয়েটা এই ছেলেটাকে একেবারেই পাত্তা দিত না, কারণ ও যেটা বলছিল যে ওর সামনে আমাকে একেবারে রাস্তার ছেলে মনে হয়। সাধারণত যদি ডিফারেন্সটা এরকম থাকে তাহলে সেই ছেলেটা কোথায় থাকে বা কি অবস্থায় আছে সেটা আদৌ ইম্পর্টেন্ট না। ওকে হ্যাঁ, তারপর
আমি তখন তার সাথে ওর সাথে এমনি কথা বলতেছি জাস্ট এই এটা সেটা, কি শপিং টপিং করলা কিনা, তোমার মানে স্টাডি কিরকম চলছে, স্টাডির কথা বলেন
আপনি, তুমি করে বলতেন।
হ্যাঁ
ও তুমি করে বলতো?
হ্যাঁ তুমি করে বলতো।
আচ্ছা,
সম্ভবত
আমার ও জানতো যে ওর ব্যবসার সাথে আপনি জড়িত বা ইমরানের ব্যবসার সাথে আপনি জড়িত, ওটাও জানতো,
এটাও জানতো
ইমরান যে এরকম ইন্টারন্যাশনালি,
হ্যাঁ এটাও জানতো, সবকিছু জানতো।
ওকে ওকে,
তো জানার পরে আমি ওর সাথে কথা বলতেছি কিন্তু আমার মানে প্ল্যান অন্যদিকে। তো আমি বলি যে আসলে কি করা যায় এখন, কারণ আমি ওর একেবারে জীবনের জন্য হাতছাড়া করতে চাই না। ইমরান ভাই হেরে দিছে ভালো কথা, হের সময় শেষ, হের মানে প্রয়োজন শেষ ওর ভালো কথা, কিন্তু এখান থেকে আমার ওর প্রয়োজন আরম্ভ স্টার্ট। তো আমি কি করি, আমি ভাবলাম যে হয়তো আজকে ওর সাথে আমি জোর জবস্তি করে কিছু করতে পারি, কিন্তু পরে হয়তো আর আমি জীবন ওর সাথে দেখা করতে পারবো না। তো আমি আমার মোবাইলের রেকর্ডারটা অন করলাম, অন করার পরে রিপিট ইমরান ভাইয়ের কাছে গেছিলাম, মানে গিয়ে জিজ্ঞেসলাম যে আসলে ভাই ব্যাপারটা কি, আমার একটু বুঝাই বলেন, তাই তো আমার জন্য একটু ভালো হইব। বলতে চাই আমি ওর সাথে ব্রেকআপ করবো, তো কোনো ওয়ে পাইতেছি না কিভাবে ব্রেকআপ করবো, তুমি ওরা রেপ করবার জোর করে তারপরে এটা একটা ইস্যু দেখায়া ওর সাথে আমি ব্রেকআপ করবো, জাস্ট এটাই। আমি কথা রেকর্ড করে ফেলাইছি, তারপর মেয়ের সাথে গেছি, মেয়ের সামনে।
Do you have that record? আপনার কাছে রেকর্ডটা কি এখন আছে?
না ওই রেকর্ডটা এখন নাই।
কত সালের ঘটনা এটা?
2011
সালের ঘটনা। আপনি পাশের রুমে গিয়ে যখন ওই রুমটা থেকে বের হয়ে যখন পাশের রুমে বারবার যাচ্ছিলেন, আবার ওই রুমে যাচ্ছিলেন, সাধারণত এরকম একটা ফ্ল্যাট বাসাতে আপনার হয় ড্রয়িং রুমে বসার কথা বা অন্য কোথাও বসার কথা, আপনি যখন বারবার রুমের মধ্যে যাচ্ছিলেন তখন ও কি আপনাকে দেখে সন্দেহ করছিল না বা প্রশ্ন করছিল?
মেয়েটা ওরকম কোন সন্দেহ করেনি।
ওই রুমে মেয়েটা তখন কি করছিল?
ওই রুমে মেয়েটা শুধু বসে টিভি দেখতেছিল, এরকম কিছু। সম্ভবত মেয়েটার বইলা গেছে ইমরান ভাই যে আমি নিচে গেলাম, এরকম হয়তো কিছু বইলা গেছে, এরকম হইতে পারে, আমি আসলে জানি না। তো মেয়েটা শিওর যে ইমরান ভাই এ রুমের মধ্যে নাই, মেয়েটা জানে যে বাড়িতে ইমরান ভাই নাই, সম্ভবত বাইরে আছে, এরকম কিছু। আর মেয়েটা মানে অনেক সময় ওই বাড়িতে থাকতো, সময় দিত, এরকম কিছু। তো তারপরে
ওই বাড়িতে আর কে কে ছিল?
শুধু ইমরান ভাই থাকতো, আর ওই মেয়েটা মাঝে মাঝে আসতো, এরকম। আর আমি মাঝে মাঝে গিয়ে থাকতাম, এরকম আর কি।
যে রুম থেকে বের হয়ে যে ইমরানের রুমে যাচ্ছেন সেই রুম থেকে ওই রুমের ডিফারেন্সটা কতটুকু, দূরত্ব কতটুকু?
দূরত্ব হচ্ছে সর্বোচ্চ কত হাত হবে, 15 হাত,
15
এরকম।
তো জিজ্ঞেস করছিল না যে আপনি বের হয়ে কোথায় যাচ্ছিলেন?
না ওরকম কিছু জিজ্ঞেস করেনি, কারণ মেয়েটার মনে ওরকম কিছু নাই, ও তো ওর ভাবে আছে।
প্রিয় শ্রোতা, আমাদের মধ্যে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে, SMS পোলের রেজাল্ট চলে এসেছে।
Yes 40%, No 55%, No comments 5%।
SMS পোলে অনেকেই এটাতে কনফিউজ, এবং বেশিরভাগই দেখছি যে এটা বিশ্বাস করতে পারছেন না, আর কিছু কিছু লোক বিশ্বাস করেছেন। আমি এখানে একটু সবাইকে একটু অ্যালার্ট করতে চাই, ঘটনাটা এরকম, ইমরান এভাবে চেয়েছে কিন্তু আসলেই ঘটনাটা এরকম ছিল কিনা বা মেয়েটাও মেয়ে এবং ইমরান দুজনে মিলে ওকে ফাঁদে ফেলানোর চেষ্টা করেছে কিনা সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পরিষ্কার না। সুতরাং আমরা চাই সামনের দিকে একটু যেতে। হ্যাঁ, তারপর
আমি শুধু একবারই ওই মেয়ের সাথে থেকে মানে অন্য রুমে গেছি, শুধু একবার গেছি, তার বেশি যাইনি, একবারই।
ওকে,
তারপরে ইমরান ভাইয়ের কাছ থেকে কতগুলো র্যাকেট করে আসলা, মানে আসার পর আমি মেয়ের সামনে বসে তারপরে বললাম যে তোমার সাথে ইমরান ভাই কতদিনের রিলেশন? তো বললো যে 1.5 বছরের রিলেশন। তো রিলেশনটা কি পর্যায়ে গেছে? তো বলতেছে তোমার এত কিছু বলবো কেন? তা আমি বলো, বললে হয়তো ভালো হইব, কারণ তুমি আমার এই বলো তাহলে আমি তোমার কোন বড় উপকার করতে পারি, হয়তো তোমার লাইফটা বাঁচাইতে পারি। তো বলো যে কি হয়েছে। তারপর আমি আমার রেকর্ডটা শোনাইলাম যে এই ব্যাপার আমার কিন্তু পাড়াইছে তোমার রেপ করার জন্য, মানে রেপ করার জন্য মানে তোমার সাথে ব্রেকআপ করতে আছে, এখন তুমি কি করবা? তো মেয়েটা তো কান্নাকাটি যে যার এত ভালোবাসলাম, এত কিছু করলাম, সে অন্য একটা ছেলে পাঠাইছে রেপ করার জন্য, জাস্ট ব্রেকআপের জন্য। তো আমি বললাম যে দেখো এখানে এরকম কিছু করতে হইব যে আমাদের হয়তো এরকম কিছু বুঝে দেবো যে ইমরান ভাইয়ের সামনে যে তোমার সাথে আমার ব্যাপারটা হয়েছে, ঠিক আছে? ব্যাপারটা হয়েছে, আর ইমরান ভাই যদি তোমার যদি বলে তোমার সাথে যখন খারাপ ব্যবহার করে হয়তো তোমার এটা মানিয়ে নিতে হইব, ঠিক আছে? তুমি বলো যে হ্যাঁ জোর করে হয়ে গেছে ব্যাপারটা, মানে সব দোষ আমার উপরে দিয়ে দিবে, যে সব দোষ হাসানের দোষ, হাসান আমার সাথে জোর করে এরকম কিছু করছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আর আমি তুমি তো ইমরান ভাইয়ের চিনোই, যদি এখানে কোনো কিছু জানতে পারা যে না রেপ হয় নাই কা, আমরা দুজন এটা নতুন চাল করছি, তোমারও মেরে ফলাইবো আমারও মেরে ফলাইবো, আমি না হয় হাতে পায়ে দুটো মাপ চাম, কিন্তু তোমার কিন্তু মেরে ফলাইবো, সত্যি মেরে ফলাইবো।
ওকে,
তো মেয়েটা বাবল যে না আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবো এইভাবেই হইব। তো আসলে একটা নর্মাল মানুষ যেরকম থাকে, তো আসলে এইসব কাজ করার পরে কিন্তু মানুষটা অন্যরকম থাকে, একটু মানে একটু
আলুথালু হয়ে যাওয়া।
হ্যাঁ, তাই তখন ওইটা ভাবতে যে আমি এরকম হই কিভাবে। তো তখন আমি কি করলাম, 50টা বোকডাউন নিলাম
ওই রুমের মধ্যে,
ওই রুমের মধ্যে, যে আমার শরীরে যে একটু গাম টাম পরে যা একটু উল্টা পাল্টা যে লাগে। আর মেয়ের বললাম যে তুমি তোমার চুলকে একটু উল্টা পাল্টা করো, একটু জামা কাপড় জাস্ট যে মেকআপটা করে যে একটা সেটেল আছে এটা যে এরকম যেন না থাকে, একটু উল্টো উল্টো পাল্টা করো। হ্যাঁ, ওরকম টোরকম করলো, জাস্ট আমার মনে হয় একটা ছবির অভিনয়ের মতো, কি ছবি আমি টিভিতে দেখতাম, এখন আমার বাস্তব জীবনে করতে আছে, এরকম একটা অভিনয় করতে হবে আমার এখন। দেন তারপরে ইমরান ভাই কিছুক্ষণ পরে আসছে, মানে প্রায় কতক্ষণ, 1.5 ঘন্টা পরে দরজা নক দিছে। ভাই রুমে কে? চুপ, সাইলেন্ট। আমার আগে বলেছে যে আমি কিন্তু দরজা নক করুন, সাইলেন্ট, সব সাইলেন্ট। আমি কই তুমি চুপ, কিছু বলবো না। অনেকক্ষণ দরজা ই করার পরে, তো নক করার পরে পরে আমি দরজা খুলছি, আসান তুমি এরম কেন? আমি কিছু বলি না চুপচাপ, কারণ এটা তো আমাদের আগেরই ব্যাপার যে এইভাবে হইব। পরে আমার ওর দিকে চাই, আমার দিকে চাওয়ার পরে বললো যে তোমাদের মধ্যে কিছু হয়েছে, তোমাদের এরকম লাগতেছে কেন? আর তোমরা দুজন একরকম, এতক্ষণ কি করলা, কি আসে বিষয়? তা আমি বললাম যে ভাই যাওয়ার হয়ে গেছে এইসব ব্যাপারে, আর কি আর হয়েছে এরকম কিছু মানে বলতেছি, যে আসলে আমি মানে ওটার সঠিক কোনো অ্যান্সার দিতে পারতাছি না, যে জাস্ট একটু মানে কথা এক টপিকে তার এক টপিকে নিয়ে যেতেছি, তার মাঝখানে আমার দুইটা চর দেয়। তুই আমার এত বড় একটা ক্ষতি করবি আমি তো ভাবতে পারিনি,
এটাও প্ল্যান
ছিল, প্ল্যান প্ল্যান এটা, এটা প্ল্যান। আমার দুটো চড় দেয় যে বলে তুই আমার এত বড় ক্ষতি করবি আমি ভাবতে পারিনি। তো মেয়েটা বলে যে তুমি তোমার তোমার আমি কি করবো, তোমার সুকেসের মধ্যে সাজায় রাখবো, তোমার যা থাকা তো সব তো শেষই হয়েছে, সব তো নষ্ট হয়ে গেছে, তোমার দ্বারা আমার কোনো দরকার নাই। তারপরে মেয়েটা আমি একসাথে বারো এসে বলি, তা আমি আমার দিকে জায়গা, মেয়েটা মেয়ের দিকে জায়গা। পরে আবার ইমরান ভাই আমার ফোন করে যে তুমি তাড়াতাড়ি আসো আমার বাড়িতে আসো, আমি পরে যাই। ভাই কিছু মনে করছো তুমি? আমার জানো কত বড় বিপদ একটা উদ্ধার করলা, যে মেয়েটার সাথে
বিপদটা কি ছিল আপনি জানতে পেরেছেন?
বিপদটা কি ছিল, হয়তো এম এর ওনারে বিয়ে করতে হইতো, তো উনি এম এর হয়তো যেটা দরকার ছিল ওটা পায় গেছে, এখন আর কোন বিয়ে করার ই মনে করতেছে না।
ব্যাপারটা নাটকটা উনি ভাবে সাজিয়েছিল এবং সাজানো নাটকের গুটিটা ছিলেন হচ্ছে আপনি। ওকে প্রিয় শ্রোতা, ঘটনা এখন ক্লিয়ার। এখন আপনি কতটুকু বিশ্বাস করেন আমাদেরকে জানাতে পারেন এসএমএস পোলের মাধ্যমে। যদি আপনি মনে করেন যে ইয়েস এখন আমার কাছে বিশ্বাস হচ্ছে ঘটনাটা এবং সেটা করা সম্ভব, তাহলে আপনি লিখতে পারেন ইয়েস। আর যদি মনে করেন যে না এখনো বিশ্বাস হচ্ছে না, তাহলে আপনি লিখবেন লো। নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা এসএমএস পোলের অপেক্ষায় করছি, এসএমএস রেজাল্টের অপেক্ষা করছি। এই ফাঁকে গল্পটা আরেকটু এগিয়ে নিতে চাই। হ্যাঁ, তারপর
দেন আমি ইমরান ভাইয়ের বাসা থেকে এসে বললাম, আসার পরে রাত্রে মেয়ের ফোন দিলাম, তুমি সারা জীবন কারে ভালোবাসলে, কি করলা? তা আমার এতক্ষণ একটা বিশ্বাস হয়ে গেছে যে মেয়েটা আমার উপরে অনেক বিশ্বাস করে ফেলাইছে, কারণ মানে এত একটা সুযোগ ছিল, ইচ্ছা করলাম যা খুশি তা করতাম কিন্তু করি নাই। তো মেয়েটা আমার খুব বিশ্বাস করে ফেলাইছে। পরে ইমরান ভাইয়ের চোখে ফাঁকি দেওয়ার সাথে আমি ঘুরতাম, অনেক ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, KFC, TFC, নন্দন, ফ্যান্টাসি, টেন্টাসি, সব জায়গায় ঘুরে হয়েছে, শপিং টপিং করে, খুব অস্থির। মেয়েটা খুব আমার প্রতি মানে একটা অন্যরকম ভাবায় পড়ছে। পরে যে কোনো এক সময় আমি বলে দিচ্ছি যে তোমার আমি পছন্দ করি, লাইক করি, জানি এটা আমার বলা ঠিক হইতেছে না, কারণ তোমার যোগ্য না আমি, তবুও বলতেছি যেটা বলো। আর হয়তো তুমি যদি অ্যাকসেপ্ট করো তো হয়তো ব্যাপারটা থাকবো, আর যদি অ্যাকসেপ্ট না করো তো আমি আর এই ব্যাপারে আগ্রহীতে পারবো না, তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না, কারণ ব্যাপারটা আমার পরে শুধু কষ্টই দিব। কারণ আমি চিন্তা করছি যে ও আমার ভালোবাসতে 100 বাক রাজি, কারণ ওর বিষয়ে আমি অনেক টাকা খরচ করছি। ও চাইবো যে যদি আমার পছন্দ না হলো, মানে আমার টাকার দিকে চাইলো আমার সাথে সম্পর্ক রাখবো, এরকম একটা পরিস্থিতি আমি মানে সৃষ্টি করছি। দেন ভালোবাসা হয়ে গেল, মানে মোটামুটি একটা মোটামুটি এখন আমরা ডিএফ বিএফ এর মতো। তো আমরা দুজন ঘুরতাম, তো এক সময় একটা সময় আসলো যে বললাম যে আমার একটু সময় দিতে হইব। কি সময় দিতে হইব? আমি বললাম যে এরকম কিছুই না, জাস্ট আমরা দুজন ঘুরবো টুরবো এই আর কিছু না। একদিন বললো আচ্ছা ঠিক আছে। এটা ঘটনা হোটেল রেডিসন, ক্যান্টনমেন্ট হোটেল রেডিসন, যেটা ওই মানে ওই হোটেলের ঘটনা। তো ওইখানে যাওয়ার পরে একটা রুম নিছিলাম আমি। তো জিজ্ঞেস করছিলাম তোমরা কারা, এগুলো এই রুম যে নিতে চাও? আমি বলছি শুধু এইটাই বলছিলাম যে আপনি হয়তো যে ম্যানেজার ছিল, যে কাউন্টার ছিল, যে হয়তো আপনার হোটেলে রুম না দিলে কোনো সমস্যা নেই, অন্য হোটেলে আমি ঠিকই কিন্তু জোগাড় করতে পারবো, এটা কোনো সমস্যা হইব না। তো বলছিলাম আচ্ছা ঠিক আছে। তা আমি বলছিলাম জাস্ট তিন চার ঘন্টা বেশি সময় লাগবে না। বলছিলাম আচ্ছা। তারপর আমি রুমে গেছিলাম, যাওয়ার পরে তো আমার প্রশ্ন করছিল তুমি এরম আমার কেন আনলা? আমি তখন হয়তো আমার একটু মানে যেটা আসল রূপ ভিতরের ওইটা প্রকাশ করলাম যে তোমার কেন আছে তুমি জানো না, একটা ছেলে একটা মেয়েকে কি চাইতে পারে। তখন আমার একটু কনফিউশনে পড়ে যায় যে কি করা যায়। তখন আমি আর কিছু মনে করি, তখন আমি ভাবি যে আমার যে রেপ করার কথা বলছিল এটাই আমি এখন ওরা কাজে লাগাম। তো তখন যাই হোক, এক শুভ সময় ব্যাপারটা ওর সাথে আমার এরকম কিছু হয়ে যায়।
আজকে আপনি সত্যের মঞ্চে আছেন, আপনি আজকে কোনো কিছু লুকাবেন না আমি আশা করছি। দেখুন জিঘাংসা কত ভাবে প্রকাশ পেতে পারে একটা মানুষের। ও কিন্তু প্রথমে একটা অদ্ভুত সুন্দর ভালো লাগা নিয়ে অনেক বড় একটা জায়গায় যেখানে ও করতে পারত এই জিনিসটা, সেটা সে করেনি। না করে মেয়েটাকে একটা সুন্দর ভালোবাসা পেতে চেষ্টা করেছে, ভালোবাসা পেয়েও গিয়েছে এক মুহূর্তে, তারপরে গিয়েও সেই জিঘাংসার জায়গায় সেই শরীরের কামনার জায়গায় শেষ পর্যন্ত সে ধরা খেয়েছে এবং সেটা সে আদায় করেছে এবং সেটা খুব অন্যায় ভাবেই করেছে। তারপর
না, আমি তখন একটা ব্যাপার চিন্তা করছি যে ওর আমি বিয়ে করবো না, কারণ কেন করবো না এটার লজিক আছে। কারণ ইমরান ভাই যেহেতু ওরা সাইড়ে দিছে, অবশ্যই ওর কাছে যা পাওয়ার ছিল তা উনি কাইড়ে নিয়ে ওরা সাইড়ে দিছে। তো আমি ওরা কিভাবে বিয়ে করি? আমি তো জানতাছি যে আমার বউটা খারাপ, তো আমি কিভাবে বিয়ে করবো ওরে? এটা তো কোনো ছেলে মাইনা নিব না। তো এরকমই জাস্ট ব্যাপারটা হয়ে গেছে। তো একবারই হয়েছে, আর হয় না ব্যাপারটা। তারপর ইমরান ভাই আবার আমার ফোন করলো যে এত তারিখে একটা খেলা আছে, এই খেলাটার মানে একটা ই করো, দেখো কিছু করতে পারো নি। তো ওই খেলাটা আমি অনেক টাকা ই করছি, প্রায় 63 লক্ষ টাকার মতো জোগাইতে পারছি।
63 লক্ষ
টাকা
আইপিএল।
এটা কেরানীগঞ্জ, ইসলামপুর, মিডফোর্ড, সূত্রাপুর, আমাদের নারায়ণগঞ্জ, তারপরে এখান থেকে মালিটোলা, তাঁতিবাজার, একবার টোটাল সিন্ডিকেট সব মিলে আমি 63 লক্ষ টাকা করতে পারছি। তো এলাকার মধ্যে বাড়িস জুয়ারি সমাজের মধ্যে আমার ক্রেডিট আরো বাইরে যায়। তো কি হইতো, মানে খেলা স্টার্ট হওয়ার আগে ইমরান ভাই আমি টাকা গুলো দিয়ে দিতাম, কারণ এতগুলো টাকা আমার কাছে রাখার কোন ওয়ে ছিল না, সম্ভব না এতগুলো টাকা কিভাবে রাখবো।
আপনার কখনো মনে হয়নি যে 63 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকা এ টাকা নিয়ে চুরি করে পালিয়ে চলে যান?
না, মনে হয়নি
কোনোদিনও, মনে হয়নি
কোনোদিনও, মনে হয়নি, কারণ আমি বিশ্বাস করতাম।
ওকে, হ্যাঁ, তারপর
দিয়ে দিছি, ভালো কথা, ওইটা খেলা জিতছি। জিতার পরে তা আমি ওই দিন ওনার 1 লক্ষ টাকা কম দিছিলাম। বলছিলাম যে ভাই 1 লক্ষ টাকা আমি রাখে দিই, আপনার কাছে আমার মোটামুটি 17 লাখ টাকার মতো জমে গেছিল, 17 লক্ষ টাকা জমে গেছে শুধু কমিশনের টাকা। তো বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে খেলা জিতলাম। জিতার পরে যেটা মানে ঘটনা, যেটা মেন ঘটনা, মূল ঘটনা, আর একটা খেলা
জি
আমার বললো যে এই খেলাটার মধ্যে এই করো, এই খেলার মধ্যে ওরা জিত, ঠিক আছে। তো আমি ওই দিন টোটাল প্রায় 55 লক্ষ টাকা কালেক্ট করেছি, 55 লক্ষ টাকা কালেক্ট।
ওকে,
55 লক্ষ টাকা কালেক্ট করার পরে দেখা গেল ওই দিন মানে আমরা নিয়েছিলাম একটা ইদল, এই বড় দল,
কার কার ম্যাচ ছিল মনে আছে?
হ্যাঁ মনে আছে, এটা ম্যাচটা ছিল চেন্নাই ছিল, আরেকটা দল আমি মানে শিওর মানে আমার খেলাইতেছে না দলটা কারা ছিল, চেন্নাই, হ্যাঁ চেন্নাই ছিল একটা দল শিওর।
ওকে,
মানে আমরা নিয়েছিলাম বড় দল, প্রায় আমাদের ছিল প্রায় তখন ওইখানে ছিল প্রায় 70 লক্ষ টাকার মতো।
ওকে,
যে হারলে আমাদের 70 লক্ষ দিতেইব আর জিতলে আমরা এই 55 লক্ষ টাকা পাবো। তো 55 লক্ষ টাকা আমি কালেক্ট সবকিছু করে টোটা, আমার আবার সিস্টেম আছে সবকিছু ফোনে, হ্যাঁ কতটা বাজিয়েছে এতটা, আচ্ছা টাকা পাঠাই দো, কতটা বাজিয়েছে এতটা বাজিয়েছে, আচ্ছা ঠিক আছে টাকা পাঠাই দো। এটা আমার হাত ছিল হাতে হাতে টাকা ঠিকই আমার কাছে আইসে পড়তো, 4টার আগে 3টার মধ্যে আমার টাকা আইসে পড়তো। আমার একটা নিয়ম ছিল যে আমি 2টার পরে বাজি ধরতাম না, মানে খেলার বইতে হয়তো 3:30-4 বাজে আমি 2টার পরে বাজি ধরতাম না, এই সকাল হয়তো 9টার থেকে দেন 55 লক্ষ টাকা ইমরান ভাইকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা নিয়েছিলাম বড় দল, মানে আমাদের 70 লক্ষ টাকা দিতে হবে, 70 লক্ষ টাকা দিতে হবে আমাদের, আর হারলে 55 লক্ষ টাকা, মানে আমরা পাবো, জিতলে 55 লক্ষ টাকা। তো কি হলো ওই ম্যাচটা কিভাবে যেন মানে আমরা হাইরা গেলাম। তো টোটাল ইমরান ভাই আমার কাছ থেকে 55 লক্ষ টাকা মানুষে নিয়ে গেল, আর এখানে হলো 70 লক্ষ টাকা টোটাল, মানে 1 কোটি 15 লক্ষ টাকার মতো।
70 আর 55 আরো বেশি হওয়ার কথা না, 1 কোটি 25 লাখ টাকা হওয়ার কথা,
1 কোটি 25 লাখ, মানে 20 লাখের মতো এরকম একটা মানে ইয়ে ছিল আমার সবকিছু মিলে ছিল, 1 কোটি, হ্যাঁ 1 কোটি 20 লাখ টাকার মতো, 500 লক্ষ টাকার একটা ই ছিল এরকম কিছু, 1 কোটি 20 লাখ কি 15 লাখ, 15 লাখই ছিল।
এক কোটি পনেরো লাখ এটা শিওর, কারণ 10 লক্ষ টাকা তো হয়তো এখানে 20,000-50,000 দায়ী দীক্ষিত হইতে পারে, 5 লক্ষ-10 লক্ষ টাকা দায়ী দীক্ষিত হইব না
হতে পারে।
তো এই 1,15,000 টাকায় ছিল। পরে যে খেলাটা হাইরে যাই আমি, তো আমি ইমরান ভাইয়ের ফোন দিলাম, যে বললাম ভাই টাকা তো আমরা হাইরা গেছি, তো টাকা দিতে হবে মানুষের, তো বল সমস্যা নেই তোমার 17 টাকা ভাড়া দিব। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তো এর মধ্যে অলরেডি মানুষের ফোন আসা স্টার্ট করছে, টাকা কই? আচ্ছা সকালে পাই যাবো, ঠিক আছে। সকালে ফোন করলাম ইমরানের কাছে, ফোনটা বদ্ধ।
ওহো, ওহো, ও মাই গড। তারপর
ফোনটা বদ্ধ, তো আমি মনে করলাম যে ফোনে হয়তো চার্জ নেই, তো হইতে পারে। তারপর আবার বিকাল দিকটা ফোন দিলাম, এটা কিন্তু ট্রাই করতেছি করতেছি বদ্ধ, বিকাল পর্যন্ত বদ্ধ, ফোন বদ্ধ বদ্ধই। এর মতো মানুষ আমার চাপ দেওয়া আরম্ভ করছে।
আপনার হার্টের পালপিটেশন তখন কত?
যে তখন আমি বাইচে আছি, এটাই আমার কাছে অনেক কিছু ব্যাপার, যে আমি হয়তো বাইচে আছি। তো আমার কাছে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্যাশ ছিল, আমার নিজের 20 লক্ষ টাকা ছিল এটা। ইমরান ভাইয়ের কাছে আমার
টাকা পাওয়া আপনি নেননি এখনো?
না না, ইমরান ভাইয়ের কাছে আমার 17 লক্ষ টাকা আছে, এটা কমিশন কমিশন কমিশনের জায়গায় আছে, এই 20 লক্ষ টাকা আমার নিজের এক্সট্রা।
ওই তো 17 লাখ টাকা তো আপনি নেননি,
ওইখানে ওই 17 লক্ষ টাকা আছে আমার, যে 20 লক্ষ টাকা। তারপর আমি কিছু মানুষ বা মানে ই করলাম যে ওদের টাকা আজকের মধ্যে দিতে হবে, নইলে আমার কোন বড় সমস্যা হয়ে যাবে। তো 20 লক্ষ টাকা মানুষকে দিয়ে দিলাম, যেরকম দুজন মানুষ ছিল ওদের 20 লক্ষ টাকা দিয়ে দিলাম, ওরা শান্ত। মানে ওর যে ছিল এলাকার মধ্যে খুব খারাপ মানুষ, যে ওদের টাকা না দিলেই নয়, হয়তো আজকের মধ্যে দিতে হইব, হয়তো অন্য মানুষের আমি 2 দিন পরে বুঝাইতে পারবো। তো এখন আমি ভাবতেছি কি করা যায়। এর মাঝখানে যে দেখা যায় যে এতই ফোনে আমার জ্বালাতন আরম্ভ করলো, যে 1,15,000,000 টাকার চিন্তা, তখন আমার বয়স মাত্র 22 বছর, এর মধ্যে 1,15,000,000 টাকার চিন্তা, যে আমি কি করবো আসলে, এই টাকা আমি কোথানতে মানে কোন জায়গা থেকে কালেক্ট করবো। ইমরান ভাই কই গেল, মাথা এক মানে সেন্স নষ্ট। তার ফ্ল্যাটে গেলাম, ফ্ল্যাট তালা দেওয়া, ফ্ল্যাটের মধ্যে কেউ নাই, গাড়ি নিজে দেখলাম গাড়িও নাই, কই যেতে পারে? উনি কি আমার সাথে চিটারি করলো? উনি তো চিটারি করবো না, কারণ উনি তো আরো এর চেয়ে বড় ব্যবসায়ী, ওনার জন্য অন্য জায়গায় আরো এতে বড় সিন্ডিকেট আছে, উনি আমার সাথে কি করলো ব্যাপারটা?
টাকাটা কি হাতে হাতে দিতেন নাকি ব্যাংকে পাঠাতেন?
কারণ ইমরান ভাই ওনার হাতে দিতই তো,
একদম
ক্যাশ আর গনা হইতো ওই ব্যাংকে নিয়ে,
ব্যাংকে নিয়ে গুনত।
হ্যাঁ,
কিন্তু টাকাটা নিজের কাছেই থাকতো,
নিজের কাছে নিজে মানে ওনার যে গাড়ি ছিল প্রাইভেট কার ওটাতে নিয়ে যাইতো।
তারপর
আমার চিন্তা একটু 1,15,000,000 টাকা এখনো ব্যাপারটা, আমি 2 দিন পর্যন্ত সবাই আটকে রাখতে পারছি। যে একটা আমি ডিসিশন যে আমি ভাই আমার যে যার কাছে টাকা উনি নাইকা, উনি একটু বাইরে গেছে, তো 2 দিন টাকা নিতে দেরি হইব। তো আমি 3 দিন পর ডেট দিয়েছিলাম যে ওই দিন সবার টাকা দিতে হইব। তার মাঝখানে কিছু মানুষ যে আমার মামার কাছে বিষয়েছে যে ওর কাছে টাকা পাই, টাকা দিতে হইব। বাড়িতে গিয়ে একটু টর্চার আরম্ভ হয়েছে যে টাকা দিতে হইব, এরকম তখন ফার্স্ট জানে বাড়িতে।
জীবনের প্রথম জানলো যে আপনি একজন
জানলো, তার আগে আর মতো জানে নাই। পরে যে তারিখটা মানে যে তারিখে আমার সবার টাকা দেওয়ার কথা, ওই তারিখের আগেই ঠিক মানে ওই দিন আগে মানে ওইটা রাতের ঘটনা, মানে সকালে আমার সবার টাকা দেওয়া রাতের ঘটনা। তো রাত্রে আমার একজন ডাক দিল যে আমার টাকা পায় 20 লক্ষ টাকার মতো, নৌনি পায় 22 লক্ষ টাকার মতো টোটাল। বললো যে কালকে সকাল 10 সময় টাকাটা দেবি, আমার খুব দরকার, না তোর গুলি করে মারি ফেলাম। এটা হয়েছে যে মানে ইসলামপুরের একটা লোকে বলছে, আর ওরা আমি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানি, মার্ডার কেসের আসামি, মানে যারা এইসব লাইনে থাকে ওরা খুব খারাপই হয়। তো ভা বললাম যে হয়তো আমার এই টাকাটা দিয়ে দিতে হইব, যেভাবে হোক দিয়ে দিতে হইব। আর আমার তখন একটা মনে বিশ্বাস ছিল যে আমার ইমরান ভাই আমার এই টাকাটা দিয়ে দিব। পরে করলাম কি, আমি আমার মামার অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা তুললাম, তুললা ওই সকালেই ওনার টাকাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ানোর পরে তো টাকা দিয়ে আমি দেরি করে নেই, ওইখান দিয়ে আমি চলে গেছি, কারণ আজকে সব মানুষ আসবো, আসার পরে আমার জিজ্ঞেস করবো যে এত টাকা কই কি করলা। আমি কারে কি জবাব দিব, মামারে কি জবাব দিমু, অন্য মানুষের কি জবাব দিব? সবাই তো বলবো যে এটা যে তুমি তো আমাদের কাছ থেকে টাকা ঠিকই নিছো, আমাদের কিন্তু সর্বশান্ত ঠিকই করছো, কিন্তু আমাদের টাকা দিতেছ না কেন? এখানে আমি ইমরান ভাইয়ের নাম্বার পাই বদ্ধ, আমার মাথা মানে একেবারে অন্যরকম হয়ে গেছে। তো আমি কি করবো এখন? তো আমার তখন হাতে ছিল মাত্র 2 লক্ষ টাকা নিয়ে আমি বললাম যে আর সম্ভবত লাইফে কিছু করে নেই, শুধু একটাই চিন্তা যে যদি ইমরান ভাই জীবন আমার ফোন করে তো হয়তো আমি আমার টাকাটা পাই যাবো, এর বাদে আর কোনো ই নেই। তো আমি এই জন্যই তারপর আমি গেলাম কক্সবাজার, কক্সবাজার থাকলাম 3-4 দিন, থাকার পরে আবার আসলাম নারায়ণগঞ্জে, আসলাম তো এক ফ্রেন্ডে ফোন দিলাম, তার মধ্যে ইমরান ভাইয়ের নাম্বার বলতো কোনো খোলা টোলা নাই। তো ফ্রেন্ড আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এটি কি শুনি তোর নামে কি হইতেছে, এত টাকার লেনদেন, তোর বাড়িতে কিন্তু মানুষ অসুস্থ হয়েছে, তোর এইসব কথা শুন না, তোর মামার অবস্থা খারাপ, প্লাস তোর যে পরিবার আছে সবাই একটু চিন্তা মনে করতে, এত টাকা তুই কি করছ, হঠাৎ হয়তো যদি জানতো যে না তুই এরকম কিছু করতে হয়তো মানুষের একটা আইডিয়া থাকতো, কিন্তু এত টাকার মধ্যে তোর এই মানে
সবাই জানতো এলাকায় আপনি সুবোধ বালক।
কি হয়েছে? আমি শুধু বললাম যে এটা তুই আমার কিছুদিনের জন্য জায়গা দে, আমি এটা টাকার ব্যবস্থা করতেছি। তো বললো যে তুই আমার ফ্রেন্ড, অবশ্যই তোর জায়গা দেব, কোন সমস্যাই তো না। তো পরে তার মধ্যে আমি নিকেতন, মানে গুলশান নিকেতন যেটা, যে ওটা যেটা ওনাদের বাড়ি, নিজের বাড়ি, আমার একটা অ্যাড্রেস দিছিল যে নিকেতন এত নম্বর রোডে, মানে বাড়ির নম্বরটা বলেনি, শুধু বলছে এত নম্বর রোডে গিয়ে যদি আমার নাম বলেই দেখাই দিব। পরে আমি এলাকায় গিয়ে জানতে পারি যে ইমরান ভাই কিছুদিন আগে মার্ডার হয়েছে, ওনার গলা কাটা লাশ পাওয়া গেছে গাজীপুর থেকে।
ও মাই গড, ওকে, তারপর
দেন ইমরান ভাই মার্ডার হয়ে গেছে। কি কারণে মার্ডার হয়েছে এটা আমি জানি না। আসলে ওনার কারণটা কি, যে উনি খেলাটা হারলো সেই জন্য কি মার্ডার হয়েছে, নাকি মানুষ, উনি তো, আমি তো এই এলাকায় একটা সিন্ডিকেট, আরো তো অনেক সিন্ডিকেট থাকে, তো উনি কি ইন্ডিয়া টাকাটা ফাড়াই দিছিল পরে, নাকি মানে উনি মানুষের টাকা দিতে পারেনি ঠিক মতো সেই জন্য মার্ডার হয়েছে, অথবা কি কারণে মার্ডার হয়েছে এটা আমি জানি না। এখনো শুধু আমি একটা ব্যাপার চিন্তা করছি যে আমি যদি ওনার ফ্যামিলির দিক গিয়ে যদি বলি যে আমি ওনার কাছে 55 লক্ষ টাকা দিছি প্লাস আমি সত্যি আরো 60 লক্ষ টাকা পাই, মানে 1,15,00,000 টাকা, তো ওনার ফ্যামিলি আমার কি মনে করবো, বলবো যে যেহেতু লেনদেন যেহেতু তুমি আমার ছেলের মার্ডারের সাথে জড়িত। জাস্ট জীবনে চিন্তা ভাবনা কি করে আমার ফ্রেন্ডের সাথে আমি বললাম যে এই ব্যাপারে আমি কি করবো, কয়ে তোর এখানে না যাওয়াই ভালো হইব, তোর এই তো টুকু একটা ছোট বছর, মানে 22 বছরের মধ্যে তুই এত টাকা লেনদেন, তারপর মার্ডার হয়েছে, তুই যদি ওদের বাড়িতে গিয়ে যদি বলো যে তুই এত টাকা পাস, এটাকে বিলিভ করবো, আর তোর উল্টা পুলিশে জেরা টেরা কইরা তোর একটা কেসের মধ্যে ফালাই দিব। আমার হয়তো টাকা পয়সা অনেক কিছু গেছে, এগুলো নিয়ে আমার কোন মানে কোন অর্থ কোন ই নেই যে হ্যাঁ চলে গেছে।
1,15,00,000 টাকা কিভাবে কাভার করলেন?
দেন মানুষের টাকা তো দিতে হইব, এটা তো না দেওয়ার কোনো উপায় নেই, কারণ মানুষের তো আমি নিছি। ফ্যামিলির মতো ব্যাপারটা খুব সমস্যা হয়ে গেল, সবাই মানে আমাদের ফ্যামিলিটা স্টপ হয়ে গেল, যে আসলে কি হইলো, পুরো ফ্যামিলিটা উল্টাপাল্টা হয়ে গেল। পরে আমার যে বাবার সম্পদ ছিল, আমার যে নানির সম্পদ ছিল, আমার যে মামার মানে মামির যে গয়না ছিল, আমার মার যে গয়না ছিল, প্লাস অন্য জায়গায় কিছু মানে জায়গা ছিল, আমি তখন পলাতক, বাড়ির মধ্যে কোনো আমার যোগাযোগ নেই। কেউ তো এত টাকা মামায় প্রায় 80 লক্ষ টাকার মতো কালেকশন করে সবাই, মানে 80 লক্ষ টাকা দিয়া মানে ব্যাপারটা মানে একটা রফদফার মধ্যে আসে পড়ে, কিন্তু কন্ডিশন ছিল এটা যে আর আমার জীবনে গ্রহণ করে নেওয়া হইব না, এরকম একটা কন্ডিশন ছিল। তবে জীবনে কি হয়েছে না হয়েছে এটা আমি জানি, তবে আমার সবচেয়ে খারাপ যেটা নিজের কাছে এখন মানে যেটা অনুশোচনা, যেটা এখন রাত্রে আমি ঘুমাই পারি না, যা বাবা আমার চোখ দিয়ে পানি আছে, আমি আমার মামার সাথে বেইমানি করছি, যে আমার নিজের ছেলেতে সবচেয়ে বেশি আপন মনে করতো, খুব বিশ্বাস করতো, খুব খুব খুব, ওই মানুষের সাথে আমি একটা বেইমানি করছি যে ওনার না বললা ওনার ইয়ে থেকে টাকা নিছি। আমার একটা বিশ্বাস ছিল আমি যদি ওনার কাছে থাকার সময় যদি আমার কোনো অসুখ হইতো আর ওই অসুখে যদি আমার এক পেছনে যদি 1,20,000 টাকা খরচ যেত, উনি এটা আমার ভালো করতো, আমার এটা বিশ্বাস আছে। কিন্তু ওনার কথা যে তোর আমি কি সেরা ভাবে রাখছি, তুই কেন আমার সাথে এরকম করবি, এটা তো কেউ তো বিশ্বাস করে না তুই আমার সাথে এরকম করতে পারবি। তারপর আমি গাজীপুর চলে যাই সাথে আমার আম্মা আসে পড়ে। তারপর আমি এক সময় চিন্তা করলাম যে যা হওয়ার হয়েছে আমি বাড়িতে যাই, কিন্তু পরিবারের যে আসলে পরিবারে কি করছে, আমি এর মধ্যে 15 দিনের মতো পলাতক ছিলাম, আমার ওই ফ্রেন্ডের কাছে ছিলাম। তো যাওয়ার পরে তো খুব টর্চার করা হলো আমার উপরে, স্বাভাবিক এটা অবশ্যই করবো, যে আমার ফ্যামিলি যেটা যারা, তো বলবো যে তোমার আর এখানে কোনো জায়গা নাই, তুমি চলে যাও, কারণ তুমি যা করার করছো আমার পুরো ফ্যামিলি নষ্ট করে দিচ্ছ, সবার সাথে যে একটা সম্পর্ক ছিল, যে একটা বিশেষ ছিল, আর যেটা আমার বাপের ভিটা ছিল, ওইটাই তোমার জন্য নষ্ট করতেছে। তো আমি মানে গাজীপুর চলে আসি, আমার একটা রিলেটিভ ছিল ওইখানে চলে আসি। আসার পরে কারণ আমার জীবনে আমি একটা জামা ধুয়ে পড়ি নাই, হয়তো আমি যেখানে খাইতাম ওইখানে হাত ধুয়ে আইসা পড়তাম, আর একটা 5 কেজি ওজনের কোন একটা ব্যাগ টেকে আমি হাতে নিয়ে নিকা। তো আমার আম্মা চিন্তা করলো যে ছেলে তো ভুল করছেই, অত এখানে একা থাকতে পারবো না, তো আমার আম্মু আমার সাথে আইসা পড়ে। তো আমার আম্মার পরিবার থেকে বলছিল যে তোর যাওয়ার কোন দরকার নাই, তুই গিয়ে ওখানে কি করবি তোর এই খারাপ পোলার সাথে। তো বলছিল যাই হোক ছেলে তো। তো গাজীপুর যাওয়ার পরে যে ওখানে আসলে আমি কি করবো এখন, আমার হাতে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। কে তো পরে কি হলো যে একটা নেসলে কোম্পানিতে আমি চাকরি নিলাম, যে জাস্ট সেটা কুলি বলা যায়, কুলি কুলি, যে আসলে কতটুকু যে কষ্ট করতে হয়েছে ওইখানে আমি তখন বুঝছি, যে আমি হয়তো কত টাকা নষ্ট করেছি, যে আসলে টাকার কি মূল্য কি মর্ম তখন আমি বুঝতে পারছি, যে আসলে 100 টাকা কামাতে যে কত কষ্ট লাগে। দেন মানে ওই কাজটা করা আমার সম্ভব হইতেছিল না, যে আসলে হঠাৎ এত পরিশ্রম করা সম্ভব না। তারপর একটা গার্মেন্টস এর মধ্যে আমার চাকরি হয়, যে জাস্ট ফিনিশিং এর মধ্যে, প্রতিদিন ডিউটি হলে আমি 4,000 টাকার মতো পাইতাম প্রতি মাসে, 4,000 টাকা, আর যে আমি শুধু হোটেলের মধ্যে শুধু এক বেলা খাই আমি 4,000 টাকা বিল করে ফেলাইতাম ফ্রেন্ড কে নিয়ে। তখন ভাবতাম আর তখন আমি কারোর সাথে যোগাযোগ করতাম না, ফ্রেন্ড ট্রেন কোনো বন্ধু বান্ধব কারোর সাথে যোগাযোগ করতাম না। সবাই মনে করছে আমি মারা গেছি, ঠিক আমি ওরকম ভাবেই থাকতাম। তারপর আমার আম্মার এনে প্রায় দেড় বছরের মতো আমি গাজীপুর থাকি। মানে খুব কষ্ট যে ওইখানে যাওয়ার পরে যে ঘর ভাড়া দিতে হয়, নিজের খরচ নিজের প্লাস আমার আম্মার খরচ মাত্র 4,000 টাকা বেতনে, কি করা যায়? আমার জীবনে মনে আছে যে দুইটা ঈদ গেছে, যে আমি একটা নতুন জামা নেই নাকি। এভাবে চলতে আসতে আমার একটা মনে আছে যে একবার ঈদের মধ্যে যে মানুষের বাড়িতে হয়তো তখন সেমাই পোলাও মাংস করা হয়, কিন্তু আসলে আমাদের হাতে তখন একটা টাকা ছিল না, যে শুধু মানে রান্না করার জন্য চাল ছিল। তো আমি যে যা দুপুরে যে খাইতে পারি সেজন্য আমার মা মানে রাস্তার ধারে যে কচু পাতা থাকে না, ওইটা একটা শাকের মতো হয়, ওটা আমার জন্য রান ছিল। তো খাওয়ার সময় আমার জীবনে ফার্স্ট তখন আমার খুব কান্নাই ছিল, আমি এত আমার সমস্যা গেছে আমি জীবনে কান্দি নি, যে আজকে ঈদের দিন আজকে আমি এগুলো খাইতেছি, কেন খাইতেছি, এত টাকা নষ্ট করলাম কি কারণে। তো এই কুরবানির ঈদের মধ্যে যে চানলাতে ফোন আসে যে তোমার আব্বু মারা গেছে। তো আব্বু মারা গেছে আসলে ব্যাপারটা শুনে আমি অত কষ্ট পাইনি, কারণ বাবা বলতে কি জিনিস আর বাবার কি দায়িত্ব আর আমার প্রতি ওনার কতটুকু মানে কর্তব্য আর ওনার কতটুকু দায়িত্ব, এটা আমি জীবনে পাইনি। তো বাবা আমার জীবনে কোনো সময় প্রয়োজন ছিল না, তো কষ্ট পাইছি কিন্তু অত কোনো ডিফারেন্ট মানে বেশি কোনো কষ্ট পাইনি। তারপর মামানি বললো যে জীবনের লাস্ট বারের মতো এখানে আইসা দেখে যাইতে কো। তো আসলাম, আইসা দেখে গেলাম, দেখে যাওয়ার পরে তো মা এখন মামার বাড়িতেই আছে, ওইখানেই থাকে। আর আমার যে ছোট ভাই ও এখন যে আমি যে আগে যে পোস্টে কাজ করতাম আমার মামার, ও এখন ওই পোস্টে কাজ করে। যে আমার কতটুকু ভালো যে সবাই বলছে যে ওরা দুই ভাই খারাপ হবে, তবুও উনি বিলিভ করে আমার ছোট ভাই নিচ্ছে আমার জায়গাতে। যে আসলে যে ফেরেশতা এঞ্জেল বলতে যে শব্দ আছে না, এটা হয়তো আমি আমার জীবনে আছে নাকি আমি জানি না, কিন্তু আমার দেখা মতে ওনার চেয়ে কোনো ভালো মানুষ আর নাই আমার জীবনে।
আমি এখন কি করেন?
আমি এখন এই ঢাকা মানে নদীর ওইপারেই থাকি, একটা জাস্ট একটা ছোট একটা মুদি দোকানের মধ্যে চাকরি করি। তো হয়তো নিজের ওইখানে থাইকে খাইয়া তো মাসে সমান সমানই থাকে, মানে কোনো ফিউচার নেই, যে কি হইব না হইব কোনো ফিউচার নেই। আর এইগুলো নিয়ে আমি এখন ভাবিও না, শুধু শুধু ভাবিবার মাথা নষ্ট করি।
আপনার মাঝে মাঝে মনে হয় যে আপনার হাতে যদি আবার অনেক বেশি টাকা থাকতো আপনি আবার জুয়াতে চলে যেতেন? টু বি অনেস্ট,
না এরকম আর মনে হয় না, কারণ আমি দেখে আসছি জীবনটা। টাকা মানুষে একটা জিনিস আমি বুঝতে পারছি গাজীপুর থেকে, টাকা মানুষের সুখ দিতে পারে, সুখ ঐশ্বর্য আভিজাত্য শখ এগুলো পূরণ করতে পারে, কিন্তু যে শান্তি বলতে যে একটা কথা এটা দিতে পারে না। এখন আমার টাকার কোনো দরকার নেই, আমি এখন শুধু চিন্তা করি যে হয়তো আমি আজ না হয় কাল মারা যাব, কিন্তু আমি যাদের সাথে যে বেইমানি করে রেখেছি আমার মামার সাথে, এটা আমার কি, আমি আমার লাইফ নিয়ে আমি ভাবি না, কারণ আমার জীবন যতটুকু করার ছিল যতটুকু মানে আমার আশা ছিল আমি সব পূরণ করে ফেলেছি, আমার জীবনের কোনো চাহিদা নাই। আমি যদি চাই যে আমার মাঝে মাঝে ভাবি যে সুইসাইড করি, যে আমার জীবনে লাইফের কি আছে, আমার জন্য আমার পুরো পরিবারই তছনছ হয়ে গেল।
Now tell me, যাহা বলিব সত্য বলিবতে আপনি কেন আসলেন?
যাহা বলিব সত্য বলি তো এখানে আসার শুধু আমার একটাই উদ্দেশ্য, যে আমি তো জাস্ট একটা প্ল্যাটফর্ম চাই, যে আমি কি ভুল করছি আমার এই ভুল থেকে জাস্ট আমার যদি আমার মতো যদি একটা ফ্রেন্ড জাস্ট একটা মানুষ যদি আমার ভুল থেকে কোনো শিক্ষা নেয়। আমি চাই আমার মতো হাসান যে আর কোনো না হয়, আমার মতো কষ্ট যে আর কেউ না করে, আমার মতো যে আর কারোর যে পরিবার নষ্ট না হয়। এই জন্য আর হলো সবচেয়ে বড় কথা যে আমি আমার মামার কাছে কিছু চাই না, যে আমার শুধু এটাই আমার শুধু মনেতে মাফ করে দেব, যে এরকম মাফের কোন এটা কন্ডিশন না যে মাফ করে দেওয়া মানে তোরা আমি আবার বাড়িতে নিমু, এটা না, শুধু উনি আমার মনেতে মাফ করে দেখ যে তোরে মাফ করে দিতে, আর কিছু লাগতো না। আমার বর্তমানে পৃথিবীতে বাচ্চা থাকার শুধু একটাই এখন লক্ষ্য, একটাই স্বপ্ন, যে ওনার কাছে আমার মাপ চাওয়া।
আচ্ছা হাসান, আমরা যদি আপনি মামার কথা বলছিলেন, আমরা যদি অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি আপনার মামার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই, সেটা কি সম্ভব?
মামার সাথে কথা বলা সম্ভব না।
কেন সম্ভব না?
কারণ ওনার সাথে আমি মানে বিশাল বড় একটা গাদ্দারি করছি, যে একটা মানে
আপনি কি আপনার এই গাদ্দারি যেটা বলছেন সেটার পরে কি চেষ্টা করেছিলেন ওনার সাথে যোগাযোগ করার জন্য?
ওনার সাথে আমি কোনো যোগাযোগ করার ট্রাই করিনি, কারণ জানতাম হয়তো ওনার সাথে যোগাযোগ করে কোনো কাজ হইব না, ওনার সামনে যাওয়ারই আমার কোনো মানে অধিকার নেই। আমার বিবেকই বলে যে ওনার সামনে তুমি যাইও না।
উনিও কখনো চেষ্টা করেননি?
না, উনিও কখনো চেষ্টা করেনি। উনি কেন চেষ্টা করবো? যে আমার এত আদর করে পালতো তারই আমি একটা বড় ক্ষতি করছি, হয়তো উনি তো এটা জীবনে কল্পনা করেনি।
ঠিক আছে, তাহলে আপনার মামার পরিবারের যে কোনো একজনের সাথে আমরা এই মুহূর্তে ফোনে কথা বলতে চাই, কার সাথে সম্ভব?
মামির সাথে কথা বলা যাবে, মামির সাথে সম্ভব কথা বলা।
ঠিক আছে, প্রিয় শ্রোতা, আমাদের JBSB টিম এই মুহূর্তে
হাসানের মামিকে কানেক্ট করার চেষ্টা করছে। আমরা কি আপনার মামির মাধ্যমে রিকোয়েস্ট করতে পারি আপনার মামার সাথে কথা বলার জন্য? যদি সিচুয়েশনটা ওরকম হয় তাহলে আপনি কথা তো বলবেন তার সাথে। ওকে প্রিয় শ্রোতা, আমরা নাম্বারটি পেয়ে গেছি, আমরা এই মুহূর্তে কথা বলবো হাসানের মামির সাথে, দেখা যাক উনি কি বলেন।
হ্যালো
জি, আসসালাম আলাইকুম, আমি কিবরিয়া বলছি যাহা বলিব সত্য বলিব থেকে। আপনি কি হাসানের মামি বলছেন?
জি।
আচ্ছা, আপনি একটু বলবেন যে হাসান আসলে কি পরিমাণ টাকা আপনাদের এখান থেকে চুরি করেছে বা কি করেছে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে।
হাসান মনে করেন মামার 20 লক্ষ টাকা নষ্ট করছে।
আচ্ছা,
আর বাড়ি ঘর যা আছে, তারপরে মার জয় জিনিস, তারপরে আমার জিনিস উনিশ পুরো মনে করেন 80 লক্ষ টাকা মতন।
আচ্ছা, ওর মামা তো ওকে অনেক বিশ্বাস করতো, তাই না?
বিশ্বাস করে তো এই কাম করছে, মনে করেন সুরতেন আর কি মামাই মানুষ করছে।
ওকে, ওর জীবনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে ওর মামার কাছ থেকে ও মাফ চাবে, এবং মামা যদি ওরে মাফ করে দেয় তাহলে ওর মানে বেঁচে থাকার অর্থ আছে, এছাড়া ওর বেঁচে থাকার কোন অর্থ নেই।
আর মামা মনে করেন মাফ করবো কিভাবে? মামা কয় যে নিজের সন্তানের চেয়ে বেশি আপন মনে করে যারা এই করছি, এই বদলাজন এই কাজ করছে, জয় ময়ূর অশান্তি পেতো না, দুনিয়া ব্যক্তিও শান্তি পেতো না।
আচ্ছা, তো আপনি কি বলতে চান, আপনি কি মন থেকে ওকে মাফ করতে পেরেছেন? কারণ মামা মামি তো একই আসলে।
ছোট তেনা তো আর কি মানুষ করছি,
জি,
যে নিজের সন্তানের মতো আমি মনে করি, যে আমার সন্তানে যদি এরকমই করতো কি করতাম, তো ওটা মনে করে আমি তো মনে করে মাফ করে দিচ্ছি।
আচ্ছা, আমরা কি চাইলে কি উনি আমাদের সাথে একটু কথা বলবেন, মানে আমরা যদি চাই হাসানের মামার সাথে এই মুহূর্তে কথা বলতে?
2 বছর ধরে যেন বাড়ি ছাড়া হয়েছে, তখন আর বাইকে ঢুকতে পারেন, আর মামার কাছে মনে করেন এইসব ব্যাপার ওর ব্যাপারে কোনো কথাই কইতে পারি না। তারপর অব মনে করেন কিচ্ছু নেই, অনেক সবকিছু শেষ, ওর বয়সটা কত, কয়েক বছর যেন এত দিকে নষ্ট করছে, বুঝেন না? তা মামার লাগে এইসব ব্যাপারে কিছু বললে মনে হয় বল, হ্যাঁ বলবো না।
আচ্ছা, আর যেটা যে ও হাসান তো আপনার মাধ্যমে মামার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছে বা এখনো করে, করে না?
না, এমন আর কি যোগাযোগ করে, জানে অজানে যে জীবনে মামা মান্না নিত না, আর মামা জীবনে যে মামার সামনে জীবনে রেখা রাখতে পারতাম না।
আচ্ছা ঠিক আছে, হাসান, হাসানের সাথে আপনি চাইলে কথা বলতে পারেন।
হ্যাঁ মামি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি তো জীবনে যা ভুল করার করছি, এখন তো মামার সামনে মানে দাঁড়ানোর কি মাপ চাওয়ার আমার অধিকার নেই, আমি হয়তো সরাসরি বলতে পারতাছি না ওনার সামনে গিয়া, তবে আপনার মাধ্যমে যদি পারে আমার মাফ করে দিতে বললেন, আমার মাফ করা নাইলে আমি বাচ্চা শান্তি পাইতাম না, ময়ূরও শান্তি পাইতাম না। আমি যদি ময়ূরা আমি আমার যদি কোনো অসুখ হইতো, যদি এর চারও বেশি টাকা খরচ হইতো আপনারা করতেন?
যদি তোর অসুখে যদি তোর 2 কোটি টাকা খরচ লাগতো তোর মামাই করতো।
হ্যাঁ,
মামা দেখো তো তোকে এইভাবে পারছে, তোকে ই করে রাখছে,
এটা আমি বিশ্বাস করি। সবচেয়ে বড় কথা যে আমার উপরে এত বিশ্বাস করতে পরে আমি ওনার সাথে বাটপারি 2 নম্বরই করছি, তো এটার তো কোনো মাপ নাই। তবু আপনি বললেন যদি মাপ করে দেয় মানুষ মৃত্যুর আগে, এটাই আমার একমাত্র আশা, আমার মাপ চাওয়ার আমি চাইলাম, যদি দেয় এটা। তবে এটা সত্যি যে হ্যাঁ, না মাপ করলে আমি জীবনে বড় মানে আমার বাচ্চা কোনো অর্থ নাই, মরে যাওয়ার পরে আমি কোনো শান্তি পাইব না।
তুই জানোস যে নিজের পোলা যদি একটা না খাইছে খবর লেন, তুই যদি না খাইছর গিয়া দিয়েছে খাইছে নাকি?
ঠিক আছে, তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।
আপনারা শুনলেন কথোপকথন, এবং সম্ভব নয়, আমরা জানি না ভবিষ্যৎ আসলে কি, তবে হাসানের এই মুহূর্তে বেঁচে থাকার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হলো তার মামার কাছ থেকে সে ক্ষমা পেতে চায়। আমরা জানি না সেটা সম্ভব কিনা। আমরা এমন অবস্থায় রেখেই শেষ করছি আজকে হাসানের অপ্রিয় সত্য বলার সাহস, তবে অনুষ্ঠানটি শেষ হচ্ছে না, একটু পরে আমরা ফিরব। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি চাইলে JBSB-র ফ্যান পেজ এই মুহূর্তে আসতে পারেন, হাসানের সাথে সরাসরি কথাও বলতে পারবেন, সেখানে হাসানকে নিয়ে বিভিন্ন প্রশ্নও করতে পারবেন। আমাদের ফ্যান পেজের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে ABC রেডিওর ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে
তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.